This track was downloaded from FusionBD.com.
95.4.
স্বাগত জানাচ্ছি অন্ধকারের গল্পে। রোববার রাত মানে হচ্ছে ঢাকা এফএম 90.4 আপনার প্রিয় স্টেশনটিতে শুরু হয়ে যায় অন্ধকারের গল্প। ইভান হাজির হয়ে গেলাম এবং অন্ধকারের গল্পে বরাবরের মতো আজও একজন অতিথির সাথে আমরা কথা বলবো, যিনি আসলে আমাদের এই অন্ধকারের গল্পে কথা বলতে আসেন, অতিথি হয়ে আসেন। তিনি অপরাধ জগতের মানুষ হন, কিংবা অপরাধ জগতের বাইরেও আমরা নানান ধরনের অপরাধ বোধ কিংবা অন্ধকার জগতের গল্পগুলো এখানে তুলে আনি। সেসব মানুষরা এখানে এসে সরাসরি কথা বলেন এবং তারই পরিক্রমায় আজও কিন্তু ব্যতিক্রম হচ্ছে না। আজও আমাদের সাথে এমন একজন প্রফেশন, সেটাকে বলা যায় কিনা আমি জানি না, তবে যদি আমি বলার খাতিরে বলি, এমন একটি প্রফেশনের মানুষ আজ কথা বলতে এসেছেন যার কথা শুনতে শুনতে আপনি আসলে হয়তো একদমই আঁতকে উঠবেন কিংবা শিউরে উঠবেন। আমরা প্রায় কিন্তু শুনে থাকি গ্রাম্য সিনেল চোরের কথা, এবং সিনেল চুরি সেটা যে কতটা আসলে তার পেছনে কতগুলো গল্প থাকে কিংবা পেছনে কত ধরনের কত কিছু মেকানিজম থাকে, সেই সব কিছু কিন্তু আজ আমরা জানতে চেষ্টা করবো। এবং একজন যদি আমি এভাবেই বলি যে একজন সিনেল চোর অপূর্ব, তিনি আজ কথা বলতে এসেছেন। তবে বলে নিই যে দর্শক শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে আজ জয়েন করবেন, তাদের জন্য বরাবরের মধ্যে কিন্তু সুযোগ রয়েছে আপনার মতামত জানানোর, আপনার কথাগুলো শেয়ার করবার, পাশাপাশি আপনার যে কোনো মূল্যায়ন, যে কোনো কিছুই কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। তবে বরাবরের মতো বলবো যে সেটা একান্তই যেন আপনার বিবেক তাড়িত হয়, আপনার মূল্যবোধের জায়গা থেকে হয়, অন্ধকারের গল্প যে কাজটি করেন। আপনারা সবাই জানেন শুধুমাত্র আমরা ঘটনাগুলিকে এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই বলেন আর যা কিছুই বলেন সেই সব কিছু কিন্তু আপনাদের হাতে, এবং একেবারেই সেই সিদ্ধান্তটা আসলে আপনারা নেবেন। আমরা আরেকটি উদ্দেশ্য অবশ্য আমাদের আছে এই অনুষ্ঠানটি আয়োজন করার, সেই উদ্দেশ্যটি হচ্ছে যে অপরাধ জগতের কথাই বলেন বা যা কিছুই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে অন্ধকার জগতে সেই গল্পগুলো তুলে ধরি, সেই গল্পগুলো সত্যি গল্পগুলো যখন বলতে বলছেন অতিথিরা তখন আসলে গল্পের মতোই শোনায়। সেখান থেকে আপনি যদি এতটুকুন সচেতন হতে পারেন, আপনি কিংবা আপনার মাধ্যমে আপনার পরিবার পরিজনের কেউ উপকৃত হয়, সেটা আসলে আমাদের সার্থকতা, সেটাই আসলে আমাদের ভালো লাগা। এবং আজ আমরা যার সাথে কথা বলবো, আমরা আগেই বলেছি এটাকে পেশা বলা যায় কিনা, কিন্তু বলার খাতিরে বললে চুরি এরকম একটি পেশায় যে ছেলেটি জড়িয়েছিল অপূর্ব এবং সিনেল চোর, সে আসলে তার সাথেই আজ আমরা কথা বলবো, এবং তার কাছ থেকে আমি আপনাদের হয়েই জেনে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে সেই চরিতে জড়িয়ে পড়ে একজন সিনেল চোর, কিভাবে আসলে তৈরি হয়, তার পেছনের গল্পটা কি থাকে, এবং তার অভিজ্ঞতা থেকে আমি বেশ কয়েকটি ঘটনা আপনাদের কাছে আসলে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আমি অপূর্বকে মাইক্রোফোনে নিব, তার আগে বলতে চাই আপনাদেরকে কিভাবে আপনারা আমাদের সাথে জয়েন করবেন। আপনারা কিন্তু খুব সহজে আমাদের সাথে জয়েন করতে পারেন, ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া আপনারা কিন্তু খুব সহজেই আমাদের সাথে SMS এ জয়েন করতে পারেন, 16260 এই নাম্বারটি খোলা আছে, এই নাম্বারটিতে আপনারা SMS করলেই কিন্তু SMS পেয়ে যাবো, এবং সেই SMS গুলো অবশ্যই পড়বো, এবং সেখান থেকে মোটামুটি আমরা কনসেপ্টগুলো নিয়ে সেই প্রশ্নগুলো কিন্তু অপূর্বর কাছে রাখবো। আর শ্রোতা বন্ধুরা জানাতে চাই, আজকের দিনটি রোববার 5 এপ্রিলের এই দিনটি 2015, 22 চৈত্র 1421, 15 জামাদি উস্তানি 1436 হিজরি। আশা করছি আমাদের এই অনুষ্ঠানটিতে আপনি পুরোটা সময় আসলে জয়েন করে থাকবেন। যদি না খুব বেশি রাত জেগে থাকতে আপনার সমস্যা হয়ে থাকে, কারণ আমরা কখনোই বলি না আপনি আপনার কাজ ফেলে কিংবা আপনার নিজের কাজের ক্ষতি করে আসলে কোনো ধরনের আমাদের সাথে থাকেন কিংবা সেরকম কোনো কিছুই আসলে আমরা চাই না, আমরা একটি পোস্ট ফেসবুকে দিয়ে দেব এবং সেই পোস্টে এসে আপনি আমাদের সাথে জয়েন করতে পারবেন, শেয়ার করতে পারবেন যে কোনো কিছু। তার আগে আমি একটু অপূর্বকে মাইক্রোফোনে নিতে চাই এবং যে আসলে আজ আমাদের অতিথি হয়ে এসেছে অপূর্বর সাথে কথা বলতে চাই। অপূর্ব,
আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম সালাম, কেমন আছো?
এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি। আমি একটু শ্রোতাদের কাছে বলে নিই, অপূর্বকে আসলে আমি তুমি করে বলছি, এখানে অপূর্ব তোমার বয়স কত হবে?
এই তো ভাইয়া 19 বছর।
19 বছর, 19 বছরের একটা কিশোর আসলে, এবং খুব দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে সে এরকম একটি পেশায় জড়িয়ে পড়েছে। তার সেই জড়িয়ে পড়া বা যা কিছু রয়েছে পিছনের যে গল্পগুলো রয়েছে সেই অন্ধকারের গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরব আমি। অপূর্ব, শুরুতে আমি তোমাকে, তুমি অন্ধকারের গল্প কি এর আগে কখনো শুনছো?
হ্যাঁ, আমি আপনাদের প্রোগ্রাম শুনি প্রায়।
আচ্ছা, তুমি তো জানো যে আমাদের প্রোগ্রামে আমরা সবসময় বলি যে জন্ম থেকে কেউ আসলে অপরাধী হয়ে জন্মায় না এবং জন্মের পর সবারই একটি সুন্দর জীবন থাকে। অপূর্ব, তোমারও নিশ্চয়ই সেরকম একটা দারুণ সময় ছিল তোমার ছোটবেলা, তোমার বেড়ে ওঠা, তুমি সেগুলো একটু আমাদেরকে শুরুতে বলো যে তুমি আসলে কোথায় বড় হয়েছো, কোথায় জন্মেছো। তুমি কি নার্ভাস? তুমি কি কোনো কারণে নার্ভাস?
না না, ঠিক আছে।
শিওর?
হ্যাঁ আমি ঠিক আছি।
আচ্ছা ঠিক আছে, আমি আমি তো জানতে চাই যে তুমি তোমার ছোটবেলার কথাগুলো আমাদেরকে একটু বলো।
যখন ছোট ছিলাম, যে স্কুলে পড়তাম, ক্লাস ওয়ানে যখন পড়তাম তখন স্কুলে যেতাম ঠিক মতো, লেখাপড়া অনেক ভালো ছিলাম, ক্লাসে নাম্বারও ভালো ছিল। তো আমি ঠিক মতো লেখাপড়া করতাম, বাসায় আসতাম, খেলাধুলা করতাম, অনেক বন্ধু ছিল ছোটোকালে। তারপরে যখন ক্লাস টুয়ে উঠি তখন আরো ভালো সময় কাটছিল। আমাদের বাড়ি হলো বরিশালে।
বরিশালে কোথায়?
বরিশালে আপনার সবাই খুব ভালো।
তোমার তোমার কবে বোন ছিল?
আমরা এক ভাই এক বোন।
এক ভাই এক বোন?
হ্যাঁ।
তুমি বড় না ছোট?
সবার ছোট।
সবার ছোট মানে
দুজনের ছোট?
আচ্ছা, তোমার মানে 3 ভাই বোন? তোমার আরো একটি ভাই এবং আরো একজন বোন রয়েছেন, তাই তো? আচ্ছা, তোমার আব্বা আম্মার কথা একটু আমাদেরকে বলো, তারা কি করতেন?
আমার আম্মা জমিতে কাজ করতো মানুষের গ্রামে, আর আব্বার মাথায় বেন সব ছিল। তো
এটা তোমার ছোটবেলা থেকে?
হ্যাঁ, ছোটবেলা থেকে আমি দেখে আসছি। তো আগে ছিল কিনা আমি জানি না, ছোটবেলা থেকে দেখে আসছি। তো উনি কোনো কাজ করতো না, বাসায় বসে থাকতো, কাজ করবো কিভাবে, অন্তর সমস্যা। তো এভাবেই চলছে এতদিন। আমরা অনেক কষ্ট করে যাই, মনে করেন যে চলছি।
আচ্ছা, তুমি তাহলে ছোটবেলা থেকে যে বাবার এই অবস্থা দেখলে, তোমার স্কুলে যাওয়া বা মানে সংসার কিভাবে চলতো আসলে?
এই যে আমার কাজ করতো সেখান থেকেই চলতো।
আচ্ছা, তোমার তোমার স্কুলের কথাগুলো একটু শুনি, সেখানে বন্ধু কারা ছিল, স্কুলে গিয়ে কি কি করতে, কোনো মজার ঘটনা?
স্কুলে গিয়ে আমরা খেলাধুলা করতাম, লেখাপড়া করতাম। তো আমাদের স্কুলের থেকে ফুটবল দিচ্ছে, আমরা প্রায় সময় ফুটবল খেলতাম মাঠে, আরো অনেক মনে করেন খেলাধুলা করতাম, গোলাছুট খেলতাম, বস্তি খেলতাম, অনেক খেলা খেলতাম।
আচ্ছা, এবং খেলাধুলা মানে পড়াশোনা করতে তোমার কেমন লাগতো, পড়াশোনার প্রতি কি মনোযোগ ছিল?
হ্যাঁ ভাই, আমার পড়াশোনা অনেক ভালো লাগতো, আমি পড়াশোনা খুব মনে করেন পছন্দ করতাম। আমার সব সময় মনে করেন সব থেকে বেশি ভালো লাগতো পড়াশোনা করা। আর স্কুল মনে করেন যখন স্কুলে গেছি
তুমি, হ্যাঁ বলো বলো,
তখন আমি স্কুল কখন মিস করিনি।
আচ্ছা, তুমি বলছিলে যে তুমি ছাত্র হিসেবে অনেক ভালো ছিল, মানে এটা কি কারণে, ক্লাসে রেজাল্ট ভালো হতো না কি সেই স্কুলের ঘটনা?
হ্যাঁ, রেজাল্ট ভালো হতো।
আচ্ছা, মানে তুমি কোন সাবজেক্ট তোমার পছন্দ ছিল বা স্কুলের কত বছর কোন ক্লাস পর্যন্ত পড়েছিলে তুমি?
টু পর্যন্ত ভাই।
আচ্ছা, এরপর কেন করা হয়নি?
এরপরে ওই যে ইয়ের কারণে করা হয়নি।
কি কি এর কারণে আমাদের খোলামেলা করে বলো।
যে চাচার সাথে চুরি করতে গেলাম।
আচ্ছা, সে বিষয়ে আমরা আসলে শুনবো আরো অনেক কিছু। তোমার মানে বাবার কথা আমরা শুনলাম দুর্ভাগ্যজনক ভাবে, তোমার মায়ের সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল, কোনো স্মৃতি বা এরকম কোনো কিছু মনে আছে?
মায়ের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, মা আমাকে খুব ভালোবাসতো আর আমিও মাকে সবসময় খুব ভালোবাসি আর আজীবন ভালোবাসি যে আমাকে, মাকে সবসময় বেশি ভালো
এটা ভালোবাসো। কিন্তু এরকম কোনো ঘটনা মনে পড়ে যে মায়ের সাথে তোমার একদম ছোটবেলা এরকম কোনো ঘটনা কি মনে পড়ে যে খুব মনে পড়ে এখনো, এখনো মনে পড়লে ভালো লাগে?
না মায়ের কথা তো মনে পড়ে, মা আমাকে কখনোই মনে করেন যে কাঁদতে দিত না, আমি যখনই কান্না করতাম তো মা আমাকে আসে সান্ত্বনা দিত যে তুই কাঁদিস না, এটা তোর যা লাগবে আমার একটু আমি দিব, মানে কখনোই কোনো কিছু আমার মনে করেন ছোট থেকে যাই চাইতাম আমার তাই দিত, না পারলে ঠিক কম পারলে কম দিত, চেষ্টা করতো।
মা খুব ভালোবাসে, ভাই বোনদের সাথে সম্পর্ক কেমন ছিল?
ভাই বোনদের সাথে ভাই ভালো ছিল।
আচ্ছা ভাই বোনদের সাথে মানে কোনো ধরনের মজার ঘটনা মনে পড়ে?
ভাই বোনদের সাথে মজার ঘটনা কি, ছোটবেলা গরিব মানুষ গরিব ছিলাম আমরা, তো মজার ঘটনা তো
ভাই না বোন বেশি ভালোবাসতো, কে বেশি ভালোবাসতো?
আমার বোন আমার বেশি ভালোবাসতো।
আচ্ছা এখন এখন মানে তোমার বোন কোথায় আছে?
বোন বিয়ে হয়ে গেছে।
কিরকম ছোটবেলায় বোনের সাথে ভাই বোনের একটা সম্পর্ক সুন্দর থাকে, মানে কিরকম ছিল, মানে কোনো ঘটনা মনে পড়ে তোমার বোনের সাথে মজার কোনো সময় কেটেছে এরকম কিছু?
মজা তো সবসময় হতো, আমার বোন আমাকে, আমার বোন আমাকে অনেক ভালোবাসতো, তো ওর সাথে ঝগড়া হতো বেশি আর কি, ঝগড়া বেশি হতো আবার বাবা আমাকে বেশি ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম।
কিরকম ঝগড়া হতো, কি কি নিয়ে ঝগড়া হতো?
এমনি আর কি, কিছু হলেই আমি ওরে করতাম যে তুই আমার লাগে এমন করিস, তুই আবার আমার বলতো তুই ছোট আমার লাগে এমন এমন কথা আজকে এমন কথা বলতে বলতাম, এ নিয়ে ঝগড়া হইতো। তো কিছুক্ষণ পরে ওই আমার ইয়া হইতো, দেখ ভাই কি করিস না হেন তেন।
আচ্ছা এবং ছোটবেলা কিন্তু তোমার সবার ছোটবেলার একটা ইচ্ছা থাকে না যে আমি এটা আসলে এটা হতে চাই ওটা হতে চাই, তোমার এরকম কি হতে ইচ্ছে করতে পার এই বিষয়টা আমাদের একটু বলো।
ছোটবেলা আমার ইচ্ছা হতো যে আমি একটা ব্যবসায়ী হবো, বড় হয়ে ভালো ব্যবসা করবো, সংসারটা চালাবো, আমার ফ্যামিলি এই সমস্যা।
ছোটবেলা তুমি ব্যবসায়ী হওয়ার ইচ্ছে ছিল?
হ্যাঁ ভাই।
আচ্ছা এটা এটা কিভাবে এই ইচ্ছাটা হলো, মানে অতটুকু বয়সে দেখুন তুমি ব্যবসা বোঝো?
ওই মানুষ করতো না দেখতাম যে মানুষ ব্যবসা করতেছে, তো আমার ইচ্ছা ছিল যে এরকম ব্যবসা করবো যে আমি টাকা ইনকাম করবো, আমাদের ফ্যামিলির সমস্যা টাকা দরকার, আমরা সবাই চলতে পারবো ব্যবসা করে এমন একটা ব্যবসা করবো।
আচ্ছা এবং তোমার বাবাকে, বাবাকে নিয়ে তো সেরকম কোনো আসলে স্মৃতি বা এরকম কোনো কিছু মনে নেই আছে?
না না, সে তাই তো মনে করেন ছোটকাল থেকে দেখতেছি যে এরকম, তো তার কোনো চিন্তা কিছু দেখতে পাচ্ছে।
আচ্ছা প্রিয় শ্রোতা, অপূর্বর কথাগুলো আসলে আমরা প্রত্যেকবারই যখন অন্ধকারের গল্পে বিভিন্ন অতিথিরা আসেন এবং তারা কথা বলেন, আমরা প্রতিবারই কিন্তু একটা জিনিস দেখতে পাই যে এই পারিবারিক যে বিষয়টা থাকে সেটা খুবই আমরা দেখি যে প্রত্যেকেরই হয় দারিদ্রতা বলেন কিংবা সেখানে শিক্ষার একটা অভাব বলেন, এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করতে পারি বা সেটা আমরা জানতে পারি। আমরা অপূর্বর কাছ থেকেও কিন্তু সেরকম করি, দেন ছোটবেলা নিয়ে আমরা সবসময় ভাবি সবার সময়টা অনেক বেশি রঙিন হয় এবং তেমনটাই হওয়াটা আসলে খুব স্বাভাবিক আপনার কাছেও মনে হবে, আমার কাছে তাই হয়তো মনে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে অপূর্ব যখন তার ছোটবেলার কথাগুলো বলছিল, অপূর্ব কিন্তু তার ছোটবেলা সেরকম মজার কোনো কিছু কিন্তু খুঁজেই সে পাচ্ছে না আসলে বলবার মতো, এবং সেখান থেকে খুব অল্প বয়সে তার যখন মাত্র ক্লাস টুতে সে পড়ে সেই সময় কিন্তু তাকে সেই চুরির মতো একটি পেশায় নেমে যেতে হয়। সেই নেমে যাওয়া কেন, সেটা নেপথ্যের কাহিনী কি রয়েছে বা যা কিছু রয়েছে সেসব কিছু আমরা অবশ্যই শুনবো। তার আগে আরেকটিবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আমাদের সাথে যারা জয়েন করতে চান তারা খুব সহজে আমাদের সাথে জয়েন করতে পারেন। কিভাবে নিয়মটি আরেকটিবার বলছি, আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকে একটি পোস্ট আমি দিয়ে দিয়েছি এবং সেই পোস্টে বরাবরের মতোই দেখতে পারবেন যে অপূর্ব মাত্র 19 বছর বয়সের একটি ছেলে, যার কথা বলছিলাম যে সে তাকে যদি আমরা হয়তো তাকে অপূর্ব নামে অনেকেই ডাকে না, তাকে হয়তো চোর নামেই অনেকে ডাকে, এবং সেরকম কিশোর বয়সের একটি ছেলে তার একটি ছবি, যে ছবিটি আমাদের ঢাকা এফএম 90.4 এর এই স্টুডিওতে বসে সরাসরি সে যে কথা বলছে সেই কারণে ছবিটি আমরা সেরকম একটি ছবি কিন্তু পোস্ট করে দিয়েছি। আরেকটি কথা, ছবি দেওয়ার পর অনেকেই আমাদেরকে বলেন বা প্রচুর কমেন্ট আমরা পাই যে আপনারা কেন অতিথিদের পুরো চেহারাটা দেখাচ্ছেন না বা সেরকম একটি ছবি কেন দিচ্ছেন না। আমার মনে হয় যে আপনি যদি কিছুক্ষণের জন্য আসলে ভাবেন যে কেন আসলে পুরো ছবিটা আমরা দিচ্ছি না, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুভবটা নিশ্চয়ই আপনাদের মাঝখানে আসবে, কারণ আমরা একটা বিষয় নিশ্চিত এবং বিশ্বাস করি, এই মাইক্রোফোনের সামনে যারা কথা বলতে আসেন তাদেরকে একটা জায়গায় আমরা আসলে সম্মানটা করি। সেই জায়গাটা হলো এই যে সেই মানুষগুলো তাদের অপরাধের কথাগুলো সরাসরি লক্ষ লক্ষ মানুষের সামনে এই মাইক্রোফোনের মাধ্যমে তারা কিন্তু শেয়ার করে দিচ্ছে, এবং সেই মানুষটা তখনই শেয়ার করছে যখন কিন্তু সে তার সেই ঘৃণিত পেশাটি থেকে সরে আসছে, সেখান থেকে বিভিন্ন কারণেই হোক না কেন সেখান থেকে তারা সরে এসে একটা স্বাভাবিক জীবনের দিকে তারা এগিয়ে যেতে চাইছে বা সেই জীবনটা পেতে চাইছে। তো সেই মানুষগুলো যখন সেই রিয়েলাইজেশনের জায়গায় আসে, তাদেরকে নতুন করে বিব্রত করা বা সোসাইটির কাছে তাদের একেবারে পুরো চেহারা উন্মোচন করে দিয়ে তাকে সামনের সেই সদিচ্ছার জায়গাগুলোকে আমরা নষ্ট করে দিতে চাই না। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে যারা যারা একেবারেই দেখার জন্য বেকুল হয়ে থাকেন, সে বেকুলতা অস্বাভাবিক না, সে বেকুলতার প্রতি আমাদের সম্মান রয়েছে। তারপরও আমাদের এই এই যে সিদ্ধান্তটি যেমন করে ছবি দেওয়া, সেটাকে নিশ্চয়ই আপনারা সম্মান জানাবেন, আমাদের সাথে থাকবেন, হয়তো আমাদের জায়গায় থাকলে আপনিও একই কাজই করতেন। এই ছাড়া আপনাকে যে কথাটা বলতে চাই যে আপনার মতামতটা অনেক বেশি জরুরি, কারণ এই অনুষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যখনই ফেসবুকে কমেন্ট করতে থাকবেন, কমেন্ট আমি পড়ব, অপূর্বর কথা শুনতে আপনারা নিশ্চয়ই আপনাদের কথাগুলো আমাদেরকে জানাবেন, সেই সব কিছু ধরেই কিন্তু আমরা আসলে আগাবো এবং সামনের দিকে এগিয়ে যেতে চাইবো। অপূর্বর কাছে আরো একটি বার আমি ফিরে যেতে চাই। অপূর্ব তার ছোটবেলার কথা বলছিল যে পড়াশোনা সে আসলে কমপ্লিট করেনি বা কেন করেনি সেটা আমরা একটু শুনতে পেরেছি, যে তারপরে কিন্তু সে এই চুরিতে নেমে পড়ে, এবং পরে আসলে কি হলো, কেন সে চুরিতে নেমে পড়লো সেগুলো আমরা জানবো। আমি তার আগে অপূর্ব তুমি তোমার যে বড় হওয়ার কথা বলছিলে বরিশালে, যেখানে তোমার বেড়ে ওঠা, জন্ম, সবকিছুই, তোমার যারা বন্ধুরা ছিল, অন্যান্য বন্ধুরা ছিল, তারা তো পড়াশোনা ঠিক মতো করতো বা তুমি তো ছাত্র হিসেবে অনেক বেশি ভালো ছিল, তো সেই বন্ধুদের সাথে তোমার সম্পর্ক গুলো কেমন ছিল?
বন্ধুদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, সবার সাথে আমার সম্পর্ক ইনশাল্লাহ ভালো ছিল।
তো কোন বন্ধুর নাম কি মনে পড়ে এখন?
হ্যাঁ,
কি করতো তোমার স্কুলে গিয়ে? কি করতো
স্কুলে গিয়ে? আমরা একসাথে পড়তাম, এক বেঞ্চে বসতাম, একসাথে থাকতাম।
কোন দুষ্টামি বা এরকম কোনো কিছু করতো না?
না, দুষ্টামি তো এইগুলি হতোই। এমনি
কি ধরনের দুষ্টামি?
এই তো মারামারি করতাম, এরপর দৌড়াদৌড়ি করতাম, একসাথে খেলতাম, দুজনের সাথে থাকতাম।
আচ্ছা, দুজন দুজন অনেক বেশি পছন্দ করতো।
হ্যাঁ,
আচ্ছা। এবং আর কোন বন্ধু আর ইচ্ছা?
আর এছাড়া মনে করেন যে আমার টিচার আছে স্কুলের, টিচার যে হেডমাস্টার, উনি আমাকে অনেক পছন্দ করত।
তোমার
সবসময় আমাকে বন্ধু বলে ডাকতো
তোমার হেডমাস্টার?
হ্যাঁ।
আচ্ছা, এটা এটার কারণ কি?
আমি অনেক ভালো রেজাল্ট করি সবসময়।
তুমি অনেক ভালো রেজাল্ট করি এই কারণে?
হ্যাঁ, আমি লেখাপড়া অনেক ভালো ছিলাম, আমাকে অনেক আদর করত।
আচ্ছা, আমরা একটু মূল ঘটনার দিকে যেতে চাই। অপূর্ব, তারপর ধীরে ধীরে তুমি এই ক্লাস টু পর্যন্ত পড়ে কোন ধরনের, মানে এটা কি তোমার এই যে চুরিতে নেমে যাওয়া বা যা কিছু, এটা কি তোমার সেই দারিদ্রতার জন্য বা এরকম কোনো কিছু না হয়? তুমি তোমার চাচার কথা বলছিলে, আমরা একটু সেই ঘটনার দিকেই যেতে চাই, কিভাবে ধীরে ধীরে তুমি চুরিতে জড়িয়ে পড়লে বা সেগুলো আমাদের একটু বলো।
একদিন আমি আমার চাচার কাছে বললাম যে চাচা, কাকু কইছে যে কাকু আমাদের 10,000 টাকা দেন, কি করবি? বলছি যে মজা খাবো। উনি বলছে আমার কাছে টাকা নেই। যা বললাম, দেন না 10,000 টাকা। তো উনি বলছে তোমার টাকা দিতে পারি, একটা কাজ করে দিবি। তুমি কী কাজ কর? তুই আমার সাথে থাকবি, কাজ করবি, আরও টাকা দেবো। আমি বলছি কী কাজ বলেন? তো উনি বলছে যে তুই কাজ করবি কিনা সেটা বল। উনি বলছি আচ্ছা করুন, দিনের বেলা বললে তাইলে করুন। উনি বলছে যে না, রাত্রেবেলা করতে হবে। আমি কি না পাবো? আমি রাত্রেবেলা করতে পারবো না, আমার দিনের বেলা স্কুল আছে, তো স্কুলের টাইম ছাড়া যতক্ষণ করবেন ততক্ষণ পারুন। উনি বলছে না, রাতে জাগিয়ে কষ্ট করে তোর টাকা তো টাকা দেবো, সমস্যা কি? তো আমার 50 টাকা দিল। দিয়াকু বললো যে খা, আর রাত্রেবেলা আমরা দিয়াকু। তো রাত্রেবেলা উনি আমার ডাক দিল, ডাক দিয়ে বললো এদিকে আস। গেলাম, তখন আমার চোখে ঘুম ঘুম, অনেক ঘুম, ছোটো ছিলাম তো। তো উনি বললো যে আমার সাথে, আমি গেলাম। তো ওনাদের একটা রুম ছিল, একটা রুম ছিল, তো রুমের ভিতরে গেছি, যা দেখি আরও 4 জন আছে। তো আমার নিয়ে গেল, বললো যে বস। বসলাম, তারপরে দেখলাম যে ওনারা লুঙ্গি কাঁচা দিতেছে, সবাই তেল মালিশ করলো সবাই। আমারও বললো তেল মালিশ করে দিলাম। আমারও বললো হলো তেল দিন, আমি বললাম না আমি তেল দিন না, কাছে সমস্যা নাই সাবল ডালো, আমরা যে গড়া ছিল একটা ওই ঘরে সব কিছু আসিল, তো বললো যে সাবল ডালো লইলাম, আরও দিয়ে ঘুমটা আসিল, পরে কোদাল আসিল ওগুলি নিল, নিয়ে রওনা হইলাম। নেওয়ার পরে আমার অনেক ভয় লাগতেছিল, অনেক মারাত্মক ভয় লাগতেছিল যে কী করবো, তখন কোথায় যাইতেছি আমরা। তারপরে বের হইলাম, বের হওয়ার পরে যাইতেছি সবাই মিলে জিজ্ঞেস করলাম কাকা আমরা কোথায় যেতেছি, হাঁটতে আমার লাগে কোনো কথা কবি না, কয়ে সিধা হাঁটতে স্যার করতেছে, তোরা যা যা কমু তা করবি, কোনো কথা কবি না, আচ্ছা ঠিক আছে। তা তখন আমার অনেক ভয় লাগতেছিল, তো উনি বললো যে বললো লুঙ্গি কাঁচা দেওয়া হয়েছিল, আমি লুঙ্গি পরাইছিলাম, ছোট লুঙ্গি পরাছিলাম, তো উনি বললো যে তুই তো তেল দেশ নাই, তোর সমস্যা হইতে পারে, কি সমস্যা হইতে পারে সমস্যা, আমি কোনো সমস্যা বলি কি সমস্যা। পরে একটা বাড়িতে গেলাম, তো ওনারা ওই বাড়ি মাটি নিচে মাটি থাকে তো বাড়ির, তো বাড়ির এক সাইড দিয়া আপনার কোনটা দিয়া আর শাবল দিয়া ঘরটাকে খুঁজছে, এখান থেকে মাটি সরাইয়া গর্ত করে আমার ঢুকাইছে। আমার আগে বলে দিচ্ছে যে ভিতরে গিয়া কোনো কথা কবি না, ভিতরে গেটটা খুলে দিবি, গেটটা গেটটা খুলে দিয়ে আস্তে খুলবি, যাতে মানুষ আলাপ না পায়, এত আস্তে খুলবি। তো আমি আমাদের কথা মতো কাজ করলাম, আমার ভিতরে ঢুকাইছে গেটটা খুললাম। তারপরে ঢুকলো, আমার বললো যে তুই বাইরে যা, বাইরে যা দাঁড়া, তুই কেউ আসলে আমারে বলবি। আমি বলছি আমি বাইরে যাবো একা একা, আমার ভয় লাগতেছে না। তো ওনারা বললো যে তোর ভয় কিসের, তুই ছোটো মানুষ বাইরে যা গোয়া থাক। আমি না আমি বাইরে যাবো না, কয় না যা বাইরে যা সমস্যা নেই, গাছের নিচে যা গোয়া থাক। তো আমি কইলাম যে একা দেখেন আমার অনেক ভয় লাগতেছে, আমি বাইরে যাইতে পারব না, আপনার লগে থাকুন। ওনারা কইতেছে যে না তুই বাইরেই যা, এখানে থাকলে তোর সমস্যা হোক। আমি বাইরে গিয়ে ভাই গাছের নিচে বললাম, অনেকক্ষণ দৌড়েছি, তোর ছিল সুপারি গাছ বুঝছেন, সুপারি গাছের উপরে এই যে সুপারি গাছের পাতা আছে না, পাতা একটা পড়লো, আমি অনেক ভয় পেয়েছি, মনে করছি কে না গিয়েছে রাত্রেবেলা কি না কি। ভয় পাওয়ার পরে আমি ওখানে বসে রয়েছি, অনেকক্ষণ বসে রয়েছি, তো ওনাদের কোনো খবর নাই। তারপরে ওনারা অনেক কিছু নিয়ে এলো ঘরের থেকে, আমার একটা কাটতে দিল, কাটতে মাতালো বললাম বাড়িতে গেলাম, হাঁটতেছি রাস্তা দিয়ে, আচ্ছা হাঁটতেছি, আমি জিজ্ঞেস করতেছি কাকা এটা দিতে কি কয় কিছু না, তুই হাঁটতে থাক, কেউ জিগেলে কোনো কথা কবি না। বললাম কে কয় তোর কইছি কোনো কথা কবি না, কেউ জিগেলে তুই হাঁটতে থাক, বাড়ি পর্যন্ত লয়ে যাবি, কেউ কিছু কবি না। বললাম আচ্ছা ঠিক আছে। পরে বাড়ি পর্যন্ত ওই যে ওনাদের যে রুমটা ছিল ওই রুমের ভিতরে নিয়ে সব গুলিয়ে রাখলো, রাখার পরে দেখতে পেলাম কাপড় চোপড়, তারপর স্বর্ণের চেন আসলো একটা, তারপরে অনেক ব্রিফকেস আসিল, টাকাও আসিল কিছু, তো অনেক কিছু আনছে, আরো প্যান্ট শার্ট অনেক শাড়ি আসিল। তো ওনারা এগুলি সবগুলি নিয়ে একটার ভিতরে রাখছে, ওনাদের একটা আলমারি ছিল আলমারির ভিতরে রাখছে, আমার এ করে তুই যাবি গা বাসায় যা, বাসায় যা ঘুমা। আমি বললাম এদিক কী করবেন, করে এদিক কী করবো তোরে করতে যা তুই যা ঘুমা। তোমাকে তোমাকে সেই টাকা দিয়েছিল না, তখন টাকা দেয়নি। আচ্ছা গেল কইলো যে ঘুমা, তো আমি বাসায় যা কাকা চিন্তা করলাম যে আমি এটা কী করলাম, ওনার সাথে গেলাম ওনারা এত কিছু নিয়ে এলো কেমনি আনলো, তখন আমি বুঝতে পারি নাই যে ওনারা চুরি করছে,
তোমার তো সেটা ওই সময় বুঝবার কথাও না।
হ্যাঁ,
ছোট ছিলে তুমি তো, সেক্ষেত্রে তারপর কি হলো বলো। তারপর
তারপর আমি বাসায় গিয়ে বসে বসে একা একা চিন্তা করলাম যে আমি কি করছি। ওনাদের সাথে গেলাম, আইলাম, এত কিছু নিয়ে এলো, এগুলি কি করবো? আমি একা একা চিন্তা করছি যে কি করবো এগুলি। তো সকাল হয়েছে, সকাল হওয়ার পরে আমার 200 টাকা দিছে আমার কাকা, 200 টাকা দিছে বলে জোরে রাখ। আমি কই 200 টাকা দিলেন কেন? আমি আমি কি করলাম? কয় কিছু খরচ নাই, ল তুই রাখ আর দিব মানে আর দিবেন মানে এত টাকা দিয়ে কি করবো? কয় তুই রাখ, তো কইছি তুই রাখ, এত টাকা দিয়ে কি করবো মানে তাই আরো দিব মানে সমস্যা নেই রাখ। আমি বললাম আমি টাকা এত টাকা রাখতে পারবো না, আপনি লেয়া যান, আমি এত টাকা দিয়ে কি করবো? আপনি লেয়া যান, আমার এত টাকা লাগবে না। কয় তোরা রাখতে পারছিস নেই নাহলে কিন্তু মাধ্যমে আমি টাকা নিলাম, নিয়ে আমি নিজের কাছে রেখে দিছি, বাসায় দিয়ে নেই।
আচ্ছা, তুমি বারবার চাচা বলছিলে, সে কি তোমার আপন চাচা?
হ্যাঁ,
একদম আপন চাচা।
হ্যাঁ।
আচ্ছা, তোমার তিনি আগে থেকে চুরি করতেন?
হ্যাঁ, আগে থেকে চুরি করতেন।
তোমার বাবারা বা চাচারা কত ভাই বোন ছিলেন?
আমার বাবারা আসলে 5 ভাই।
মানে এটা কি তোমার বাবা চাচা তারা তার একদম তাদের থেকে
তারা আগের থেকেই মানুষ এমনি মনে করেন যে আমাদের সাথে কেউ কথা বলতো না, মানে আমাদের বাড়ির যে কারোর সাথে কেউ কথা বলতো না, আউটসাইডে যে তো মানুষ আছে কেন কথা বলতো না, আমি কারো কখনো জিজ্ঞাসা করি নাই যে কেন কথা বলেন না, বাড়ির কাউকে জিজ্ঞেস করি নাই যে আপনারা কেন কথা বলেন না। তো ছোট ছিলাম তখন তোকে কিছু জিজ্ঞেস করি নাই। তো গেল পরে আমি জিজ্ঞেস করলাম কাকার কাকা জিনিসগুলি কি ওই দিয়ে কি করছেন, কাকার রাতে যদি আনলেন কি করছেন?
তো এই ঘটনা মানে তুমি আর কাউকে বলোনি?
না, আমার বলতে মানা করছে।
আচ্ছা,
আমি জিজ্ঞেস করলাম
তোমার বাসায় কি জিজ্ঞেস করিনি এত রাত করে তুমি কোথেকে আসলে, তোমার মা বা ভাই বোন?
না, কেউ জিজ্ঞেস করিনি। মা জিজ্ঞেস করছিল কই গেছিলি? আমি বললাম যে কাকার বাসায় গেছিলাম। কাকার বাসা কাছে এসেছিল।
আচ্ছা,
আর কিছু করি?
তারপর
তখন জিজ্ঞেস করলাম যে কাকার এগুলি কি করছেন? কাকা বিক্রি করে ফেলেছি। আমি কই এগুলি কেমনে আনছেন? কয়ে তোরা তো জানার কিছু দরকার নাই, তোরা টাকা দিছি তারা দেব, ঠিক আছে, কিছু করবি না আর কিছু প্রশ্ন করবি না, কিছু জিগাবি না। আমি কই জিগাব না, আপনি এটি করতে আনছেন কি? এত কিছু যাইলেন গেলেন আর লয়ে এলেন, তোর কইছি কোনো কথা বলবি না? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এমন আরেকটা কাহিনী ভাই, দিন তোমার এসে রাতে 2টা বাজে আমার ডাক দিয়ে উঠেছে।
ততক্ষণে কি মানে আমি একটু প্রথম কাহিনীটা থাকি যে ততক্ষণে কি তুমি বুঝে গেছো যে আসলে তুমি চুরি, এটা কি, এটা যে চুরি সেটা কি বুঝতে পেরেছিলে তখন?
না না ভাই, আমি তো ওই যে আমার বাইরে দেখে আমার নিয়ে আসছে, আমি জিজ্ঞেস করছি যে বলি কোথা থেকে আনছেন।
তোমাদের বাড়ি থেকে সেই বাড়িটা কত দূর ছিল?
এটা অন্য মানে আমাদের গ্রাম থেকে অন্য গ্রাম, আলাদা আরেক গ্রাম, একটু দূর ছিল।
পুরোটা কি পায়ে হেঁটে হেঁটে গিয়ে?
হ্যাঁ,
তারপর করা?
হ্যাঁ, পায়ে হেঁটে গিয়ে করা। মানে সব রাস্তা ছিল তো ইয়া ছিল, চারা ছিল, হাঁটকা যেটাকে বলে চার, ওই চার যে এখানে আপনার পুষ্কিনী আসছিল, পুষ্কিনীর মধ্যে চার আসছিল, ওই চার পারে দিয়ে যেতাম।
আচ্ছা, হ্যাঁ, তারপর তোমার কথাগুলো শুনবো। আমি একটু নতুন ঘন্টাকে স্বাগত জানিয়ে আবারও ফিরতে চাই অন্ধকারের গল্পে। যারা আমাদেরকে শুনছেন বুঝতেই পারছেন যে এমন একটি বিষয় নিয়ে আজ আমরা আসলে কথা বলছি, কথাগুলো শুনতে হয়তো গল্পের মতো লাগছে, যে বিষয়টি নিয়ে হয়তো আপনার ইতিমধ্যে আগ্রহের জায়গা তৈরি হয়ে গেছে এবং অপূর্বর কাছ থেকে আমিও শোনার অপেক্ষায় আছি। ইনফ্যাক্ট আমারও অনেকটা আসলে এই বিষয়টা নিয়ে আগ্রহ তৈরি হয়ে গেছে অপূর্বর কথা শুনতে শুনতে, যে কিভাবে সেই ঘটনাগুলো ঘটে। আগে মাঝে মাঝেই কিন্তু শোনা যেত যে বিশেষ করে গ্রামের দিকে মাটি খুঁড়ে যে চুরি বা বড় বড় এরকম চুরি হতো, দুঃসহ সব চুরি হতো, সেই নেপথ্য কথাগুলো আমরা জানতে পারবো হয়তো আজকে, সেই চেষ্টাটা আমরা করব। আর এই মুহূর্তে নতুন ঘন্টাটিকে আসলে ওয়েলকাম করে আসতে চাই, তার আগে আপনাকে একটু বলতে চাই যে আপনি আমাদেরকে আপনার উপস্থিতি জানাতে পারেন, লিখতে পারেন 16360 নাম্বারটিতে, ফেসবুকেও আসতে পারেন facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। ফিরছি নতুন ঘন্টায়। ঘড়ির কাঁটা 11টা, শুনছেন অন্ধকারের গল্প, শুনছেন ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি প্রেজেন্টেশনটি। ইমান আছি আপনার সাথে এবং অন্ধকারের গল্প আবারও শুরু হয়ে গেছে। নতুন ঘন্টায় আপনাকে স্বাগত জানাতে চাই এবং ঘন্টা শুরুতে আমি একটু ধন্যবাদ জানাতে চাই অন্ধকারের গল্পের পিছনে যে টিমটি কাজ করে, প্রডিউসার সাদেক সামি, মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপনকে। অবশ্যই আপনাদের প্রতি আসলে আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ বা সবটুকু আসলে বিনয়ের জায়গা কিংবা শ্রদ্ধার জায়গা তো আছেই, কারণ আপনাদেরকে ছাড়া যারা আমাদেরকে শুনছেন এই অনুষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো গতি আমাদের হাতে নেই। অন্ধকারের গল্পে আজ অতিথি হয়ে এসেছে অপূর্ব। অপূর্ব তার কথা যদি বলি যে সে মূলত একজন সিরিয়াল চোর এবং সেই গ্রাম্য চুরির অভিজ্ঞতা বা গ্রাম্য চুরির সেই অনেকগুলো পেছনের ঘটনা, অনেক গোপন কথা আমরা জানতে চলছি তার কাছ থেকে এবং যে কথাগুলো হয়তো শুনলে আপনি আপটু উঠবেন, রীতিমতো শিহরিত হয়ে যাবেন, এরকম সময় সামনের দিকে আছে। যদি রাত জেগে থাকতে আপনার খুব বেশি কষ্ট না হয় এবং আপনার কাজের খুব বেশি ক্ষতি না হয় তাহলে সে অনুরোধটা আপনাকে করতেই পারি। টিউন করে থাকুন ঢাকা এফএম 90.4। এছাড়া আপনার জন্য সুযোগ আছে, আপনি ফেসবুকে আমাদের দেয়া পোস্টে যেখানে অপূর্বর স্টুডিওতে বসা একটি ছবি দিয়ে দিয়েছি পোস্ট করে, সেখানে আপনি আপনার লাইক করে, কমেন্ট করে কিংবা পোস্টটিকে শেয়ার করে আপনি কিন্তু আমাদের সাথে যে আছেন সেই সব কিছু জানাতে পারেন। ইনফ্যাক্ট কমেন্ট করে আসলে আপনি আপনার যে কোনো মতামত, আপনার আপনার সাজেশন কিংবা আপনার অনুষ্ঠানটি শুনতে শুনতে অপূর্বর কথা শুনতে শুনতে কি মনে হচ্ছে সেই সব কিছু জানাতে পারেন। এবং SMS করলে তো খুবই ভালো হয়, SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। অপূর্বর কথা শুনছিলাম, অপূর্বের কাছে আবারও যাব, তার আগে আমি ফেসবুক থেকে কিছু নাম পড়ে আসতে চাই এবং তারও আগে আপনাকে ঘন্টা শুরু যেহেতু দিন তারিখে আরেকটিবার মনে করিয়ে দিতে চাই। 5 এপ্রিল 2015 আজ নিঃসন্দেহে রোববার, 22 চৈত্র 1421, 15 জমাদি উস্তানি 1436 হিজরি। আমরা অপূর্বের কাছে ফিরে যাব, তার আগে কিছু নাম আমি আসলে পড়ি যারা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। অনেক অনেক বন্ধুরাই কিন্তু জয়েন করে ফেলেছেন। রুবেল জয়েন করেছেন, অপূর্ব কেমন আছো, সবুজ জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন, আনিকা আফরিন, হাই ভাইয়া তোমরা কেমন আছো, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, আমরা ভালো আছি, আপনাকে ওয়েলকাম করলাম। আলামিন সাদাত জয়েন করেছেন, অপূর্ব এত ইনোসেন্ট, একটা কণ্ঠ চোর হয় কিভাবে। এদিকে মারিয়া জাহান প্রিয়া জয়েন করেছেন আমাদের সাথে, আলামিন সাকিব, আনিকা ইসলাম জয়েন করেছেন, তামিম হাসান জয়েন করেছেন, জাবেদ জয়েন করেছেন, কিবরিয়া হাসান, জাবের হুসাইন জীবন জয়েন করেছেন, এদিকে ছদ্মনামে যারা জয়েন করেছেন পড়ছি না, শাকিল হাসান, রবিন আহমেদ, সুশান্ত দাস, তাবিবা ইসলাম, শাকিল, ইমরান খান, আকাশ মিয়া, তারেক পাশা, অনেকেই আছেন এবং SMS প্যানেল থেকে ঘুরে আসতে চাই, দেখতে চাই সেখানে কারা কারা আমাদের সাথে আছেন, কারা কারা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, তাদের কথাগুলো অবশ্যই আমরা শুনব। এদিকে রায়হানকে দেখতে পাচ্ছি নাম লেখেননি, এরকম অনেকে SMS করেছেন, নামটি প্লিজ লিখে পাঠাবেন। জহিরুল মুন্সিগঞ্জ থেকে, আমার মনে হয় অপূর্ব ছেলেটা ছোট্টকাল থেকে খুব কষ্টে বেড়ে উঠেছে, আমরা হয়তো অনুষ্ঠানের একদম শেষ দিকে গিয়ে সেই বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হতে পারবো। সজীব তিনি জয়েন করেছেন আমাদের সাথে। আচ্ছা, অন্ধকারের গল্প আপনার অনেক বেশি ভালো লাগে, এটা শুনে অনেক ভালো লাগলো। হিমেল, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আফসানা মিম, সবসময় আবুধ আপনি জয়েন করেন, হ্যাঁ ভালো আছি আমরা। এদিকে মাদারীপুর থেকে জয়েন করেছেন মাহিদুল, আছেন রাহুল, এদিকে আরিফিন হুসাইন দেখতে পাচ্ছি, তাকেও আরো অনেকেই আছেন। মনে হয় যে আমাদের সবার আগ্রহের জায়গা অপূর্ব এবং অপূর্বর কাছ থেকে যে কথাগুলো আমরা শুনছিলাম। অপূর্ব, ধীরে ধীরে এরপর তুমি কিভাবে বুঝতে পারলে যে এটা চুরি কিংবা তারপরের ঘটনাগুলো বলো, কিভাবে আস্তে 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 তুমি একজন চোর হতে শুরু করলে কিংবা চুরি শুরু করে দিলে?
তারপরে ভাই আমার চাচা আমাকে নিয়ে যেত সবসময় আর কি, মানে বলতো একদিন বলছে যে অপূর্ব বাইরে।
ওই দিনের কতদিন পর প্রথম যেদিন ডাক্তার, তার কতদিন
পরে? এক মাস দেড় মাস পরে।
এর মধ্যে ডাকেনি?
না।
আচ্ছা,
এমনি আর কি টাকা টাকা দিতে চাইলে টাকা দিত। তো বললো যে অপূর্ব বাইরে আয়, রাত্রে 2টা বাজে।
আচ্ছা, আমাকে এর আগে একটু খানি বলো যে তোমার চাচার বয়স কেমন ছিল ওই সময়?
মানে তখন ছোট ছোট ছিল, আমার সমানই।
আচ্ছা, তোমার সমান
ছোট ছিল না?
আচ্ছা, তারপর বলো।
তারপরে আমি গেলাম, বললো যে তোর কি ভয় লাগে? হ্যাঁ, আমার তো ভয় লাগে এত রাত্রে আপনি আমাকে কই নিয়ে যান, তো ভয় লাগবে। ভয় করো কিনলে আমি আছি না, আপনি আছেন তো কই, আমি আমি এত রাত্রে কই যাবো, ভয় লাগে না আমার। ওদের নিয়ে গেছেন, আমি অনেক ভয় পাইছি, গার্জেন দিয়েছে বসা রয়েছি, আমি অনেক ভয় পাইছি। কয় ভয় পাবি না, আমি আছি না, আমাকে আপনারা থাকেন ঘরের ভিতরে, আমি তো বাইরে বাইরে বেড়াতেছেন, আমি বাইরে অনেক ভয় পাইছি, তার ভয় নাই, কারণ তোর আমার লগেই থাকিস। তোর দিন গেলাম আবার ওই ওনাদের যে রুমটা ছিল ওনাদের রুমে নিয়ে গেছে, বললো যে আজকে আবার অন্য জায়গায় যাবো, ঠিক আছে সবাই এক সবাই ওই রুমে বসে কথা হয়, আলাদা এক্সট্রা রুম, ওই রুমে বসে অন্য কেউ ঢুকে না, তো ওই রুমে বসে সবাই কথা বলতেছে না, বললো চার অন্য একটা লোক বললো চাচা সাথের, সে বললো বাবা তোর কি কষ্ট হয়, কষ্ট কিসের, আমি তো আপনার সাথে এসে বসে কষ্ট নেই কোনো, তো জিজ্ঞেস করলেন কষ্ট হলে বলবি বাবা, আমি বলি না আমার কোনো কষ্ট নেই, কয় তোর টাকা টাকা লাগলে আম করতে চাবি আমরা দিব, কই না আমি টাকা দেখি করুন, কয় না তারপরে যদি তোর টাকা লাগে আম করতে চাবি, কই না ঠিক আছে আমি তো লাগে না, যখন লাগবে আমি তখন আপনার তো চাই না, মানে আচ্ছা ঠিক আছে, কোনো সময় ভয় করবি না, আমি কই না ভয় করি না, আজকে এক বাড়িতে যাবো, তো ওই বাড়ির অনেকদিন ধরে দেখতেছি ফলো করতেছি ওই বাড়িটা, ঠিক আছে তো ওই বাড়িতে ওই বাড়িটা অন্যভাবে যেতে হবো, ওটা নিচটা পাকা করা ছিল তো ওটা গেট ভেঙে গেট খুলে ঢুকতে হবো, গেট তো লক করা ভিতর দিয়ে, তারপরে সবাই ইয়ে করলো যে কেমনি কী করা যায়, কথাবার্তা বইতাছে, আমি ওনাদের সাথে বসে রয়েছি শুনতাছি কে কী করে, তারপরে সবাই কইতাছে একজনে কইতাছে ওই বাড়িতে অনেক জিনিস আছে আজকে আনলে অনেক টাকা পাবো, আরেকজনে কইতাছে আবার ওই তখন ঈদের সময় ছিল তো ওনারা অনেক জামা কাপড় কিনছে ঘরের ভিতরে রেখা দিছে, তো উনি বলছে যে আরেকজন বলতেছে ওই বাড়িতে নতুন জামা কাপড় কিনছে, যারা যাদের বাড়িতে যাবে তারা আর কি একটু দুনিয়া টাইপ ছিল, তো ওনারা বলছে যে আমাদের বাসায় অনেক জামা কাপড় আছে অনেক কিছু আছে সামনে কিনছে অনেক কিছু, তো আমরা এখানে যাবো আজকে, আমি গুতে শিখাটা আমি যাবো না, কে কে যাবি না, কে আমার ভয় লাগতেছে, কোথায় ভয় লাগতেছে গেলি না, কিন্তু আমি যাবো না আপনারা যান, কয় তুই না গেলে কিন্তু তোর মাইর দিল, আমার খালি সবসময় মায়ের ভয় দেখাই তো,
এটাকে বললো যে খুব বাবা বাবা করে বলছে মানে আদর করতো না,
হ্যাঁ মানে ওই যে
শুনলে আদর করতো না,
হ্যাঁ যে যদি বলতাম যে আমি আপনাদের সাথে যাবো না, তো আচ্ছা ঠিক আছে, তো উনি বলতো যে কখনো ভয় করবি না আমার সাথে থাকবি, তোর বলছি না তোর যত টাকা লাগবো চাবি, যখন যা টাকা লাগবো চাবি আমি দিব, আমি কখনো টাকা চাইতাম না আমার দরকার হতো না, ওই যে হাই নিজেই দিত যেটা দিত ওটা নিতাম, তো অনেক ইয়া নিছে একটা ব্যাগ নিছে, ব্যাগের ভিতরে আজকে ব্লেড আছে না ওইটা রাখছে, ওটা রাখছে আরো যন্ত্রপাতি আসছিল প্লাস আসছিল, টর্চ লাইট তো সবসময় থাকতো, টর্চ লাইট থাকতো প্লাস রাখতো আরো অনেক কিছু আসছিল, তো ওনারা সাথে সবসময় পাঁচজন পাঁচজনই থাকতো, আমি বাদে ওনারা পাঁচজন সবসময় থাকতো, কেউ আলাদা হতো না যে একদিন একজন যায় নাই চারজন গেছে এমন না, সবসময় পাঁচজন একসাথে থাকতো, সবাই মিলে আমার যাইতেছে বসে তুই আগে আগে যা, তুই আগে যাইয়া ওনার ভিতরে ঢুকবি, ঢুকবি আমি আমার তো ভয় লাগতেছে আমি আগে জমকে আমি আপনাকে লগে জম, তোর যে ডাকো ওই ডাকো তুই আগে যা, আমি না আমি আগে যাবো না আমি ভয় পাই, কয় তোর আগে যেহেতু কিছু যা মানে তখনও বলছে যে না যা না কিন্তু মাইর দেবো, তো আমি আগে গেছি, বলছে যে যা দেখবি বাড়ির মানুষ কেউ যাক না আছে কিনা, আর তখন কয়টা বাজে দুইটা বাজে দুইটা, কেউ যাক না আছে কিনা দেখবি, তো আমি বাড়ির ভিতরে যা ঘুরলাম চারপাশে, মানে কোনো লাইট নেই, গ্রামে তো কারেন্ট ছিল
বাড়ির ভিতর বলতে কি মানে উঠান বা এরকম জায়গায়?
হ্যাঁ মানে চার উঠানে চারপাশে ঘুরতেছি, দেখতেছি গ্রামে তখন কারেন্ট ছিল না, তো মানুষের ঘরে থাকলে তো খুবই ল্যাম্প ধরা থাকে, তো ঘরে কোনো আলো নাই। তারপরে আমি আবার আইলাম, অনেক দূরে দাঁড়া আছে সারা আইলাম, পেলাম কাকা ঘরে কোনো লাইট নেই মানে আলো নাই, তুই জাগ না আছে আল্লাহ পাই নাই তো মানে টের পাই নাই, কেউ নাই টের পাই নাই, তো ওনার কথা আচ্ছা আয়। পরে গেলাম গেটের সামনে গিয়া হ্যাঁ স্কুল বেটালিয়া ভিতরে লাগানো ছিল মাঝখানে, ওটাতে কাটছে আস্তে আস্তে করে অনেকক্ষণ লাগাই কাটছে না যাতে কেউ আলাপ না পায়। ওই আপনার শীতকালটা কাটতে এক ঘন্টা লাগছে। তারপরে ভিতরে ঢুকছে, তখন আমি ওনাদের সাথে ছিলাম এক ঘন্টা। তুমি কি করছিলে? চুপচাপ ছিল?
হ্যাঁ সবাই চুপচাপ ছিল।
তারপর আমি ওনাদের সাথে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম আমারে বললো যে দেখ ভিতরে কোন জায়গায় আপনার ইয়া আলমারি আছে। আপনার বলছি ওই সিম দোকার কি আমার টেপের গ্রামে থাকে না, তো বলি বললো যে যা দেখ কোন জায়গায় এখানে আছে। আমি বললাম আমি যাবো না, আমার এক কথা একটাই ভয় লাগে, সবসময় আমি ভয় পাইতাম বলি। তো তারপরে বলছেন যে যা সমস্যা নেই আমরা তো আছি তার সাথে কিছু হইব না। তাই আমি ভিতরে ঢুকলাম, ওনারও ঢুকছে এক একজনে, আমি দেখি একটা মনে করেন আলমারির মতো মানে উপরে ঢাকনা আলা সিম দুবার আগে গ্রামে, তো ওইটারে ওটা একটা তালা ছিল, ওরা জানি কীভাবে খুলে ফেলেছে আমার সঠিক মনে নাই। তো ওইটার ভিতর থেকে অনেক কিছু নিছি, ভিতরে ওনাদের সৈন্য ছিল এবং টাকা পয়সাও ছিল। আমি ওর কী করলাম, আমি বললো যে আলমারিটা খোল, আরেকটা আলমারি ছিল সাইডে, আলমারিটা খুলে ওটাকে কাপড় চোপড় ছিল বলো যে উঠিল লইলাম। পরে চল বাইরে গিয়ে কতক্ষণ বললাম, বলার পরে সবগুলি একসাথে করে নিয়ে গেলাম গা। নিয়ে যাওয়ার পরে আবার ওই সেম কাহিনি, ঘরের ভিতরে বসে সবাই সব কিছু বাইর করলো, এটা করলো তো বললো হ্যাঁ বলে তুই আজকে আমাদের সাথে থাক, তুই আজকে আমাদের সাথে থাক এখানে ঘুমাবি, বিকেল বাসে যাবো। আমি চিলাচিলি করবো, চিলাচিলি করলে খুবই চাষাবাসে গেছিল, তোর বাসা আসলাম রাত্রে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার যদি কিছু করে তাহলে আপনি বলবেন যে আমার বাসা আসলো। আচ্ছা ঠিক আছে, ওইখানে সারা রাত বৈশা বৈশা কথা বলতে ছিল, সবাই বলছে যে বলি কী করবি, একজনে বলতেছে যেগুলি দেখা দেব, একজনে বলতেছে না আমি একটু করে ফেলাম, আরেকজনে বলতেছে এই পরে কামে রাখবো, মানে পাঁচজনে পাঁচশো কোনো কথা বলতেছে। আমার কথা তুই কিছু নিবি, আমি কই না, কে নিবি না কে তুই নেই কিছু দেখ কে নিবি, আমি কই না আমি কিছু নেব না। আচ্ছা ঠিক আছে টাকা লাগবো, কিনা আমার টাকা লাগবো না, আচ্ছা তুলে ঘুমা। আমি ঘুমাইলাম, ওনারা কেউ ঘুমায় নাই, ওনারা পাঁচজনই জাগনা ছিল, জাগনা ছিল সবাই তো ঘুমায় গেছি কেন। ভোরবেলা উঠছি পরে আমার আবার দেশে টাকা দিচ্ছে, চাচা বলছে যে এই দুশো টাকা নিয়ে যা, কেউ কিন্তু কিছু বলবে না। আমি আচ্ছা ঠিক আছে, স্কুলে যাবি, স্কুলে যাও কিছু বলবি না। তখন ভাই আমি স্কুলে পড়তাম, মানে আর কম কম হয়ে গেছে, ওই যে টাকা পাইছি
তখনও পড়ছো মানে পড়া ছাড়া নাই?
না ওই যে তুই পড়াকালীন আর কি টাকা পাইছি, টাকা পাওয়ার পর আপনার পড়াশোনাটা নষ্ট হয়ে গেছে। ওই যে টাকা পাই মনে করেন যে এদিক ওদিক যাইতাম, মানে খারাপ চলে গেছিলাম আর কি। ওই টাকা পাওয়ার পরে মানে
লোভ তৈরি হয়,
হ্যাঁ লোভ তৈরি হয়েছে আপনার, জোয়া বলে আর কি গাছ খেলতাম, এই চারা খেলতাম।
কিরকম খেলা?
আপনার চারা আছে না, মাটির চারা যেটা গ্রামে
টিনের উপরে টিন হিসাবে ব্যবহার করে জালে দেয়, ওইটা দিয়ে আপনার একজনে মারতো, আরেকজন চার আঙ্গুল করে খেলতাম, একজনে মারে যে চার আঙ্গুলের ভিতরে এই চারা থেকে ওই চারা লাগে।
টাকা
পাওয়ার পরে দেখলাম যে একদিন খেলতে বন্ধুরা কি বাড়ির পাশের লোক আসছিল, আমার মতো আমার থেকে বড় আসছিল, তোরা খেলতেছে ওদের সাথে যে একদিন খেল, আমার বললো যে খেলবি, বলছে যে আমার কাছে টাকা নেই, যখন টাকা নেই বলছি একটু বলে আমার তো টাকা নেই, পরে দিয়ে দিস, পরে আমি বললাম না তোর টাকা লাগবো না, আমার তো টাকা আছে, আচ্ছা তাদের খেল, প্রথম দিন ভাই খেলছি আমি ওদিন 100 টাকা জিতছি, 100 টাকা জিতাতে ভাই আমার লোক আরো বাড়ছে, প্রতিদিন ওটা খেলতাম, যখন টাকা না থাকতো তখন আবার যাই কাকাতে টাকা যেতাম, ওই তখন থেকে টাকা চাওয়া শুরু, টাকা না থাকলে আমি যাই করতাম জমা টাকা দেন, তবে চাইলে না করতো না, 150 মনে আনতাম, তাই না খেলা শেষ করে ফেলতাম, আবার ইয়ে খেলতাম সিগারেটের খোসা দিয়া, সিগারেটের খোসা
দিক মানে কি খেলতাম,
ওই চারা দিয়ে সিগারেটের খোসা কিনে খেলতাম, সিগারেটের খোসা পিস পিস করে দুই পাশে দুটা থাকে না বড় বড়, ওটা ছিঁড়তাম ছিঁড়া বলি আপনার 40-50 টাকা কিনতাম, 2-5 টাকা দিয়ে 2 টাকা দিয়ে কিনতাম,
ওটা কিনে কি হতো, ওটা দিয়ে কি হতো,
ওইটা দিয়ে খেলতাম, ওই চারা মারলে এইটা এত কটা দিব,
ওটা দিলে মানে ওটা দিয়ে কেন, ওটা কেন, ওটা দিয়ে কি হবে,
হ্যাঁ
ওটা ওটা নিয়ে কি করবে, সিগারেটের প্যাকেট নিয়ে কি করবে,
ওইটা দিয়ে খেলতাম আর কি, খেলা ছিল খেলতো ওইটা কি সবাই, এটা দিয়ে ওটা কি সবাই এমনিতে খেলতো যে এমনি আর কি খেলা হিসাবে খেলতো,
যারা টাকা দিয়ে খেলতো তো জুয়া হয়,
হ্যাঁ আমরা টাকা দিয়ে খেলতাম,
আচ্ছা তো এই ধীরে ধীরে এই নেশা মানে তখন ধীরে ধীরে কি হলো, তোমার কি টাকা বেশি টাকার তো লোভ তৈরি হয়ে গেল, আর খেলায় কি মানে খুব বেশি হারতে টাকা খুব নষ্ট হয়ে যেত এরকম কিছু, নাকি তুমি হারতে জিততে সমান সমান,
হারতাম জিততাম আবার ওই তখন বাইরে থাকতাম খাইতাম, তাকে এমনিতে মনে করেন যে
তাছাড়া
উনি আমাকে অনেক ভালোবাসত, তো আমি চিন্তা করছি যে বাসায় কথাটা বলি আমার তো মায়েরা রাখবো না, আমার তো অনেক মারবো, আমি সেই ভয়ে কথাটা বলতাম না, আমি বলছি আমি আগের থেকে অনেক ভয় পাই, সবকিছু অনেক ভয় পাই, তো এই কারণে আমি আর কিছু বলতাম না, মানে টাকা নিজে খরচ করে ফেলতাম, তারপরে একদিন আমার চাচা জিজ্ঞেস করলো যে তুই এত টাকা নিয়ে কি করস, আমি ভয়ে বলি না তোমার মারছে, তুই এত টাকা নিয়ে কি করস, কথা হচ্ছে তুই টাকা নিয়ে কি করস, তোর টাকা খাবি তুই আমার তিনে যাবি, টাকা নিয়ে কি করস এটা বলতে, তো আমি বলছি যে ওগুলোকে চারা খেলছি, ওই টাকাটা চারা খেলছিল তো আরো মারছে,
মারগুলোর ধরন কিরকম মানে কিভাবে মারলো,
মানে থাবর দিছে লাথি মারছে, তো সে এগুলি আর কখনো করবি না, কেউ খেলবি না,
আচ্ছা
খেলাম, আচ্ছা ঠিক আছে, তো বাসায় জানানি, বাসায় জানাইলে সব জেনে যাবো, উনি আমি যে ওনার সাথে যাই এই কারণে উনি বাসায় বলে নেই, আমার যে মারছে আমিও বাসায় বলে নেই, বাসায় বললেই তো সব জেনে যাবো, তো বলছে তুই যত টাকা খাস আমার থেকে নিয়ে খাবি, কখনো টাকা নিয়ে জুয়া খেলবি না, আচ্ছা ঠিক আছে, তারপরে গেল এরকম অনেকদিন পরে আবার একদিন ডাক দিছে আমার চাচা, ডাক দিয়ে বলে আজকে রাত্রে আমার সাথে যাবি, আচ্ছা ঠিক আছে ডাক দিয়ে, বলছে যে যাবে আজকে, আমি বললাম যে ডাক দিয়ে ডাক দিছে,
তখন
তখন তো রাত কত রাত
না তো ওই যে একটা দুইটার দিকে সবসময়
একই টাইমে
একই টাইমে
আচ্ছা যাওয়ার আগে কি কি প্রিপারেশন নিতে
যাওয়ার আগে এই যে একটা রুম আসলো আমাদের ওই রুমের ভিতরে নিয়ে বলতো সবাই একজনে বলতো যে তুই এখানে যাবি ওই জিনিসটা লবি তুই কাপড় লবি একজনের কাছে তুই ইটা লবি একজনের কাছে আলমারি খুলবি মানে পাঁচজনে কথা বলতো হ্যাঁ
পাঁচজনে পাঁচ কাজ ভাগ করে দিত
হ্যাঁ
তোমাকে কি কাজ করতে হবে
আমাদের এরকম কাজ দিত না বলতো যদি আগে আগে থাকবি আগে আগে থাকবি কাজ করার সময় তুই দূরে থাকবি মানে উনি আমাকে একটু সেফ দিয়ে রাখতো যাতে আমার কোনো সমস্যা না হয় ওনাদের সমস্যা এরকম সেফ দিয়ে রাখতো তা আমি তো ওনাদের কথা মতোই চলতাম তারপরে চল তো ওদিন দেখি সবাই লুঙ্গি টুঙ্গি কেউ কাঁসা দেয় ওই আগে আগে যে গেছি সবাই লুঙ্গি কাঁসা দিছে শরীরে একদিন তেল মাখছিল
তেল তেল মাখার ব্যাপারটা কি কি ধরনের মতো তুমি কি বলতে পারবে মানে কি করতে নেই মাখতে
না আমি মাখি নিত
মেশা দিতে কিরকম মানে
সরিষার তেল
সরিষার তেল
হ্যাঁ
সারা গায়ে
হ্যাঁ পুরো শরীরে লাগাই তো
মানে খুব বেশি করে এতে উপকার কি হয়
ওইতে আপনার ধরলে পিছলে যাবে
ধরলে পিছলে যাবে আচ্ছা মানে শুধুমাত্র একটা লুঙ্গি ছাড়া পরনে আর কিছু
না আর কিছু থাকতো না
আচ্ছা এবং সারা গায়ে মাথার চুল বাদে সারা গায়ে তেল
হ্যাঁ
বা
চুলও তেল মাখতো চুলে আপনার এমনি নর্মালি তেল মাখে না তাতে একটু বেশি মাখতো আর কি চুল পিছলে মানে ফালতো
আচ্ছা মাথার চুল না ধরে থাকতে পারে
উনি ওইটাই করতো দু দিন তাও করেনি লুঙ্গি পরা ছিল সবাই লুঙ্গি পরা ছাট পরা ছিল সবাই আমি বললাম আপনারা আগে গেছেন খালি এবারে একটা লুঙ্গি পরা ছিলেন খালি গায়ে আবার তেল মাখতেন আমি আপনার তেল মেখে দিছি এখন আপনি এভাবে যাবেন কি লিগা কইয়ে দিচ্ছেন আজকে কয় তুই হ্যাঁ দেখবে আমি আমি কই না আপনার কইয়ে দিচ্ছেন আগে আপনার বলে গেছি আমি তো যাইনি কোনো সময় কয় না তুই গেছিস তো আগে অন্যরকম দেখেছিস আমি এটা আবার কোন রকম জামা কাপড় পরে যেতেছেন আগে গেছেন অন্যরকম এখন গেছেন আরেক রকম কয় তুই কথা কইস না আয় কথা কইলেন সমস্যা হবো কী সমস্যা হবো তখন তো রাত্রেবেলা কেউ ছিল না রাস্তায় রাস্তায় বসে কথা কইতেছি হাঁটতেছি কথা কইতেছি কয় মনে কর রাস্তা তো অনেক দূর নিজেদের গ্রামে তো আশেপাশে করতাম না অনেক দূরে দূরে যাইতাম অন্য গ্রাম থেকে তো যাইতাম রাস্তাতে যতক্ষণ হাঁটতাম ততক্ষণ আমি মনে করেন আমার চাচার এটা ওটা জিগাইতাম যে এটা ওটা কী কী করেন আপনি এদিকে কী কথা দেন আজকে ওদিন যতক্ষণ হাঁটছি তাহলে একটাই কথা ছিল যে আপনারা আগে গেছেন খালি গায়ে লুঙ্গি পরা ছিল আর আজকে গেছেন লুঙ্গি কাঁচা দেওয়া ছাড়া ছাট পরা কারণ কি মানে বলতেছে আয় খালি ওনার একটা কথাই আয় আমার সবার সাথে ওনার লগের একজনে জিগেলাম যে কাকা আগে গেছেন কাঁচাকে দিয়ে আর গেছেন ছেলে তেল মেখা খালি গায়ে তা আজকে এরকম কেন যে খালি গায়ে আপনি থাকতেন কারণ ছাট পরা আর কাঁচা দিতে কাঁচা দেন না নিয়ে যাইতেছেন কই যেতেছি আজকে ওনার একই কথা কথা বেশ না হয় আমি বললাম আচ্ছা ঠিক আছে যাইতেছি তো দেখলাম কি একটা গরুর খামার ছিল ওইখান থেকে আমার বলে যে তুই যাই গরুর সেটা ধরবি তো ওনারা দুইজনে গরুর মুখটা চাইপা ধরছে গরু না ডাকে একটা গরু আনছে তো মুখটা চাইপা ধরছে বলছেন যে গরুর না ডাকে সে কারণে মুখ চাইপা ধরবি দুইজন আর তুই গরু লে আবি আমাকে আমি গুড়ান তো আমি ছোটো মানুষ কেমনি রান যদি আমার লয়ে দৌড় দেয় কয় কি শুভ না আমরা আসি না আমি কই না আমি পারব না আপনার ধরে কয় না তুই ধরবি তুই গরুলা যাবি আমি পারব না কয় না তোর নিতে আমি আচ্ছা ঠিক আছে যদি দৌড় দেয় তাহলে আমার দোষ নাই আচ্ছা তো অনেকক্ষণ গরুর মুখ ধরে আসিল ধরে থাকার পরে গেছি অনেক দূর জায়গায় গরুর মুখ ছাড়া দিছে ছাড়া দেওয়ার পরে আমি নিয়ে হাঁটতেছি গরুটারে তারপর রাস্তায় জিজ্ঞেস করলাম যে গরুটা আনলেন এটা কী করবেন
কয়না বিচারলাম বিকে দেখা হলেন কয়না খাবে না টাকা দরকার আছে আমি চালাম কয় টাকা বলছেন এটা এত বড় গরুটা গরুকে বাড়িতে নিয়ে আসছো হ্যাঁ রাস্তা দিয়ে আমি বলতেছি এগুলো যে কয় টাকা বাঁচবেন এগুলো এত বড় গরু কয় তো জানে লাভ নেই আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস করলাম যে কই নিয়ে বেছেন প্রাটে প্রাট কোন জায়গা কয় নাই কই তো জেনে লাভ নেই হাটে নিয়ে বেছি কই আচ্ছা ঠিক আছে হাটে নিয়ে বেছেন এবার তখন বললাম যে আমার কাকা আমার টাকা লাগবে টাকা চাইলাম আমার টাকা দিব না কত টাকা দিলি তুই ফেলি চালা গেল আমি কোনো কাকা আমি চালা গেলি না আমার খিদা লাগে দিনে অনেক খিদা লাগে আমি খালি দোকান যা খাই কয় না তুই খাস না তুই চারা গেল আমি কোনো আম চারা খেলি না সত্যি তো সত্যি কথা দেখলে কিন্তু আবার মারুন আমাকে আচ্ছা সমস্যা নয় মারেন আমি চারা খেলি না এখন ভালো হয়ে গেছি চারা খেলি না আচ্ছা ঠিক আছে টাকা দিল দুইশো তো ওটা গরুটা নিয়ে গেল আমার বললো যে তুই ঘরের মিথ্যে বউ বুঝলে কটা ছিল আমার বউ তো গরুটা জানি কই খাইছি জানি না আমি বলে যে বাসি দেওয়া ঘুমা বাসি দেওয়া ঘুমাইলাম তখন আমার ঘরে কেউ যাক না কেউ ফিরছি কেন আমি যা সোজা ঘুমা গেছিলাম ঘুমা যাওয়ার পরে সকালবেলা উঠলাম কি হলাম কাকা কত পাচ্ছেন গরুটা তখন আর কি হালকা পাতলা বুঝতে পারছি যে আমরা চলে বসছি কি হলাম যে কাকা গরুটা কত পাচ্ছেন জানি না আমি জানি না মানে আরেকজন ছিল ওনার জিজ্ঞেস করলাম যে কাকা কত পাচ্ছে উনিও একই কথা জানি না তারপর চিন্তা করলাম যে থাক যেটা বলেছে না দরকার নেই
গরু কখন বিক্রি করবে রাতে নিয়ে আসলে বলতে কখন বিক্রি হবে
রাতে বিক্রি করে ফেলছে
রাতে বিক্রি করে ফেলছে তুমি জানো যে কোথায় বিক্রি করলো
না এই আমি জিজ্ঞেস করছি আমার বলছে যে তোর জানার দরকার নেই
আচ্ছা
আমি জিজ্ঞেস করছি যে গরুটা কই বিক্রি করবে বেচবে না কি বলে বলছে হাটে আমি বললাম হাটটা কোন জায়গা তো বললো যে তোর জানার দরকার নেই আমি আর জি গেলাম জানার দরকার নেই না বললে অন্য সারাদিন বললো তো বলবো না কই তারপরে আবার টাকা দিল দুইশো সকালে আমি বললাম আমার টাকা লাগবো না কয়েক আমি না রাত্রে দুইশো টাকা নিয়েছি না তুলতে ওরা শেষে দেবার নিব অনেক কয়ে রাখ তুই আবার লাগলে চাইস আমি আচ্ছা ঠিক আছে টাকা নিলাম বললাম যে আমি আপনাগুলো কাজ যাব না কালকে আপনারা কী করেন না করেন আমি জিগাইলে কম না আর আমার খালি ভয় ধান আমি এমনি ভয় পাই কয়ে তুই যাবি নাকি লেখাটা যাই থাকব তুই না গেলে তোর আরো মাধ্যম তোর বাসায় কয়ে দেবো যেবার কইছে বাসায় কয়ে দেবো তখন মানে আমি আর কোনো কথা বলি কারণ বাসায় কয়ে দেবো তো আমার সমস্যা পরে এরকম অনেক দিন যাবৎ যায় নাই একবার ইয়ে করছে মানে ওনারাও যায় নাই ওনারা গেছে কিনা আমি জানি না আমি অনেকদিন যাইনি ডাক দেয় নাই আর যাইও নাই চলছিল আর কি টাকা টাকা চাইলে দিত অনেকদিন পরে আরেকদিন ডাক দিছে যা বলব এদিকে কি কত আমার সাথে যাবি আমিও তো একা যাবো আমি কই না আমার মনে তো ভয় যদি আমার মেরে ফেলে ওনার সাথে একা যাবো একার সাথে যাবো আমি কই না আমি আপনার সাথে একা যাবো না কালকে একা গেলে তো অনেক টাকা দেবে কেন টাকা লাগবে না কই না চল আমি তো চাচা না আমি কই না আমি আপনার লাগে যাবো না একলা ওই কী লাগে যাবি না আমি একলা যাবো না ভয় পাই আমি তো আছি আমি কই না তো হবে আপনি যাবো না আমি আপনার লাগে একা যাবো না কই সমস্যা নাই হ্যাঁ তুই আমি বললাম যে ভাই কাকা যাবো না আমার ভালো লাগতো শুনে এরকম আমি কয় না তোর যাইতে হবো আমার লাগে আজকে তো যাইতে হবই আমি কই না এবার একজনে ডাক দিলে যান আমি যাবো না কয় এবার ডাক দিব এবার ডাক দিলে তোরা ডাক দিতাম না তো এবার লাই যেতাম তোর যাইতে হবো আমি বললাম যে আমি যাবো না এতবার করে কোথাছি আপনি তারপর আমার কোথাছেন আমার অনেক ভয় লাগতাছে তুমি বললো যে বল কিসের, আমি তো আছি, আমার সাথে চল। আমি বললাম যে কাকা আমার একটু ভয় লাগতেছে, আমি আপনার করে বোঝা পারব না যে আমি যাব না। মানে তারপরে বলতেছে যে কোনো ভয় নাই, আমার সাথে চল। মানে আমার তখন ভয়ে কান্দে দিছি যে আমার একা নিয়ে যাব, একা নিয়ে কিছু করলে। তখন আমি গেছি ঠিক একা কি করব। তখন একটা বাড়িতে ফিরে করতে গেছি, আগে বলে দিছে যে টুকুনো কথা কমি না, সোজা বরাবর ডুকুন ভাই রাখুন, চাপা মূলে আমি বেশি চাপা মূল্য মানে বরাবর ডুকুন। রাত্রেবেলা গেট লাগায় ঘুমানো করে, গেট লাগায় খুলন যায় সহজে, এমনকি সহজে খুলন গেলে কি সেই জন্য তো অনেক ইয়ে আছে, কেন ডুববেন, ডুববেন না বাইরে করবেন। তো উনি বললো যে সমস্যা নাই, তুই আমার লাগে খালি যাবি আর আমি
অপূর্ব আমি তোমার কাছে আসবো। আমি একটু শ্রোতাদের বলতে চাই যে আপনারা শুনছেন অন্ধকারের গল্প, অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, ইভেনকে শুনছেন আপনারা, এবং অন্ধকারের গল্পের টিম মেম্বারদের কথা একটু এই মুহূর্তে আমি স্মরণ করতে চাই, আসলে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। এই প্রোগ্রামটি প্রডিউসার সাদিক সামি, এই প্রোগ্রামের অন্যতম টিম মেম্বার মঈন, জানাতে ফেরদৌসি কোন সহ সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং পাশাপাশি আপনাকে বলতে চাই যে আপনি ঢাকা এফএম 90.4 শুনছেন, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন। আর আমাদের অন্ধকারের গল্পে আজ অপূর্বের কথা আপনারা শুনছিলেন, অপূর্ব শীতল চোর বা এক কথা বললে আসলে একজন চোরের কথাগুলোই আমরা শুনছি। এবং তারপর কি হচ্ছে, কি হলো, কিভাবে এই মাত্র 19 বছরের একটা ছেলে আজ স্টুডিওতে বসে তার নিজেকে একজন চোর হয়ে কথা বলতে হচ্ছে, সেই ঘটনাগুলো আমরা জানবো শুনবো। পাশাপাশি আপনারা যারা জয়েন করে আছেন, আপনাদের প্রশ্নগুলো কিন্তু আমি পাচ্ছি, আপনাদের কমেন্টগুলো আমি পাচ্ছি, এবং আমি একে একে ফেসবুকে কিন্তু যথেষ্ট রেসপন্স করার সেই চেষ্টাটাও করে যাচ্ছি। সেটা আপনারা যদি এখন চান যে আপনি কমেন্ট করবেন, সেই সুযোগটি আপনার জন্য থাকছে। এখনো যদি চান যে আপনারা আমাদেরকে এস এম এস করবেন, সেই সুযোগটিও থাকছে, এস এম এস করতে পারেন 16260 এই নাম্বারটিতে, নাম্বারটি আবারও বলছি 16260 এই নাম্বারটিতে। আমি কিছু এস এম এস এবং কমেন্ট পড়ে আসি বরং, যে কারণ যারা জয়েন করেছেন তারা অনেকেই কিন্তু অনেক কথাগুলো বলছেন, তাদের কথাগুলো শুনতে যাচ্ছেন, এবং আমি আপনাদের কথাগুলো ধরেই কিন্তু অনুষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে চাইব। এদিকে শাহিন জয়েন করেছেন, আচ্ছা ভাইয়া সে যে এত রাতে আচ্ছা ঘর থেকে বার হয়ে হয় তার মা বাবা বোন কেউ কি কিছু বলতো না বা জানতো না, সেই প্রশ্নটা আমারও আছে। আমি প্রশ্নটা কিন্তু আমরা কিছুটা তার কাছে জানতেও চেয়েছি, যেমন তার বাবার কথা আমরা শুনেছি, তিনি কিন্তু একেবারেই অসুস্থ একজন মানুষ ছিলেন, এবং মায়ের কথা শুনেছি, হয়তো সেই যে দেখভালের বিষয়টা, পারিবারিক যে বন্ধনটা, আমার ছেলেটা কোথায় গেছে বা আমার ভাইটা কোথায় গেছে, সেই সেই জায়গাটাতেই বোধ হয় বড় একটা আসলে শূন্যস্থান রয়ে গেছে। যেমনটা আমি অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলাম যে প্রত্যেকটা অনুষ্ঠানেই যখন আমরা এই মানুষগুলোর কাছ থেকে সেই কথাগুলো শুনি, তখন কিন্তু সেই পারিবারিক যে বন্ধনটা, সেই পারিবারিক যে স্বাভাবিক কিছু নিয়ম নিয়মের জায়গাগুলো, সেগুলো কিন্তু আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। ইনফ্যাক্ট শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়া অনেক বড় এবং মোটা অঙ্কে বা মোটা দাগে বলতে পারি, মোটা দাগে বলতে পারি যে একটি দারিদ্রতার যে কারণগুলো, সেগুলো কিন্তু বারবার উঠে এসেছে। অপূর্বর ক্ষেত্রে তার ব্যতিক্রম কিন্তু কোনো কিছুই হচ্ছে না। দেখা যাক সামনের দিকে আমরা আসলে আরো কি শুনতে পাই। শহীদ ইসলাম জয়েন করেছেন, জয়েন করেছেন আমাদের সাথে ইউসুফ, আমি প্রথম এস এম এস করলাম পড়ে ফেলেছি। আমি মেহেদি হাসান হৃদয় জয়েন করেছেন রংপুর থেকে, রংপুর আচ্ছা নীলফামারি ডিমলা থেকে, আমি ক্লাস 10 পড়ি আপনাদের নীলফামারিতে কোনো, আচ্ছা ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি অচিরেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বো তেমনটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর তাছাড়া আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে বা যে কেউ চাইলেই কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে সরাসরি শুনতে পারবে, dhakafm904.com। ওকে এদিকে জয়েন করেছেন, কি চুরি করে মাফ মার খেতে কেমন লাগে এরকম কিছু কথা, আচ্ছা কিছু কথা আমাকে কাজী রেজাউল ইসলাম বলেছেন, আমরা শুনতে থাকি ঘটনাগুলো সামনের দিকে কি হয়। নান্টু জয়েন করেছেন, চাচাকে কি চাচা বানালো কথাটা বুঝিনি। আই অ্যাম অনু, আই অ্যাম ফ্রম গোপালগঞ্জ, অপূর্ব লাইফের হিস্ট্রিটা অনেক কষ্টের, আমারও তাই মনে হচ্ছে, দুর্ভাগ্যেরও বটে। জয়েন করেছেন আমান, জয়েন করেছেন অপূর্বর কথাগুলো, আচ্ছা আমি ঠিক জানি না যে এটা মজা লাগার আসলে কি আছে, আপনি হয়তো আপনার ভালো লাগতে পারে কথাগুলো যে এত সৎসাহস করে সেভাবে বলছে। জ্যোতি নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন, এদিকে জয়েন করেছেন জহিরুল মুন্সিগঞ্জ থেকে, আর অনেকেই আমি ফেসবুক থেকে কিছু নাম নিয়ে আসি, হ্যাঁ যারা জয়েন করেছেন দেশের বাইরে থেকে অনেকেই আমাদেরকে জয়েন করেছেন। আমি সুমনকে দেখতে পাচ্ছিলাম, সুলেমানকে দেখতে পাচ্ছিলাম, আর অনেকেই যারা আছেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা ভালোবাসা সবটুকু জায়গা আছে। এদিকে তুহিনকে দেখতে পাচ্ছি,
ছদ্মনামে আছেন, পরচিনা তমা জামান আছেন, মজুমদার আছেন, আদর মজুমদার, তানিয়া তাবাসসুম আছেন, সোজান সোজান মিয়া, বিল্লাল হুসাইন, তানভীর সুরাম, ইউনুস মিয়া, রাজীব শিকদার, নাহিদ হাসান, হৃদয়, আমিনুল ইসলাম, রনি, আসিফ রায়হান জয়েন করেছেন, কাইয়ুম, ওয়াসিম আকরাম, জাভেদ, আশরাফুল, শাহজাহান, রিজভি, আলামিন খানের কথা বলেছি, জাকারিয়া খান, আদনান আছেন আমাদের সাথে, মাসুদুর রহমান এদিকে জয়েন করে আছেন, রায়হানের কথাও বলেছি। হ্যাঁ, অনেকেই আছেন, এরকম করে আসলে নামগুলো আমি পড়তে থাকবো, সুমন মিয়া সহ সবার এসএমএসগুলো কিন্তু ধীরে ধীরে পড়তে থাকবো, বলতে থাকবো, শেয়ার করতে থাকবো। আর একটি কথা একটু মনে করিয়ে দিতে চাই, অন্ধকারের গল্প মনে প্রাণে বিশ্বাস করে এবং বলে আমরা কোনো ঘটনারই কিন্তু সমাধান কিংবা কোনো ঘটনারই কিন্তু আসলে আমরা কোনো বিচার, সেটাকে বিচার করতে যাওয়া, সেটাকে নিয়ে আসলে কোনো সিদ্ধান্তে পৌঁছানো, সেই কাজটা করবার দুঃসাহস আমরা রাখি না, আমাদের সে স্পর্ধাও নেই, আমরা শুধুমাত্র অন্ধকার জগতের সেই গল্পগুলো এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এবং বরাবরের মতোই বলি, সিদ্ধান্তটা আপনি নেবেন আপনার বিবেকের জায়গা থেকে, মূল্যবোধের জায়গা থেকে, আপনার নিজের চিন্তা এবং চেতনার জায়গা থেকে। অপূর্বের কথাগুলো শুনছিলাম এবং অপূর্বের কথাগুলো শোনাই আসলে আমাদের হয়তো সবার এখনো অপেক্ষায় আছেন এবং সেটাই মূল আকর্ষণ। আমি একটা ফোন ফিরিয়ে দিচ্ছি আবারও অপূর্বকে, আরো শুনবো এবং চাইছি যে আপনি আমাদের সাথে এসএমএস কিংবা এসএমএস প্যানেলে কিংবা ফেসবুকে জয়েন করবেন। তারপর বলছিলে যে তোমাকে আবার টাকা দিল, এরপর ধীরে 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 কিভাবে তুমি জড়িয়ে পড়লে বা নিজে চুরি করতে শুরু করলে কিনা, এবং এরকম দু একটা ঘটনা তো শুনতেই চাই। এবং পাশাপাশি চুরির জন্য আমরা অনেকে জানি যে এই যে চুরিটা বা সিঁদুর চুরি যদি বলি, এই চুরিটা একটা গুরুবিদ্যা, ভয়ঙ্কর রকমের রক্ত করতে হয়। তো এই চাচাই তোমাকে ধীরে ধীরে সেটা আমরা বুঝতে পারছি তিনি শিখাচ্ছিলেন বা আরো কি 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 বিষয়ে তোমাকে ট্রেনিং দেওয়া শুরু করলেন বা আসলে সেই ঘটনাগুলো ঘটেছিল কিনা, এরপর কি হলো আমাদের সেগুলো একটু বলো।
কিভাবে বললেন না আপনার যে তুমি চুরি শিখলে কিভাবে কিভাবে লিপ্ত হইলে কিভাবে? তো এই যে আমি বললাম না আপনার যে আমার নেশাটা পড়ে গেছে যে খেলার প্রতি টাকা দিয়া খেলতাম, তো টাকাতে নেশা পড়ে গেছে, এখান থেকে আমাদের পাঞ্জে লোক, তো টাকা তো আমার লাগবই, টাকা লাগবো, টাকা লাগলে দোকান যাইতে হবে।
তোমার তোমার টাকা টাকা লাগবে মানে তোমার টাকার প্রয়োজনটা হচ্ছে ওই এক কথায় বলতো জুয়া খেলার জন্য?
হ্যাঁ।
আচ্ছা, তারপর জুয়া খেলার টাকা জিতে আসলে সেই টাকা দিয়ে তুমি কি করতে?
ওই যে খাইতাম।
কি খাই মানে কি খাইতে?
দেশি নিয়ে খাইতাম।
কি?
ওই যে আমাদের যে চারের সাথে খেলতাম,
হ্যাঁ,
ওদের সাথে খাইতাম, সবাই মিলে খাইতাম।
হ্যাঁ, কি কি খেতে?
বিস্কুট খাইতাম, চা খাইতাম।
বিস্কুট, চা?
হ্যাঁ।
আরো ধরনের নেশা বা এরকম কোনো কিছু করতে?
সিগারেট খাইতাম।
সিগারেট খেতে?
ওরা খাইতো তো আমাদের একদিন হচ্ছে।
আচ্ছা, তোমার সিগারেটের কথা একটু শুনি, মানে কিভাবে তুমি সিগারেট খাওয়া শুরু করলে?
ওই যে ওদের সাথে গেছি বললাম না, আমার আমার থেকে বড় ছিল।
তোমার কত বয়স
তখন? আমার কত, 9 বছর, 8-9 বছর হবে।
আচ্ছা, তারপর বলো মানে সেদিনের ঘটনাটাই বলো, কিভাবে প্রথম সিগারেট ধরলে?
যে আমাদের সাথে যেগুলি খেলতো, আমার সাথে যেগুলি খেলতো বললাম আমার থেকে বড় আছে, তো হয়তো আমি বলছে যে খাবি, বললাম না করে দেয়, খা, সমস্যা নেই, আমরা তো খাইতে হয়। তখন থেকেই চলো সিগারেট খাওয়াটা, তখন থেকে খাইতাম আর কি।
ভাই, প্রথম সিগারেট যখন তুমি টান দিতে মানে যেটা হয় প্রথম তো ভালো লাগে না, তোমার খারাপ লাগে না? জানি কেন সিগারেট
কাশি কাশি আসছিল।
হ্যাঁ,
আমার খারাপ লাগছিল। আমি বললাম যে তোরা বলি কি হাস? তারা বললো 2 দিন পরে ঠিক হয়ে যাবে, দেখা যা থাক, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। আমি বললাম না, আমি এগুলি ভালো লাগে না করে। আরে আমরা তো হাইতেছি, আমরা তো ঠিক হয়ে গেছি, তো ওদের সাথে যেহেতু থাকি ওদের কথা শুনলাম।
সঙ্গ দোষে যে সঙ্গনার সেই বিষয়টা পুরোপুরি অপূর্বের কথা থেকে আমি বুঝতে পারছি, সিগারেট কি লুকিয়ে খেতে, খুব চুরি করে খেতে?
হ্যাঁ।
আচ্ছা, হ্যাঁ, তারপর?
তারপরে ওদের সাথে বিভিন্ন রকম চলাফেরা প্রতিদিনই চলতো, প্রতিদিনই খেলতাম, প্রতিদিনই হাঁটতাম, একদিন যেতাম, একদিন সবাই মিলে খাইতাম আর কি। দেখা গেছে কোনদিন
বন্ধু ছিল? বন্ধু বলতে তুমি সবসময় এদের সাথে?
হ্যাঁ হ্যাঁ, সবসময় এদের সাথে মিশতাম।
আচ্ছা,
তো তখন আমার লেখাপড়া শেষ।
লেখাপড়া শেষ মানে ছেড়ে দিয়েছি?
হ্যাঁ, ওর আগে ছেড়ে দিয়েছি।
কেমন ছেড়ে দিল?
ওই যে চুরি করতে যাই, মানে বাসায় জানেন না আমি স্কুলে যাই না।
ও মানে কি কাউকে না জানিয়ে তুমি তোমার যে চোর চাচা তাকেও জানিয়েছিলে?
উনি জানতো।
উনি কি বলেছিল ছাড়তে?
না,
যিনি তোমাকে বন্ধু বলে রাখলেন,
উনি একদিন আমাকে দেখা হয়েছিল আমার সাথে, তো উনি আমাকে বলছে যে অপূর্ব কি ব্যাপার তুমি স্কুলে আসো না, লেখাপড়া করবো না। আমি বললাম যে স্যার না, আমি লেখাপড়া করবো না। কেন তুমি লেখাপড়া করবো না কেন? তুমি এত ভালো স্টুডেন্ট, লেখাপড়া করো, তোমার ভবিষ্যৎ অনেক ভালো, তুমি লেখাপড়া করো, আগামীতে কিছু করতে পারবা। আমি বললাম যে স্যার আমাদের পারিবারিক সমস্যা তো আপনি দেখতে আছেন, তো এটা চালানো অসম্ভব, আমার শুধু আমার মা কাজ করেন আপনি জানেন, গাড়ি চালাই পারেন না, খাওয়ানি চালাই পারেন না, তো কেমনি আমার লেখাপড়া খরচ দিব? তো উনি বলতেছে যে তোমার যদি হেল্প লাগে তো আমারে বলবা। আমি বলছি না স্যার আপনার দরকার নেই, লেখাপড়া করুন না।
তোমার আর একদম লেখাপড়া থেকে মন উঠে গেছে?
হ্যাঁ মন উঠে গেছে,
শুধুমাত্র টাকা নেশায় পড়ে
ওই খেলা
সিগারেট জুয়া এইসবের
কারণে।
আচ্ছা আর কিছু খেতে? সিগারেট গাঁজা গাঁজা খেতে?
না না।
আচ্ছা তারপর?
তারপরে মনে করেন যে দিনের বেলা সারাক্ষণই ওই বন্ধুর সাথে থাকতাম, তো বাসার থেকে জিজ্ঞেস করে নেয় যে
চাচার সাথে যেভাবে এত ঘন ঘন মিশতেছো, তোমার বাসার লোকজন তো জানে যে চাচা চোর নাকি?
হ্যাঁ জানে।
তো তারা সেখানে কিছু বলে নাই যে চাচার সাথে ওই বাড়িতে এত বেশি চাষ না বা এরকম কিছু?
এত ছোট কালে আমার উনি এই কাজ করাইবো। তো তারপরে এই দিনের বেলা শুধু খেলতাম ওগুলোকে, রাত্রেবেলা বাসায় ঘুমাইতাম আর ওই মানে ডাক দিলে যাইতাম, কাকা ডাক দিলে। একদিন ডাক দিল দুইটা বাজে ডাক দিছে,
রাত দুইটা।
ডাক দিয়ে বসে অপূর্ব আজকে অনেক বড় একটা কাজ আছে, বড় কাজ মানে রুমে গেছি, তো আমি যাই দেখতেছি বলছে যে ওই বাড়িতে অনেক বড় একটা ইয়ে হয়েছে অনুষ্ঠান আর কি, বিয়েতে এটাই হলো, জানি না মানে ওই বাড়িতে অনেক কিছু আছে, আনতে হবে একটা সিন্ধুক আছে ওটাকে যেমনি ভাঙ্গা বাড়তি আনতে হবে, চুরি করতে হবে। তো আমি বললাম যে এডি কেমনি করবেন, বাড়িতে মানুষ নেই, বাড়িতে এত কিছু আনতে হবে মানুষ রাখার জন্য, তখন আর কি বুঝতে পারতেছি যে আমরা চুরি করতেছি। বললাম যে এত কিছু আনবেন কেউ দ্বারা খাই যাই, করে ওই টেনশন তো আর লাগবে না, আমরা আসি না আসেন, তো তারপরে যদি তো আবার ফোনটা নিল, শাবল নিল, কোদাল নিল, কোদাল দিয়ে আবার মাটি খুঁটছে, মাটি খোঁদার পরে আবার ঢুকে সবাই সিটকাটা খুলে দিবি, আবার ঢুকছি ওটার ভেতরে, সিন্দুকটা খুলছে, অনেকক্ষণ লাগে, বাসার ভিতরে মানুষ আস্তে আস্তে করছে, তো সিন্দুকের ভিতরে অনেক কিছুই আসলো, নিচে আর বাসায় একটা টিভি আসলো, ওই যে গ্রামে গেছি ওই গ্রামের কান ছিল, বাসায় একটা টিভি আসলো ওটা নিচে নেওয়ার পরে আরো অনেক কিছু নিচে কাপড় চোপড়, একটা মোবাইল ছিল, মোবাইলটা নেক্সট মোবাইল ছিল, নোকিয়া মোবাইল ওটা নিচে। তো তারপর এখানে থেকে বাইরে এলাম, তারপর এক লোক দেখে ফেলছে, লোক দেখে বলছে কে কে, সবাই দৌড়, সবাই যে যার মতো দৌড়ে পালাইছে। আমি কি করবো, ছাদে একটা পুষ্পণি আসলো, পুষ্পণি ভিতরে নাই মা, যে পুষ্করি টগরা করে আর কি, যে আমাদের গ্রামে
কি কি বলে
টগরা,
টগরা
হ্যাঁ, ও পুষ্পণি ভিতরে নাই মা, টগরার মাঝখানে মাথা জায়গায় বসে রয়েছি, তা নাহলে যেন কেউ না দেখতে পায়। তো কেউ আর দেখতে পায় নাই, সবাই গেছিল ভেজার মতো, আমি আর কেউ পাই নাই, সবাই গেছিল দৌড়ে, আমি তো একা। আমার ভাই অনেক ভয় লাগতেছিল, আমি যে পাশে কীভাবে যাব, অনেক ভয় লাগতেছিল কেমনি আমি বাসে যাবো, খালি একটাই চিন্তা আমি কেমনি বাসে যাবো, আমার তো অনেক ভয় লাগতেছে, বাসা অনেক দূর, আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছি। তখন আমি কারো যে থাকতুম তাও তো অসম্ভব, তখন আমি বাসায় যাচ্ছি, হাঁটতেছি রাস্তা দিয়ে যাওয়ার জন্য, হাঁটতেছি আর ভয় পাইতেছি, আমি কাঁদতেছি, হাঁটতেছি আর কাঁদতেছি, যে আমি কেমনে যাবো বাড়ি আমার যদি কেউ ধরে। আবার কতক্ষণ পর মনে হইতেছি এখান থেকে একটা বাঘাইলো, আমার কামড় দিল, আবার কিছু নড়াচড়া লাগলে মনে করেন তখন আমার কান্না করে বেশি, মানে একবারে ভয়ে শেষ, ডাকতে পারো কেউ নাই রাস্তায়, আমি যাইতেছি এমন করে অনেক দূর, হাঁটতেছি আর কাঁদতেছি, হাঁটতেছি আর কাঁদতেছি, তো কেউই নাই। তো আমার চাষা দৌড় আইলো, কিরে তুই আইসস, আইসি
কোথাও আসি আর চাচার বাড়ি গেলে,
হ্যাঁ না রাস্তার থেকে তুই আইসস, আমি ঘর আইসি, আর কই আসিলি, করে আমি যে পশুকনি ভেতর আসছিলাম, পরে করে তোর কিন্তু কেউ দেখে নাই, আমি কই না কেউ দেখে নাই, পরে আচ্ছা ঠিক আছে চল, তো ভাই গেলাম। তারপরে বাড়িতে যেয়ে ঘুমাইলাম ওই চাচার রুমে, সকালে বললাম উঠলাম, উঠতে আমার এক বন্ধু ওই আরিফ ছিল আমার ক্লাসের যে বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, তো ও আমার বাড়িতে আসলো, সে বলছে যে ওর সাথে আমার পরিচয় ছিল অনেক আগের থেকে, সবসময় ওর সাথে থাকতাম, এমনি কে অনেক ভালো পরিচয় ছিল, ওর সময় আসা যাওয়া চলতো, সে বলে যে আমাকে বাড়িতে রাখে দিয়েছি চুরি, আমরা বাবা বাড়িতে গেছিলাম, হ্যাঁ আগে কখনো যাইনি, কিন্তু ওর বাড়িতে আমি চিনতাম না,
আচ্ছা
বাড়িটাও গেছিল। তো আমার বলতেছে যে আমার বাড়িতে চুরি হয়েছে, কি করছ তুই, কহ, কারণ বাড়িতে অনেক কিছু আসলে জিনিসপত্র সব লেয়া পড়ছে, মোবাইলটা সুদ্ধা লেয়া পড়ছে, টিভি লেয়া পড়ছে, ওই কারণ নিছে, কই কারণ নিছে তো দেখি নেই, কই তারপরে কেউ জাগনা ছিল না, কয় না কেউ জাগনা ছিল না, যেমন আলাপ পাইছে তখন আমার সব ভিতরে পড়াইছে, তারপরে মানুষ কি একটা জাগনা ছিল না, তারপরে ঢুকলাম এত কিছু লেয়া গেল না।
তখন মানে তুমি কি বুঝে গেছো না যে কাজটা তোমরাই করেছো বা এরকম কিছু?
হ্যাঁ হ্যাঁ,
তোমার তখন তোমার মানে আমি তো জানতে চাই যে ঠিক সেই সময়টায় তোমার কেমন লাগছিল, মানে তুমি বুঝতে পারছিলে
যে অনেক কষ্ট লাগছিল, যা মনে করেন যে বলতে অনেক খারাপ লাগছিল, যা নিজের কাছে এত খারাপ লাগছিল যে আমি মনে হয়েছিল যে আমি অনেক অনেক পাপ কাপ করছি, যা আমার বেস্ট ফ্রেন্ড আমার একটা ইয়ে ছিল, তো ওর বাসে আমি এই কাজটা করছি।
তো পরের দিন কখন তোমাকে মানে বলো তো, তারপরে সেই বন্ধুদের সাথে তুমি মুখোমুখি কথা বলছিলে, মানে তোমার মুখের ভিতরটা তখন তো একদম অন্যরকম,
মুখের ভিতর তো আমার কাঁদতেছিল, কে বলছিল তখন মনে করেন যে বুকের ভিতরে আমার কাঁদতেছিল যে
তোমার একদম সবচেয়ে প্রিয় বন্ধু তার বাড়িতে তুমি চুরি করে এলে,
তখন তো আমার অনেক খারাপ লাগছে, আমি কান্না করতেছিলাম যে তোর বাড়িতে কেন এই কাজটা হইলো ওর সামনে, আমি আমি ওর সামনে কান্না করতেছি তোর বাড়িতে এই কাজটা কেমনি হইলো, মানে ও কি বুঝতে দিনে যে আমরা এই কাজটা করছি, বলছি তোর বাড়িতে গাছটা কেমনে হইলো, কে কারা করলো এত বড় ক্ষতিটা? তোর বলে যে অনেক কষ্ট করে আমার আব্বু এগুলি কিনছে, ওর বড় বোনের বিয়ের নাকি কিছু ছিল। আমার বলে যে আমার বড় বোনের বিয়ের ইয়ে ছিল, তো এগুলো সব লিয়ে গেছে। আমি তো কানতেছি ওর সামনে, আমার তো কষ্টে কানা আসতেছে যে ওর সামনে ওর বাড়ির জিনিসপত্র আমি আসলাম। তুই বলতেছিস যে তো অনেক কষ্ট করে এগুলি জোগাড় করছিল, তো এগুলো তো সব শেষ। ওইও কান্না করতেছে এখন আমার সাথে, আমার কান্না দেখে ওইও কান্না করতেছে। আমি বললাম থাক, যেটা গেছে ওটা নিয়ে ইয়ে করে লাভ নেই, দেখ খুঁজে পাচ্ছি যারা নিছে।
তোমার তোমার একবার মনে হয়নি যে আমি বলে দিই?
হ্যাঁ
কেন,
বলে দিলে তো আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তাছাড়া আমি তো খারাপ হয়ে যাব, আর কোনো দিন আমার ওর সাথে সম্পর্ক থাকবে না। তারপর সমস্যা গ্রামের ভিতরে অনেক সমস্যা, সে কারণে আর কি বলে নেবে যে আমরা এই কাজটা করছি। তারপর আমি বললাম যে দেখ কারা করছে খুঁজে পাস কিনা।
তারিফ এখন কোথায় আছে? এখন কোনো ধরনের যোগাযোগ বা কোনো ধরনের এখন কোনো কিছু আছে তোমার সাথে?
না না ভাইয়া,
কতদিন আগে আরিফের সাথে বা বন্ধুদের সাথে এরকম তোমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে?
ওই যে কাহিনিটা ঘটার পরেই আপনার এক বছর পরেই এক দু বছর পরেই আর সাথে আর কথা হয় না।
কেমন কথা হয় না,
মানে আসা যাওয়া কমে গেছে, ওর মন খারাপ হয়ে গেছে, ওর এত বড় একটা অঘটন ঘটে গেল।
তাহলে তোমার সাথে ঘটার সম্পর্ক
আমার নিজের নিজের থেকেও
তোমার নিজের
নিজের থেকেও খারাপ লাগতো, ওর সাথে বেশি
তোমার
কথা বলতাম না,
বুকের ভিতর থেকে খারাপ লাগে
কথা বলতাম না তো ওর সাথে। ও আমার বলতো যে তোর এখানে আয় একটা আড্ডা দিই, তো আমি বলতাম যে তার না আমার কাজ
বলতো, চাইতো খুব
এই কাজ আছে ওই কাজ আছে, আমার নিজের থেকে অনেক খারাপ লাগতো। ও যখন আমার ফোন দিতাম তখন এখানে করতো,
ও বলতো না যে তুমি কেন কেন কাঁদছো?
না আমি এক একটা ইয়ে করতাম যে তোর আজকে আমার মনটা অনেক খারাপ লাগতেছে, তাই বলতাম আজকে আমার আম্মা অনেক মারছে, এভাবে কথা বলতাম যে আমার অনেক ব্যথা করতেছে। এই
আরিফকে মিস করো?
হ্যাঁ,
আরিফ মানে যদি কখনো আবার সামনে পাও আরিফকে বা সেই সুযোগটা আসে কেমন লাগে, তুমি কি করবে?
হ্যাঁ এখন তো আরিফ তো সবই যদি এখন শুনে থাকে, আরিফ তো সবই শুনতেছে।
আমি জানি না আরিফ শুনছে কিনা, যদি আরিফ শুনে থাকে সেটা নিঃসন্দেহে একটা বড় বড় পাওয়া হবে আমাদের, এবং বড় পাওয়াটা অপূর্বর হবে, কারণ অপূর্ব এত লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে, আমি একটু বাজেভাবে বলি যে একটা চোর তার বন্ধুর বাড়িতে নিজে তার আপন চাচার হাত ধরে সে ধীরে ধীরে চোর হয়ে ওঠে, এবং যে বয়সে তার ফুল চুরি করার কথা, যে বয়সে তার বন্ধুর সাথে পুতুল চুরি কিংবা খেলনা চুরি বা এই টুকটাক বিষয় আশয় নিয়ে ধীরে ধীরে বড় হওয়ার কথা, যতই অভাব থাকুক যতই অশিক্ষা থাকুক, ইনফ্যাক্ট যে ছেলেটার আসলে বন্ধুই হয়ে গেছে তার যে স্কুলে পড়তো সেখানকার হেডমাস্টার, ৯০% গ্রামের স্কুলগুলোর কথা বলতে পারি, সেখানকার হেডমাস্টার মানে হচ্ছে একজন বিনয়ের সাথে বলি যে সবাই একটু ভয় করে স্যারকে, হেডমাস্টার পর্যন্ত যাওয়া যাবে না, হেড স্যার পর্যন্ত, সেখানে অপূর্ব অপূর্বর পড়াশোনার রেজাল্টের কারণে সেই প্রধান শিক্ষক হেডমাস্টার তিনি তাকে বন্ধু বলে ডাকতেন, সেই ছেলেটা ধীরে ধীরে নিজের আপন চাচার হাত ধরে প্রথম শিরা চুরি করা, গরু চুরি করা এই বিষয়গুলো শিখতে শুরু করে, এবং এক পর্যায়ে সে আসলে নেশায় জড়িয়ে পড়ে। সেই নেশাটা হচ্ছে ওই যে চারা দিয়ে খেলা, এবং সেটা টাকার বিনিময়ে খেলা মানে জুয়া, এবং যে বন্ধুদের কথা সে বলছিল এরকম একটা বন্ধু ঘেরা পরিবেশে সে ধীরে ধীরে সিগারেট খাওয়া শুরু করে। হয়তো আমরা সামনে আরো অনেক কিছু অপূর্বর কাছ থেকে জানতে পারবো। আর অপূর্ব আরিফ কি সেই দলে ছিল যারা এই যে সিগারেট খেতে?
না, আরিফ অনেক ভালো ছিল,
আরিফ অনেক ভালো ছিল,
অনেক ভালো ছিল,
তোমার সবচেয়ে কাছে?
কখনো সিগারেট খেত না, মানে আমি যে খেলতাম ওই খেলতো না, যে চারা খেলতো না, কখনো কখনো দেখি নাই
আমি। সেটাই বলি যে প্রকৃতির কি নির্মম পরিহাস, হয়তো যে বাড়িতে গিয়ে চুরি করতে গিয়ে পুকুরে বসে থাকা, প্রায় ধরা পড়ে যাওয়া, ভয় পেয়ে মাঝ রাতে একা একা বাড়ি ফিরে আসা, পরের দিন এসে সেই বন্ধুটাই সাজ্জা, যে সবচেয়ে প্রিয় বন্ধু, সেই বন্ধুটার মুখে জানতে পারা যে বাড়িটাতে চুরি আসলে করেছিল সেটা তারই বন্ধুর বাড়ি। সেই আরিফকে পেলে তুমি এখন কি বলতে? মনে করো আমি জানি না আরিফ শুনছে কিনা, বাট আরিফ যদি এখন শুনে থাকে কি বলবে আরিফকে?
দেখ যদি ওকে সামনে পাই বলবো সরি, আমি যা তোর সাথে করছি আমার লাভ করে আমার পায়ে ধর, আমার বন্ধুর সমস্যা নয় আমার পায়ে ধর।
মানুষটা তুই নেই তো নেই কাছে, ও বন্ধু তোকে করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর চলে না এখন, ও বন্ধু তোকে করছি ভীষণ, তোকে ছাড়া হয় না কেউ হয় না লেখা, থমকে যাই হয় মনে এই বুঝি এসে জানি, থমকে যাই পরো ক্ষণে কেন হয়েছে আমার, ও তোকে ঠিক করেছি ভীষণ, তোকে ছাড়া
সবাইকে শুনছেন অন্ধকারের গল্প, এবং অন্ধকারের গল্প নিয়ে নতুন একটি ঘন্টা চলে এলাম। নতুন ঘন্টাটি হচ্ছে ঠিক 12:01 এবং বদলে গেছে তারিখটা, আমরা সোমবারে পৌঁছে গেছি এবং ক্যালেন্ডারের পাতায় আসলে নতুন ভাবে আপনাকে হয়তো তারিখটা লিখতে হবে। এবং এই ঠিক এই মুহূর্তে আপনাকে আরো একবার আসলে প্রাণ খুলে স্বাগত জানাতে চাই। ঢাকা FM 90.4 টিউন ইন করে আছেন আপনি, যে স্টেশনটি বাংলাদেশের প্রথম ফুল এইচডি FM স্টেশন। অন্ধকারের গল্প অনেকটা সময় পার করে এসেছে, আজকের পর্বের কথাই বলছি এবং আরো অনেকটা সময় জুড়ে আসলে আপনার সাথে থাকব। আজ আমাদের অতিথি হয়ে যিনি এসেছেন অলরেডি, তার কথাগুলো কিন্তু আমরা শুনছি এবং
এবং অনেকটাই কিছু অনেকটাই শুনেও ফেলেছি, এবং তবে আরো অনেকটা সময় যেহেতু থাকবো এর মাঝখানে, আমার মনে হয় আপনি অপেক্ষায় আছেন যে বাকি কথাগুলো শুনবো। আমি একটু জানাতে চাই, আজ আমাদের অতিথি হয়ে এসেছে অপূর্ব। অপূর্বর পেশা চুরি, সে সিরিয়াল চোর বলতে যেটা বোঝায় একদম গ্রামের যে চুরি, সেই চুরির সাথে সে সংশ্লিষ্ট, এবং সেই চুরির হাতে খুরির কথাগুলো সে বলছিল যে কিভাবে ধীরে ধীরে সে সেখানে জড়িয়ে পড়ে। তার আগে আমি একটু দিন তারিখটা কথা বলছিলাম, সেটা মনে করিয়ে দিতে চাই আপনাকে আরেকটিবার। 6 এপ্রিল 2015, 23 চৈত্র 1421, এবং 16 জমাদি উসমানি 1436 হয়ে গেল। আর যাদের জন্মদিন সবাইকে শুভ জন্মদিন, আর যাদের জন্য যে কোনো কারণে বিশেষ দিন সেই কারণে শুভকামনা, এবং সবার জন্য আসলে আন্তরিক অভিনন্দন রইল। আর অন্ধকারের গল্পে যারা এখনো টিউনিং করে আছেন কিংবা খানিকটা পরে যারা টিউনিং করলেন, তাদের জন্য বলি যে আমাদের এই অনুষ্ঠানটির উদ্দেশ্য খুব পরিষ্কার। আমরা বারবারই বলি কোনো ধরনের সমাধান কিংবা কোনো ধরনের উপদেশ কিংবা সিদ্ধান্তে আমরা পৌঁছাই না, আমরা শুধুমাত্র অন্ধকার জগতের সেই গল্পগুলো তুলে এনে এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি, এবং এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে সরাসরি আপনি শুনতে পান। এখানে বসে যে অতিথিরা এসে কথা বলেন অন্ধকারের গল্প, নামেই বুঝতে পারছেন যে অন্ধকার জগতে ঘটে যাওয়া ঘটনাগুলো সেই ব্যক্তি নিজেই কিংবা একাধিক ব্যক্তি তারাই কিন্তু সেই কথাগুলো এখানে বসে সরাসরি আপনাদেরকে বলেন, কোনো ধরনের রেকর্ডেড কিংবা কোনো ধরনের মেকানিজম সেখানে নেই। এবং সেই প্রক্রিয়ায় আজ আমাদের সাথে যোগ দিয়েছে অপূর্ব। অপূর্বের কথা বলছিলাম যে যার পেশা হচ্ছে চুরি, এবং সেই কথাগুলো আমরা ধীরে ধীরে শুনছিলাম। পাশাপাশি এই পুরো অনুষ্ঠানটির জন্য যে টিমটি একনিষ্ঠভাবে কাজ করে, অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করে, সেই টিমটিকে, অন্ধকারের গল্পের টিমটিকে ধন্যবাদ জানাতে মোটেই কার্পণ্য করতে চাই না। আন্তরিক ধন্যবাদ জানাতে চাই প্রোডিউসার সাদেক সামি, ধন্যবাদ জানাতে চাই অন্যতম টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন সহ আরো অনেককে। এবং ধন্যবাদ ও ভালোবাসা বা সবটুকুন আস্থা যাদের প্রতি আছে তারা আপনারা, আপনাদের কারণেই অনুষ্ঠানটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহস করি, এবং সেই সাহায্যের জন্য আসলে আপনাদের পানি আমরা বসে থাকি। পাশাপাশি যেহেতু আপনাদের জন্য এই অনুষ্ঠান সরাসরি আপনাদের অংশগ্রহণের সুযোগ থাকছে, ফেসবুকে কিংবা SMS প্যানেলে সেই নিয়মটিও একটু বলে দিতে চাই। ফেসবুকে অপূর্বর একটি ছবি বরাবরের মতো স্টুডিওতে বসা অবস্থায় একটি ছবি কিন্তু আমরা পোস্ট করে দিয়েছি, আপনি দেখতে পারেন। facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া অন্ধকারের গল্পের নিয়মিত আপডেট পেতে আপনি কিন্তু অন্ধকারের গল্পের ফেসবুক পেজেও লাইক করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাদের যে কোনো এপিসোডের বা যে কোনো কিছুর সর্বশেষ আপডেটটা পাবেন। facebook.com/OZ90.4 লিখে সার্চ করে দেখবেন, পাবেন। এছাড়া কিন্তু আপনি চাইলে আমাদের SMS প্যানেলে SMS করতে পারেন 16230 এই নাম্বারটিতে। সবাই নিশ্চয়ই অপূর্বের কথাগুলো শুনবার অপেক্ষায় আছেন, অপূর্বের কথাগুলো শুনবার অপেক্ষায় আমিও আছি। তার আগে কিছু বন্ধুদের নাম আমি নিয়ে নিতে চাই যারা আমাদের সাথে জয়েন করেছেন। জুঠি নারায়ণগঞ্জ থেকে, অন্ধকারের গল্পে আমার খুব ভালো লাগে, রবিবারের দিনের অপেক্ষায় থাকি কখন রাত হবে, আরো বেশি ভালো লাগে আপনারা আচ্ছা ধৈর্য সহকারে এসব মানুষের এরপরের কথাগুলো আসেনি যদি আবার পাঠাতেন। এবং অপূর্ব, তোমার পাশে সারা দেশের মানুষ আছে, তুমি নামাজ পড়ো কেমন, জহিরুল তিনি লিখেছেন। এটা আছেন আমাদের সাথে শাকিল হুসাইন গাজীপুর থেকে, ভাইয়া অপূর্ব তো আচ্ছা একটা মুভির ঘটনার মতো তিনি বলছেন আপনার কাছে। আসলে আমি এই বিষয়গুলো নিয়ে অনেক সময় খুব রুড ভাবে কথাবার্তাগুলো বলি, যে একটা মানুষ তার জীবনের কথাগুলো সাহস করে এখানে এসে বলছেন এবং সেগুলো নিয়ে অবশ্য আমি এটাও স্বীকার করি যে বলেই তো দিই, আপনার বিবেক বা আপনার মূল্যবোধের জায়গা থেকে আপনি কমেন্ট বা আপনার সেই কথাগুলো জানাচ্ছেন, তো আপনার মূল্যবোধের জায়গাটা যদি এটাই হয় সেক্ষেত্রে আমি সেটাকেও মেনে নিতে চাই যে আপনার কাছ থেকে এরকম কথাগুলো এসেছে। আর আনাস তিনি লিখেছেন আমাদেরকে, কখনো ধরা পড়েনি সেই প্রশ্ন আমারও থাকবে, বা আমরা এখনো কিন্তু অনেকটা সময় আছে, এই সময়টা একটু বিনয়ের সাথে বলি যে ধৈর্য ধরে যদি শুনতে থাকি আমরা অপূর্ব কাছ থেকে ঘটনাগুলো, বা আদৌ এখনকার সময় সে সেই পেশায় আছে কিনা, কেন তার সাহস হলো এরকম সরাসরি একটি অনুষ্ঠানে এসে, কেন সে আমাদের সাথে যোগাযোগ করলো এই অনুষ্ঠান শুনতে শুনতে, সময় অন্ধকারের গল্প তার ভালো লাগতে শুরু করে, এবং এটাই বোধ হয় একটা সার্থকতার জায়গা, সে নিজেই আগ্রহী হলো এই অনুষ্ঠানটি শুনবার জন্য, এই অনুষ্ঠানটিতে তার কথাগুলো বলবার জন্য শুনতে শুনতে সে আগ্রহী হয়ে গেল। সেটা হয়তো আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি, আমাদের বলতে শুধু অনুষ্ঠানটি যারা করি কিংবা আমি ইভান এখানে বসে কথা বলছি বা আমাদের যে টিম রয়েছে
তাদের না, আমি সবার কথা বলছি, আপনাদের সহ এই কৃতিত্ব আপনাদের, আপনাদের কারণে অনুষ্ঠানটা কন্টিনিউ হয় এবং তার কারণেই কিন্তু এই মানুষগুলি আগ্রহী হয়ে অনেকই অসংখ্য এরকম যদি আমি অপরাধী বলি বা অন্ধকার জগতের মানুষগুলো বলি তারা আগ্রহী হয়ে এখানে এসে কথাগুলো বলতে চান, একটু রিলিফ পেতে চান সবার সাথে শেয়ার করে সেই সব কিছু। আছেন নান্তুর কথা বলেছি, আছেন আমাদের সাথে সুজন ঢাকা থেকে, পৃথিবীর সব খারাপ কাজ কিন্তু অভাব আর লোভের কারণে হয়। অপূর্ব তোমাকে ধন্যবাদ সহজ স্বীকারোক্তির জন্য, আপনাকে সালাম জানাচ্ছি আমি। এদিকে জয়েন করেছেন বিদিতা ঢাকা শ্যামলি থেকে, আমি আশা করি একদিন অপূর্ব স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং হ্যাপি থাকবে, উইশ ইউ বেস্ট অফ লাক। এদিকে জয়েন করেছেন আরো অনেকেই, অসংখ্য এস এম এস, অনেক ফরিদপুর থেকে, আশুলিয়া থেকে কালাম জয়েন করেছেন, আশিক লিপু জয়েন করেছেন, আরো অনেকে। এবং ফেসবুক থেকে কিছু নাম আমি পড়ি কারণ সবার মূল আগ্রহ অপূর্বের কথাগুলো শুনবার, অপূর্বকে আমি মাইক্রোফোন ফিরিয়ে দিতে চাই। ইউনুস খান তিনি জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন অনিক তানভীর, জয়েন করেছেন আনিকা আফরিন, আছেন আমাদের সাথে সাথিউর নূর, জি এম খান জয়েন করেছেন, আসলাম উদ্দিন, সুজন মিয়া, সোহাগকে দেখতে পাচ্ছি জয়েন করে আছেন আমাদের সাথে, শাহিদা আক্তার, এদিকে শাওন খান আছেন, সুজন মিয়ার কথা বলেছি, সাফি আক্তার, সোনিয়া আছেন, রাহিম সরকার আছেন, আছেন অর্নি, জয়েন করেছেন ছদ্মনামে যারা পড়ছে না, শামীম হোসাইন, আদর মজুমদার, তুহিন আছেন আমাদের সাথে, আমিনুল ইসলাম রনি আছেন, তাসফিরাত জিন্নাত সিমি জয়েন করেছেন, জয়েন করেছেন আবু হোসেন, ফয়সাল, নাহিদ হাসান, হৃদয় শিশির জয়েন করেছেন, সজল হাসান জয়েন করেছেন, স্বাধীন খান জয়েন করেছেন, জয়েন করেছেন প্রদীশ চন্দ্র রায়, যদি আমি ভুল না পড়ি, আবির মাহমুদ জয়েন করেছেন, আসিফ রায়হান জয়েন করেছেন, আরো অনেকেই। আমরা ফিরে যেতে চাই অপূর্বের কাছে। অপূর্ব, তুমি আরিফের কথা বলছিলে, আমি জানি না আরিফ শুনছে কিনা বা আরিফের পরিচিত বা এরকম কেউ শুনছে কিনা, শুনলে যদি কোনোভাবে আমাদের সাথে একটু রেসপন্স করেন কোন একটি এস এম এস কিংবা কমেন্টে, আমরা একটু কথা বলতে চাই বা আপনার সাথে, সেই সুযোগটি যদি পেয়ে যায় খুব বেশি ভালো হতো। আমি ঠিক জানি আরিফ থাকে কোথায়, মানে তুমি কি জানো? আমি তোমার কাছে জানতে চাই যে আরিফ কোথায় থাকে বা এরকম তুমি কিছু জানো? পুরোপুরি চুরিতে পারদর্শী হয়ে উঠলে বা তারপরের ঘটনাগুলো আমাদেরকে একটু বলো।
তারপরের ঘটনা ভাই, একটা মানে এলাকার মাঠ বড় ছিল, তো উনি সবাই বিচার করতো, তো এখন সেটা কিন্তু সবাই মিলে পাঁচজনে একসাথে বসছে ওই রুমটাতে আর কি। রুমটাতে বসে সবাই চিন্তা করছে যে ওই বাসায় চুরি রাত আজকে রাত্রে।
এটা কোন বাসা?
মাতবরের বাড়ি।
মাতবরের বাড়ি কারা বসছে?
আমার চাচারা।
তোমার চাচারা
ওই যে রুমে বসে ইয়া সিদ্ধান্ত করতেছে ওনারা আজকে মাতবরের বাসায় ঢুকবো।
আচ্ছা আচ্ছা, মাতবরের বাড়ি চুরি করবে?
হ্যাঁ।
আচ্ছা, এই এই এরা কি তোমাদের গ্রামই? খুঁজে বের করতো যে ওই বাড়িতে চুরি করবো, এটা কি কি
রুমে বসে কথা বলতো যে এই বাড়িতে
আগে থেকে একটু খেয়াল রাখতো বা এরকম কিছু আছে?
ওনারা আগে থেকেই খেয়াল রাখতো যে কোন বাড়িতে
কি কি খেয়াল রাখতো, কি কি বিষয় জানতেন বা তারা খোঁজ খবর রাখতো?
ওনারা দেখতো যে এই বাড়িতে গেলে আজকে বেশি হবে, আর ওনাদের আবার পজিশন জানা আছে কোন বাড়িতে গেলে কিভাবে ইয়ে করতে হবে।
এই পজিশন গুলো কিভাবে তারা জানে?
ওনারা আগে থেকে এরকম করে আসছে।
মানে এটা একবারে কি কিভাবে সে বাড়িতে যায়, নাকি তার তাদের বাড়ি সম্পর্কে খোঁজ নেয়, নাকি তাদের বাড়িতে এমনি গিয়ে কথা বলে, নাকি মানে কি হয় বিষয়টা?
আপনি কিছু জিজ্ঞাসা করতাম না, ওনার রুমের ভিতরে বসে যা কথা বলতো আমি তাই শুনতাম। বলতো যে আজকে বাড়িতে যান সব মিললাম, তো একদিন বললো যে আপনি কি পাগল হয়ে গেছেন, কেন মাতবরের বাড়ি কিভাবে যাবেন? আরেকজন বলতে তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমার বললো যে তুইও যাবি, বললো না আমি বাড়িতে যেতে পারবো না, আগে বলছে না আগে গেছি যে বাড়িতে আমি যাবো না। ওকে আমি এই বাড়িতে গেলে একবার জানতে পারে মারিয়ে রাখবো, আমি বাড়িতে যাব না। আমি কিছুতে রাজি দিতে চাইতেছি না যে আমি বাড়িতে যাবো না, তো ওনারা মানে নিবই, আমার চাচার মানে নিবই, তোর যেমন লাগবই। আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে আমি যাবো না, উনি আমার বলতেছে যে হাত যাইতে বই। তবে এক পর্যায়ে আমি বললাম যে আমি যাইতে পারি, আমি বাড়ির ভিতরে ঢুকুন না।
অপূর্ব তুমি একটু মাইক্রোফোনটা তোমার আর একটু কাছে নিয়ে নাও, তাহলে হয়তো আমাদের লিসনারটা খুব আরো পরিষ্কার করে শুনতে পারবে। হ্যাঁ
বললাম যে আমি যাইতে পারি, বাসার ভিতরে ঢুকবো না, বাইরে থাকবো, কোনো সমস্যা হইলে আমি ওকে দেখে বলবো। তো বললো যে না আমার সাথে সাথে থাকতে হবে, তখন বাইরে থাকলে তার সমস্যা হবো, তার কেউ ধরতে পারে, তুই আমার সাথে সাথে থাকবি, তার কোনো সমস্যা হবো না। আমি কই না আমি যাবো না, তাহলে যাবো না, আমি বাইরে থাকবো। অনেক লোস করার পরে বললো যে না তো থাকতে হবে, তো অনেক ভয় দেখা গেলো আগের থেকে, আমি কিছু না করলে ভয় দেখা আগে। তো আমি বললাম ঠিক আছে, ভয় আমি কাইনা দিছি তো সেদিন আগে থেকে কাইনা দিছি যে বাড়িতে গেলে মাছ ধরার বাড়ি, তো যদি একবার যাই না ফেলে তো আমি বলতে মাইরা ফেলে। সেরকম আমি বললাম যে আমি যাবো না, তারপরে গেলাম মাছ ধরার বাড়ি। তো ভাই অনেক জিনিসপত্র আছে, এলে ঢুকছে, তো মাছ ধরার বাড়ি ঢুকার পরে ঘরে ঢুকছে আপনার, তখন ওই ওদিন তেল মাখছে সবাই, রুমের ভিতরে বসে রুমের ভিতরে বসে তেল মাখছে, আর শুধুমাত্র লুঙ্গি পরা আর কিছু নাই, ছাগল কোন তলা নেই। আমার ঘরের বাড়িও ইয়ে করা একটা বিল্ডিং, আমার ঘরের বাড়ি হলো বিল্ডিং, গেট হলো আপনার ইয়ে কাঠের। তো গেল ওই গেটের ইয়ার লক কাটলো, গাড়িটা ঢুকলো। তো মাছ ধরার বাড়ির তো সিন্ধুক অরিজিনাল লোহার সিন্ধুক, তো এটা খোলার কোনো যন্ত্র নাই, তো চাবি খুঁজতেছে।
এটা সবাই ঘুমাচ্ছে তখন?
হ্যাঁ হ্যাঁ সবাই ঘুমাচ্ছে,
বাড়ির লোকজন যদি মানে এইরকম একটা ভয় থাকে না যে যদি কেউ কোনোভাবে কোনো শব্দ পেয়ে যে কেউ,
এইটাই তো আমার তো আমার তো সেই একটাই ভয়, আমি তো সবসময় সেই ভয়টা করে যাচ্ছি, কিন্তু ওনাদের মধ্যে কোনো এরকম ভয় লাগে।
অনেকে বলে যে এরকম প্রচলিত আছে যে কোনো ধরনের কিছু একটা দেয় যাতে আরো বেশি গভীর ঘুমে, এরকম কি কিছু
আছে? কখনো এগুলি দেখি নাই, হয়তো ওনারা করতে পারে কিনা আমি জানি না, আমি কখনো এগুলি দেখি না যে কখনো কিছু দিতে,
আচ্ছা
ওনারা করতে পারে কিনা আমি জানি না।
তারপর
তো চাবি খুঁজতেছে, আমি বলে দেখ চাবিটা কই আছে, আমি ঘুরে আমি দেখতে পারবো না, আমি দেখতে গেলে উঠে যাবো, আপনি দেখেন আপনি দেখেন, আমি দেখতে গেলে উনি উঠে যাবো।
এখন কথা এই যে ঘরের মধ্যে কথা বলছি,
হ্যাঁ অস্ত হতে
এমনি কিরকম একটু একটু বলতে পারবে?
হ্যাঁ ও বলতেছি যে আমার কথা আছে, যা দেখতে এমনি বলতেছে।
আচ্ছা আচ্ছা,
আমি বলবো না, এমনি বললাম যে আমি পারবো না চাবিটা, এমনি কথা বলতেছি। তো উনি লাস্ট ঠিক আছে চাবিটা অনেক খোঁজার পরে প্রায় আধা ঘন্টা খুঁজলাম ঘরের ভিতরে, আস্তে আস্তে অনেক কিছু নাটলাম আলাপ না পাই, সবাই ঘুমি, চাবিটা পরে পাইছে। পাওয়ার পরে তো খোলা জিনিসপত্র নিলাম, তখন আমি আবার একটু বেশি নিলাম, আমিও তখন নিজের থেকে আর নিতেছি।
এই প্রথম তুমি নিজে নিচ্ছি?
হ্যাঁ নিজের থেকে নিতেছি।
আচ্ছা কী কী নিলে তুমি?
আমি একটা ঘড়ি পেলাম, একটা মোবাইল ছিল মাঝবার বিছানে, তো ওইটা সাইডেও ছিল, ওইটা নিলাম সাথে সাথে বন্ধ করে ফেললাম। আর আর কি জানি ছিলাম বেশি ঠিক মনে পড়ে,
এই মোবাইলটা বন্ধ করে ফেললে এটা কি আগে শিখেছো?
মনে হয় বলে দিছে যে মোবাইল ফেললে বন্ধ করে ফেললে।
বন্ধ হওয়ার সময় শব্দ হয়
না? না ব্যাটারি খুলে ফেলছে।
ও ব্যাটারি খুলে
ফেলেছে, ব্যাটারি খুলে ফেলেছে যে আওয়াজ না হয়, এটাও আগে বলে দিয়েছে যে বন্ধ করলে তো আওয়াজ হবে, মানে ব্যাটারি খুলে ফেলছে। আমি সাথে সাথে মোবাইলের ব্যাকআপটা খুললে ব্যাটারি খুলে ফেলেছি, সেটা এখন আওয়াজ হয়নি। তারপরে আরো কিছু নিয়েছিলাম যেটা মনে পড়তেছে না, তারপর অন্য অনেক কিছু নিয়েছি,
তারপর ভাই ওদিন হাত ধরে ঘুমে থেকে উঠে আসে।
টের পেয়ে গেছে?
হ্যাঁ আচ্ছা টের পেয়ে গেছে। তারপরে আমাদের অনেক ইয়ে করছে, ধরে নিছে,
ধরা পড়ে গেছে। ঠিক যখন ঘুম থেকে উঠলো ধরা পড়লো সেই ঘটনাটা একটু বলো তো, মানে কি হলো তখন?
খাবার চুল নিত আসি তো উনি ওই জায়গাতে মানে কাশিদের কাশিদ আছে ওর থেকে ঘর যখন ঘুমটা চোখ ভাঙছে আর কি কাশি দিত আছে ঘরের ভিতর মানুষ আছে আলাপ পেয়ে গেছে গা নাড়াচাড়া করছে আলাপ পেয়ে গেছে গা যে ঘরের ভিতরে কেউ আসছে উনি আবার কোনো কথা বলে না ওইটা অস্থির করে দাঁড়াইছে। তারপরে ঘরের ভিতরে কি তো সবাই দৌড় দিচ্ছে গেট ফুট খুললাম তো একজনের ধরছি একজনের ধরতে সবাই বাইরে পড়ছি আমি সবার আগে এসেছিলাম সবার আগেই আসলাম গেটের সামনে আমি সবার আগে এসে পড়ছি একজনের ধরছি তো ওনার ধরার পরে ওনার ধরছি পরে আমি তো কেন দিছি বাইরে আমার তো ভয় কাজ করতে ছিল আগের থেকে অনেক ভয় লাগতেছে তো ওনার ধরার পরে ওনার মাইক দিল ঘুরে ভিতরে আটকাইল আমরা তো যে জানিয়েছিলাম ওইগুলি নিয়ে সবাই ধর চেহারা দেখছে কিনা আমি বুঝতে পারি না আর লাইট বন্ধ ছিল। তারপরে মানে ধরে জিজ্ঞেস করলো যে তার কজন আছে মানে আবার কয় নাই তো অনেক মারছে মারার পরে তারপরে শিখা যায় না তো কজন আছিলি কে কে আছিল শিখা যায় না মানে কোনো কথাই বলে না যে মারতেছে মানে কোনো কথা বলে না। পরে আর কি কোনো কথা বলে না মারতেছে জিজ্ঞেস করতেছে তোর সাথে কে কে আছে তাও বলে না মানে কোনো কথাই বলে না এত মারতেছে জিজ্ঞেস করতেছে তারা কি লেগে দিয়ে তারা এত বসে কে আমার বাড়িতে বসে নিয়েছে কে তখন লগে কে কে আছে তারপরে মানে মারতে তখন লিড দেখে তারা কারিয়া তৈরি করো মানে উনি কোনো কথাই কয় না লাস্ট এক পর্যায়ে ওনারে পিঠে পিঠের ভিতরে হাত বাইন্দা দুই হাত পিঠে নিয়ে বাইন্দা হালায়া হাত ধরে টান দিয়া তোর জিজ্ঞাসা করছে যে তারপরে কে লিড দেয় কার দিয়ে লিগাইছ পরে আমার চাচার নাম করলো সাথে আসবে বা সবার নাম করলো মায়ের নাম করে বলে সবারই মারলো নাক ধরে দেখলো আগে মারছে
নাক ধরে চাচা কেউ
সবারই
চাচা নাম যখন বললো তবে চাচা কে সেদিন ধরলো কিভাবে সেই ঘটনাগুলো মনে আছে? তুমি তুমি ধরা পড়ছে না সেগুলো একটু বলো কিভাবে তোমাদের কাছে আসলো তোমাদেরকে ধরলো?
তখন ওই যে চাচার নাম বলছে তো সব ঠিকানায় তো বসে মানে
তোমরা তো এর আগে পালিয়ে এলে তোমাদের কি তখন টেনশন কাজ করছিল না যে ধরা পড়ি?
আমি তো আমি তো কান্না করতেছি আমি তখন যখন থেকেই মনে করেন যে বুঝা গেছে মানে আগে থেকেই কান্না করছি যে ওই বাড়িতে যাওয়ার কথা বলছি তারপরে যখন ওই মা ধরে উঠে গেল ঘুম থেকে তখনও কান্না করতেছি তখন থেকেই কান্না স্টার্ট আমার বন্ধ হয় না অনেক ভয় কাজ করতেছি আমি কি করবো আর তাছাড়া ওই যন্ত্র রাখা গেছে এ কারণে আরও বেশি কান্না করতেছি অনেক কান্না করতেছি তখন মানে তারপর থেকে অনেক কান্নাই করতেছি আমার বন্ধ অনেক কান্না বন্ধ হয় না কান্না করতে আসে
কেউ জিজ্ঞেস করছে না তোমার বাসার বা কোনো জায়গায়
বাসা যায়নি তো ওই চাচার জমি
বাসায় খুঁজতেছে না কেউ?
রাত্রেবেলা তো
আচ্ছা হ্যাঁ
রাত্রেছিলাম পরে দিনের বেলা বিচারে বিয়ে মাছ ধরে নিল মাছ ধরে নিয়ে মারলো আগে মারছে সবার
এই যে নিল তোমাদের গ্রাম থেকে নিয়ে গেছে না তোমাদের?
হ্যাঁ
সেইটা একটু বলো কিভাবে আসলো তারা
বাড়িতে আসলো কোথায় ছিল বাড়িতে আসলো আমার চাচার নাম ছিল মকবুল এগুলো মকবুল মিয়া কই তুমি ঘরে ডাক দিল ডাক দিয়ে হ্যাঁ ডাকে নিছে একলা ডাকে না বললো তোমার লগে কে কে আছে সব গুলো ডাক দাও তাহলে কিন্তু বাড়ির মানুষের সবারই ধরে লাগে না কে রে বাদ দেব না মাছ ধরো আমি আবার কইলো যে আমার লগে কেউ নাই মাছ ধরে চিনলে উঠছে পরে চাচা চিন্তা করলো যে বাড়ির মানুষ আছে মহিলা আছে এই চিন্তা করে হ্যাঁ লগে লগে জায়গা আসছিল সবাই ডাক দিছে আমারও ডাক দিছে আয় কি করবেন বাড়ি থেকে গেছি যাওয়ার পরে আঙ্গুর অনেক মারছে।
কিভাবে বললো
আঙ্গুর মনে করেন যে প্রথম অনেক খাবার দিচ্ছে সবারই, আর মাছ ধরার লোক আছে, ওই লোক দিয়ে ওই লাঠি দিয়ে পিটাইছে, লাঠি দিয়ে পিটাইনোর পরে আপনার হাত বাঁধছে গাছের সাথে, হাত পিছনে গাছের পিছনে দিয়ে বাঁধছে সবারই।
তোমাকে?
হ্যাঁ।
আচ্ছা,
আমি তো অনেক কান্না করছিলাম, মাছ ধরে বলছিলাম যে কাকা কাকা আমার ছেড়ে দেন, আমি আর জীবনে তো করব না, অনেক কান্না করেছিলাম যে বলার বাহিরে, আমি আর কখনো এটি করুন না, অনেক কান্না করছি, উনি আমার কোনো কথা শুনেনি, আমার কোনো কথা শুনেনি। তো উনি একটা একটা ইয়ে করছে যে বিচার বসা নেই, যে এলাকার মানুষ ডাকবো বিচার বসে ওদের বসা নেই, অনেক মারছে। মারার পরে আমাকে বলছে যে তার কতবার চুরি করছে, তখন কেউই বলে না যে আমার আর চুরি করছে, কেউ বলে না দোকান না আমরা আর চুরি করে নিই, সবাই একই কথা বলতেছে, অনেক মারছে, কেউ স্বীকার করে না যে আমরা আর চুরি করছি। মারার পরে বললো তার কি কি নিছিস, কয়ে সবাই ঘুরে দিয়ে নিছিস, আমিও বললাম যে নিছি, কয়ে সব দিতে যাবি, দেওয়া যাবি না তো তোর সব দিয়ে মেরালাম, তা দেওয়া যাবি গা আর জীবনে এডি করবি না, তাইলে তবে ছাড়বো, নাইলে ছাড়বো না, আর যদি বাদ দিব না একটাও, তাহলে তোর সব দিয়ে মেরালাম। তো আমি বললাম যে আচ্ছা কাকা আপনার সব দিয়ে দেবো, আমি বললাম ছেড়ে দেন, করে তারপরে ছাড়তে পারে করলাম না, সব দেওয়া দিবি, আগে ছাড়ান না দিলে আমি কেমন কাছে, ঠিক আছে তুই যা আমার ছেড়ে দিছে মালামাল
যখন আবার নিয়ে আসতো তখন কেউ দেখেনি বা সেটা কেউ জিজ্ঞেস করেনি?
হ্যাঁ দেখছে,
তখন কেউ
বাইরের লোক দেখছি, আমি বলছি যে ওই বাসার থেকে আনছিল, তো এবার দিয়ে দেখছি।
কে কি ছিল?
কাপড় চোপড় ছিল, মোবাইল করি, আরো টাকা পয়সা আসছিল, এটা ভিতরে আসছিল না, ওনাদের সাথে আসছিল। তো এটা একটা কাটি আনছি, এটা করে মাথা করে লেগে গেছি সব।
কত দূর হবে তোমাদের বাড়ি থেকে এটা?
এই তো পাশের গ্রামে, মানে অনেকক্ষণ লাগছে এটা আসতে, এটা যাইতে। সবাই বান খুলে দিছে তো সবাই মাঠ বারে পাঁচ হাজার টাকা দিচ্ছে। এবার মাফ করলে আগামীতে আরো বেশি করে করবি, তারপরে পুলিশে না দেওয়া পর্যন্ত শান্তি নেই, এলাকা আরো চলেছে তোরা করছিস, সবাই বলতেছে না আমরা আরো কখনো চুরি করি না, আমরা আপনার বেঁচে বোধ না ছিলাম আর পুলিশে দিব, আমি তো সবসময় বয়ের কাজ করে আমার ভিতর। আমি অনেক করে বললাম কানতেছি আর বলতেছি কাকা এবারে আমরা মাফ করে না, জীবন বয়ের কাজ করবো না, পা তো সবাই ঝড়া বেশি মাফ করে মাতবার বিচার চিচার ডাকে নাই, তো বলছে যে এরপর আরো তো মুখের দিকে তাকায় তোর সব দিয়ে মাফ করে দিলাম, তোর সব দিয়ে ভালো হয়ে যাবি, তোর সব দিয়ে ভালো হয়ে যাবি, আর জীবনের জন্য না হলে তোর এই কাম করছস, যদি করস তাহলে সব করে আর মেরালাম, পুলিশ হয়ে দেবো না একবার মেরালাম। আমার চাচা বলে আচ্ছা ঠিক আছে, এই কাজ আর করুন না, ভালো হয়ে যাবো না, সবাই বলে হ্যাঁ ভালো হয়ে যাবো, আর এই কাজ করুন না।
তারপরে
বাড়িতে আসলাম, মানুষ বাড়িতে বললো আইসা যে আপনি তো এরে ডিভোর্সে তো আমার মা আমার বললো আমার মা আমার দেখে কান্না দিছে
এই প্রথম জানতে পারলো যে তার আদরের সন্তান আসলে চোর
আমার দেখে কান্না দিছে আমার যে মারছে সেটা শুনে মনে করেন দেখে কান্না দিছে
তোমাকে খবর তো ছড়িয়ে গেছে সব
খবর ছড়িয়ে গেছে আমার দেখে
মা কি আছেন এখনো
হ্যাঁ আছে
কোথায় থাকে
বাসায় গ্রামে
মানে বরিশালে
মারতো কিন্তু সিরাজ বাবা মারতো না কখনো
মা কখনো মারেনি
মারছে তো এই যে দুষ্টিমি করলে কোনো কিছু করলে আর কি সতর্ক করলে কোনো কিছু ভুল করলে মারতো কিন্তু ওই ওরকম ভাবে মারতো না
কতদিন মানে কি বলেছেন আসার সময়
আসার সময় বলছিলেন আমি ঢাকা যেতেছি এরকম একটা ঈদ অনুষ্ঠান যেতেছি ধর্মগানে সব প্রকাশ করবো গান
আশীর্বাদ করে দিচ্ছে
হ্যাঁ বলছে
আচ্ছা মনে হয় যে আমাদের
ভালোভাবে থাকিস
শ্রোতা আমার মনে হয় যে আমাদের অন্ধকারের গল্প অনেক বড় একটা প্রাপ্তি এটা একজন মা তার সেই সন্তানকে অনুষ্ঠানে এসে কথা বলবার জন্য নিজে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে নিয়ে গেছেন মাকে কিছু বলতে চাও
হ্যাঁ আমি আমার মাকে অনেক ভালোবাসি আমি যাও কিন্তু পেশা থাকবো আমি আমার মাকে ইনশাল্লাহ কাজ করে খাওয়াবো
চুরি করবে
কাজ করে খাওয়াবো
চুরি
না
ভালো কাজ
হ্যাঁ ভালো কাজ
কথা দিচ্ছ লক্ষ লক্ষ মানুষ
হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া কাজ করে খাওয়াবো
এছাড়া মায়ের চোখ বন্ধ করে মায়ের মুখটা মনে করে মাকে কিছু বলো মা যে সেই কান্না সেই মাকে যে কত কষ্ট কত কিছু দিলেন চোখটা বন্ধ করে একদম মন খুলে মাকে যা ইচ্ছে বলো
মা তুমি মাকে ক্ষমা করে দিও মা আমি জীবনে যা করছি মাফ করে দিও আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি মা পৃথিবীর সব মায়ের কাছে ক্ষমা চেয়েছি সবাই আমাকে মাফ করবেন আমি জন্মাই করছি আমি জানি আপনাদের কাছে আমি অপরাধী সবাই আমাকে ক্ষমা করবেন আমিও সবার পায়ে পড়ছি
আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতা স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায়
তোমার মা কি চাইতেন তুমি কি হও বড় হলে
তো উনি আমাকে সবসময় বলতেন যে ছোটবেলায় সবসময় বলতেন যে বাবা বড় হয়ে কখনো কারো অপকার করবে না উপকার ছাড়া উপকার ছাড়া অপকার করবে না
সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো তোমার ছেলে কার সময় কেমন অসহায় খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি
এবার ঢাকা থেকে যাওয়ার সময় মার জন্য কি নিয়ে যাবো
মায়ের জন্য দেখি
পছন্দের কিছু আছে
টাকা তো বেশি নিয়ে আসি নাই, অল্প টাকা নিয়ে আসি।
অল্প টাকা ধরো এক টাকা আছে তোমার কাছে,
খাওয়ার জন্য মায়ের জন্য কিছু নিয়ে যাবো, আঙ্গুর নিয়ে যাবো।
কি পছন্দ করে মা?
মা ফল পছন্দ করে।
আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি, এই হৃদয় খালি উজাড় করে মা বলে ডাকি। আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি, এই হৃদয় খালি উজাড় করে মা বলে ডাকি। কেমন করে নীরব থাকি কোনছে মমতা, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়
মাগো।
অন্ধকারের গল্প।
চলছে অন্ধকারের গল্প, ইমানকে শুনছেন আপনি টিউনিং করে আছেন ঢাকা এফএম 90.4। অনেক রাত এখন 12:34 এবং অনেকেই আছেন আমাদের সাথে এখনো, এবং অসংখ্য মানুষ আসলে আছেন আমাদের সাথে। অন্ধকারের গল্পের আজকের পর্বের যে কথা বলতে এসেছে ওর নাম হচ্ছে অপূর্ব, আর অপূর্ব পেশায় একজন চোর ছিল, এখন বলতেই পারেছিল, কারণ সেই সমুদ্রের দিকে আমরা চলে আসছি। ধীরে ধীরে আরো কিছু ঘটনা জানবো, এবং একটু আগে বলছিলাম যে অন্ধকারের গল্পের যে কোনো আয়োজনের যে কোনো কিছু করার পেছনেই তো একটা উদ্দেশ্য থাকে। আমাদের যে উদ্দেশ্যটা সেটা মাঝে মাঝে আমরা বলি যে খানিকটা সচেতনতা কিংবা খানিকটা সেই সদিচ্ছার জায়গাটা যদি তৈরি হয় যে আমি ভালো হবো, ভালো থাকবো, আর সচেতনতার জায়গা থেকে যে এখানকার এখানে অতিথি হয়ে যে মানুষগুলো আসেন তাদের কাছ থেকে শুনে সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে সেই জায়গা থেকে নিজেরা সচেতন হওয়ার জায়গাটা যদি তৈরি হয় সেটাই আমাদের সার্থকতা। আজ বোধ হয় তার থেকে অনেক বড় একটা কিছু পেয়ে গেলাম অপূর্বর হাত ধরে, এবং অপূর্বকে আসলে সত্যি বলতে চাই, অপূর্ব সত্যি অপূর্ব, এবং আমি সেই সেই একটা দারুণ কি বলবো এটাকে দারুণ ভালো লাগার জায়গাটা অপূর্বকে দিতেই চাই। একজন মা তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে অন্ধকারের গল্পে তার সন্তানটিকে পাঠিয়ে দিয়েছেন, যে সন্তানটি একেবারেই না জেনেই চুরির মতো একটি জঘন্য অপরাধের সাথে জড়িয়ে পড়ে, এবং তাও নিজের আপন চাচার হাত ধরে, এবং ধীরে 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 সেখান থেকে সে যেদিন প্রথম বাড়িতে ধরা পড়ে নিজের সেই মা যে কষ্ট করে কাজ করে পুরো সংসারটা চালাচ্ছেন, সে দেখতে পায় তার ছোট সন্তানটি, বলাই হয় যে একটা পরিবারের সবচেয়ে ছোট্ট সন্তানটি খুব আদরের হয়ে থাকে, সেই যক্ষের ধন সে আসলে একটা চোর, এবং সে চুরির দায়ে ধরা পড়ে মার খেয়ে বাড়িতে এসেছে। সেই সন্তানটিকে তার বুকে টেনে নিতে হয়, এবং চোখের জল বা সেই কষ্টের জায়গা কোথায় থাকতে পারে সেটা হয়তো সেই মাই জানবেন। তবে মায়ের ভালোবাসার যে শক্তি, সেই শক্তি দিয়ে অপূর্বরা বা এর আগে আমি উদয়ের কথা মনে করতে পারি বা অসংখ্য অতিথিরা যারা এখানে এসেছে, মায়ের শক্তিটাই এমন, সেই শক্তিতেই আসলে সেই অনুভূতির জায়গা বা অনুভবের জায়গা তৈরি হয়ে তারা ধীরে ধীরে ফিরে আসেন। এরপরই আরো ঘটনাক্রমে আমরা জানবো যে অপূর্ব তেমনি করে আমাদের সাথে যোগাযোগ করার বিভিন্ন চেষ্টার মাধ্যমে এসে এই সরাসরি ভাবে সেই কথাগুলো বলে দেয়া। ইনফ্যাক্ট অপূর্বর কথা যদি বলি, আরিফের কথাটা আমরা বলতে পারি যে নিজেরই এত প্রিয় একটা বন্ধু যার বাড়িতে সে চুরি করে আসা, এবং সেই বন্ধুটিকে দেখে দিয়ে বলা যে আমার বাড়িতে গত রাতে চুরি হয়েছে, এবং এমন সব জিনিসপত্র চলে গেছে, কিছুদিন পরই বোনের বিয়ে, আমার বাবা অনেক কষ্ট করে সেই জিনিসগুলো সংগ্রহ করেছিল, সেই চুরির একটি বড় অংশে জড়িয়েছিল অপূর্ব, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেভাবেই হোক সে জড়িয়ে গেছে। সেই অপূর্ব লক্ষ লক্ষ মানুষের সামনে আরিফ শোনার কোনো সুযোগ আছে কিনা কে জানে, সে বলছে, সে আরিফকেও সত্যি কথাটা বলে দিচ্ছে,
এই যে সত্যি বলবার একটা সাহস সেই জায়গা থেকে এই মানুষগুলিকে আমরা একটা দারুণ শ্রদ্ধা একটা সম্মানের জায়গায় রাখি। শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পের অন্ধকারের গল্পের কথা আসলেই আসলে অন্ধকারের গল্পের এই অতিথিদেরকে এই মাইক্রোফোনের সামনে নিয়ে আসা এবং সরাসরি কথা বলবার জন্য এই প্রক্রিয়াটির জন্য যে তিনটি কাজ করে তাদের কথা বলতেই হয়, তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়। ধন্যবাদ জানাই প্রডিউসার সাদেক সামি, আমাদের অন্যতম টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপুন সহ সকলকে, এবং ঢাকা FM 90.4 আপনার প্রিয় রেডিও স্টেশন, যেটা বাংলাদেশের প্রথম ফুল HD FM স্টেশন, সেটার মাধ্যমে এত রাত থেকে আপনারা যারা এই অনুষ্ঠানটাকে ভালোবেসে শুনছেন, প্রতিনিয়ত আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি ভালোবাসা এবং অনেক আস্থা রেখে আসলে বলতে চাই যে আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের প্রাণ, একদম বিশ্বাস করে সে কথাটি বলতে চাই। ইমানকে শুনছেন, আমি জানি যে আপনার আগ্রহের জায়গা অপূর্ব, অপূর্বকে অবশ্যই শুনবেন এবং আরো অনেক কথাই আমরা অপূর্বর কাছ থেকে শুনতে চাইবো। তার আগে আমি আপনাকে নিয়মটা একটু বলে দিই, কিভাবে আপনি SMS করতে পারবেন, কিভাবে আপনি ফেসবুকে এসে অপূর্বকে দেখতেও পারবেন এবং ফেসবুকে আমাদের সাথে আপনি খুব সহজেই জয়েন করতে পারবেন। facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করে দেখুন, ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড আমাদের ফ্যান পেজটি পাবেন। সেখানে এই পোস্টটিকে একটি লাইক করে রাখতে পারেন, একটি লাইক শুধু না, আপনি চাইলে কমেন্ট করতে পারেন, আপনি চাইলে পোস্টটি শেয়ার করে দিতে পারেন এবং SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। অপূর্ব, অপূর্বর কাছে মাইক্রোফোন আবার ফিরিয়ে নিতে চাই। তারপর তুমি বলছিলে তোমার মায়ের কাছে গেলে জানাজানি হয়ে গেল।
অনেক কান্না করতেছিলাম, তো মা অনেক কান্না করতেছিল, আমি মায়ের পা ধরে বললাম যে মা আমাকে তুমি মাফ করে দাও, আমি আর জীবনে কাজ করবো না। মা বলল তুই কেন এই কাজ করতে গেলে, আমি তোর কখনো কষ্ট দিছি, তোর যে একবার না খাওয়া রাখছি, আমি যাই পারি কষ্ট করে আমি তো তোরে খাওয়াইছি, কেমনে পারি তোরে খাওয়াইছি, আমি নিজে না খাওয়া তোরে খাওয়াইছি, তুই কি লেগে এই কাজটা করতে গেলি। তা আমি কোনো কথা বলতেছি না, কোনো কথা বসা কোনো ভাষা নেই ভাই, তুই কী বল, মানে তখন আমি পুরো বুঝি, তখন আমি মারে আমি কী কম ভাই, কোনো ভাষা আমি বুঝে পারছি না, মা মারে এত ভালোবাসার, আমি মায়ের এত ভালোবাসি, মায়ের মায়ের কথা বলতেছে, তোমার আমি কী যে বলবো, কোনো ভাষা নেই মুখে, তোমার তখন বলতেছে তুই কেমনি কাজটা করতে গেলে আমার একবার বল, তোর কোন অসুবিধাটা ছিল, তোর কী সমস্যাটা ছিল, তোর কোনো জায়গায় আমি দুঃখে দিই নি, আমি জানি না যে তুই লেখাপড়া ছেড়ে দেরি করস, আমি তো জানি তুই লেখাপড়া করস, তুই কী লেগে এডি করলি, খালি একটাই কথা তুই কী কারণে এডি করছিস। তো তারপরে অনেক বোঝাইছে যে দেখ বাবা, বিপরীত না মানুষ ভালো বলে না, যারা করছে তুই দেখতে পাচ্ছিস তারপর মানুষ কী করে, তুই যে মায়েরটা খাইলে তোর কারণে তো আমি আরেকটু হলে মরে যেতাম, আরেকটু হলে মরে যেতাম, আর এই কথা শুনে ভাই আমি কাঁদতেছি, মনে করেন চোখের পানি ধরে রাখতে পারতেছি না, আগের থেকেই তো কাঁদতেছি, মানে যে বুঝেছি তো আরেকটু হলে মরে যেতাম, তো চোখের পানি ধরে রাখতে পারতাম।
মায়ের যে কথাগুলো তুমি বারবার বলছিলে যে আসলে তো তোমার মা তো অনেক কষ্ট করে তোমাকে সেই তোমার যতটুকু প্রয়োজন বা তুমি যে স্কুল ছেড়ে দিয়েছো সেটাও তো মা জানে না,
জানে না।
তুমি এই কথাগুলো আরেকটুবার বলবে যে মা যে তোমার জন্য বলছেন যে তোর কারণে আরেকটু হলে আমি মরে যেতাম, কতখানি কষ্ট পেলে, কতখানি সেই জায়গা থেকে মা এটা বলতে পারেন।
মা বলছে আমাকে যে তোর কারণে তোর আরেকটু হলে আমি মরে যেতাম, তোর এই
যারা তোমাকে মারছিলেন চুরির দায়ে, কিন্তু একটা মানুষ কিন্তু ঠিকই কষ্টে এবং সেই ব্যথার শতগুণ আঘাতে মারা যেতেন, হয়তো সত্যি সেই নারীর ধনটার এই অবস্থা দেখে কে জানে হয়তো এমন একটি ঘটনা ঘটেও যেতে পারতো। শুনছেন মা?
হ্যাঁ ভাই। তারপরে মা বললো যে দেখ বাবা তুই আর কখনো এই কাজটা করিস না, আমি বললাম মা তোমার পায়ে ধরা বলতেছে আমি জীবনে এই কাজ করুন না, তোমার মাফ করে দেবার মতো জীবনে আর এই কাজ কন্টিনিউ করুন না। মা বললো দেখ তুই যদি ভালো হয়ে যাস তুই আমাদের যা চাবি আমি তোর যেমনি হোক এমনি যা চাবি আমি এমনি দেবো, বাজান তুই আর এই কাজ করিস না, খালি একটা কথা তুই এই কাজ করিস না। আমি বললাম না আমার কি কাম করুন না, তবে আমার বাসায় নিলাম ঘরে, ঘরে নিয়ে
ইচ্ছা করলো আমার বিদেশে দাগ পড়ে গেছে, আমি তেল মালিশ করে দিলাম।
তেল মালিশ করে দিচ্ছি?
হ্যাঁ, তেল গরম করে তেল মালিশ করে দিছে, তারপরে ওষুধ এনে দিছে। বিকালে ওষুধ এনে পরে ওষুধ খাইলাম, ভাত খাওয়াই, ভাতও দিছে, মানে ভাত নাই খাওয়া খাওয়া দিছে। আমি নিজে হাতে খাইতে খাইতে পারিনি ভাই, মার দিছে আমার মায়ের, মা নিজে খাওয়াই দিছে। তখন ভাই হ্যাঁ মায়েরও কান্না করতেছে, আমিও কান্না করতেছিলাম। দুদিন পরে আমার বোন খবর পেলাম, তো বোন আসছে শ্বশুরবাড়ি থেকে, এসে আমার ওরা থাপড় দিচ্ছে। থাপড় দেওয়ার পরে যাবার দুটো বাড়িতে আমরা কিলেগা করলি, তোর টাকা লাগলে আমার কাছে কই আমি দিতাম, যতই কষ্ট হোক
ভাই।
আমার বোন কত বোন বলতে তোর টাকা লাগবে তুই আমার কাছে কইতি, যতই কষ্ট হোক আমি তোর দিতাম, তুই কেন এই কাজ করতে গেলি? মানে আর বোন আর আমার মা মনে করেন দুজনের মুখ এমন অবস্থা হয়েছে চোখের পানি ধরে রাখা যায় না, দুজনেই কান্না করতেছে। তারপরে আমি আমার মায়ের পা ধরছি, আমার বোনের পা ধরছি, বলছি দেখ। তারপর আমার মা কদিন আমি জীবনে এ কাজ করুন না, মা বললো দেখ বাবা তুই এ কাজ করিস না, তুই এ কাজ করস পরবর্তীতে আমি নাও আসতে পারি, তোর কথা শুনলে। আমি বললাম আচ্ছা মা আমি এ কাজ করুন না কখনো। তবে গেল অনেকদিন, এবার চলো মানে আমি অনেকদিন বাহার গড়িয়ে থাকতাম, মানে বাইরে বেরোতাম না, প্রায় এক বছরের মতো ঘর থেকে বেরোতাম না, খাওয়া দাওয়া আর বাড়ির ভিতরে সব কিছু, বাইরে কোন জায়গায় যেতাম না, একবারে বাড়ির ভিতরে থাকতাম, এই ঘরে সব কিছু করতাম, এই বাড়ির ভিতরে কোন জায়গায় যাইতাম না, কেউ ডাক দিলেও যাইতাম না। আর দেখা গেছে না যে চোর, তারপরে মানুষ ঘৃণা করতো, চোর সাথে কথা বলুন না, তারপরে ওই বন্ধু বান্ধব যা ছিল বাড়ির পাশে তারা আমার ডাকতো, আমি না করতাম যে আমি যাব না, যেই আমার ডাকতো আমি বলতাম যে আমি যাব না, বাইরে যাব না। তো বলতো কেন যাবি না, তোর সমস্যা কি? তোর সমস্যা হলে আমি আছি, তার কেউ কিছু করলে আমি আমি আসি। অনেক বন্ধুরা বলতো যে তোর সমস্যা হলে আমি আসি, আয়। আমি বলতাম না তোর কাছে আমি যাব না, কোনোভাবেই আমি যাব না। মানে তখন বাইরের থেকে আর কি মন্দা উঠে গেছে,
একবারে
পুরোটা সমস্যা না, হালকা সমস্যা আছে, মানে কিছুটা বুঝে
সবাই মনে হয় যে দোয়া তুমি যে পরিমাণ পাচ্ছ, আমি একটু একটু যদি অনেকের নামগুলো হয়তো আমরা পড়বো, আমরা এসএমএস গুলো পড়বো, আমি তোমার কথা কথা দিতে থাকতে চাই যে খুব অদ্ভুত আসলে আমাদের শক্তিটাই বোধ হয় এই যে ভালোবাসার জায়গা, এই যে একজনের প্রতি আরেকজনের আন্তরিকতার জায়গাটা, মানুষ সবাই যেন ঝাঁপিয়ে পড়েছে আসলে অপূর্বর জন্য। দোয়া তো মন থেকে তখনই চলে আসে যখন সেই ভালোবাসার জায়গাটা তৈরি হয়, সেই ভালোবাসার জায়গা অপূর্ব তুমি তৈরি করে নিয়েছো, তুমি আসলেই আমি বলবো যে অপূর্ব তোমার নামের মতোই। এবং তারপর শুনছিলাম সবাই আসলে তোমার কথাই হয়তো আরো শুনতে চাই, ইনফ্যাক্ট আমি নিজেও অপেক্ষা আছি তারপর কি হলো, তারপর তুমি কি করতে শুরু করলে, কি হলো তোমার সেই চাচার চিত্তাপন চাচাই।
আমি বললাম যে ভাই আমি বাড়ির থেকে বাইরে যেতাম না, তো কারো খোঁজ খবর আমি রাখতাম না, শুধুমাত্র ঘরের ভিতরে থাকতাম। আর এই যে মনে করেন টোয়েন্টি গেলে যেতাম, মানে আউট কোনো দিকে আমার নজর ছিল না, শুধুমাত্র ঘরেই। তো ওনার খবর আমি রাখতাম না উনি কি করে না করে। তো অনেক দিন যাওয়ার পরে চাচা আরেকদিন ডাকতেছে, ডাকতে পরে চাচা লেগেছি
এক বছর চাচার সাথে মনে হয় জড়ো না, এক বছর তোমাকে ডাকেও নি
মা বসে এদিক হয়, আমি আর ওনার কথা শুনি নাই, আমি মাত্র কথা কোনো কথা শুনবো না, আমার আর কোনদিন ডাক দিবেন না। বললো কেন কি হয়েছে, আমি কই না আমার আর কখনো ডাক দিবেন না, আমি আপনার কথা শুনবো না, কেন শুনবো না, না বলছি না আমার কোন সময় ডাক দিবেন না, শেষ আচ্ছা হয়ে গেছে গা। তারপরে আর কি রাস্তায় বের হই, তো আমার সাথে তো বন্ধুরা থাকে, আমার উৎসাহ দিত যে ডাক দোস তুই যা করছো ভুল করছো ঠিক আছে, কিন্তু আর কখনো করিস না, আমার উৎসাহ দিত, মানে যাদের সাথে আমি চলি সবাই আমার উৎসাহ দিত দেখ দোস যাই করস তাহলে কিছুই করবি না, আর কারোর কোনো কথায় কান দিবি না, তোর যে যাই করুক মাথা নিচে করে যাবি কেউ, কারোর কোনো কথায় উত্তর দিলে সমস্যার বাড়বো, সে তোর আর একটা কথা করবো, এক কথা দুই কথায় ওর সাথে ঝগড়া লেগে যাবো, তোর এক কথা কইলে আমরা সহ্য করতে পারবো না, আর একটা জ্ঞানজন সৃষ্টি করবো, তোর কোনো কথা বলার দরকার নাই, কারোর সাথে কোনো কথা বলবো না, তো আমাদের সঙ্গে থাকবো সবসময় চুপচাপ। তো আমি ওদের সাথে যাইতাম, আমি এভাবেই থাকতাম, আর কখনো ওরা আমার ডাক দিত না, যাদের সাথে চড়া খেলতাম ওরা আমার ডাক দিত না। আর
এ বন্ধু হয়ে গেল,
হ্যাঁ এটি আবার আপনার ইয়া ভালো আর কি ওই টাইপের না, তো ওরা আমার ডাক দিয়ে নিত সবসময় আর কি ইয়া হওয়ার পরে, তো ওই যারা যাগো লাগে তারা চড়া খেলতাম, তারা ডাক দিত না, ডাক দিলে আর কি যাইতাম না, এই কারণে ডাক দিত না। তো একদিন আমার বলছে যে দোকানে আমি দোকানে চা খাইতেছি, এই যে যাদের সাথে বাইরে আছি ওরা আবার চা খাইতেছে, তারপর সে আয় আমি কই না সিগারেট খাবি, আমি কই না খাবো না, কেন আমি কই না খাবো না, কে তাই আমি টাকা দেবো, আমি কই তুই টাকা দি তুই হালা দি আমি তাও খাবো না, তত তুই হালা দে না তুই খাওয়া আমি খাবো না, তোর কে খাবি না, আমি কইছি খাবো না খাবো না, শেষ তোরা কয় আচ্ছা যা ভালো হয় যা ভালো গেলে ভালো, ঠিক আছে দোয়া করিস, আচ্ছা ঠিক আছে। তো ওদের কাছ থেকে এসে বললাম, তো বন্ধুরা বললো দেখ দোস তুই যে কাজটা করছিস ঠিক কাম করছিস, ভাই অনেক ভুল কাম করছি, তো নিজে আমি বুঝতেছি যে কী ভুল করছি, আর ভুল করুন না, তোরা আমার লেগে দোয়া করিস, তা পারলে কিছু হেল্প করিস, এখন দেখো সে তো আমার সমস্যা আমি কাজ কাম করি না, তো তোরা যদি পারস মুখের লজ্জা ভেঙে আর কি বন্ধুকে কইছি, তোরা বলছে যে তোর যদি সমস্যা হয় কইস মানে যা পাই তোর দেবো, মানে তোর চলতে চলতে টাকা লাগে ফ্যামিলির থেকে তো দেওয়া সম্ভব না,
বন্ধুরা বলছে
হ্যাঁ তোর আমার টাকা কাজ করে তোর ফ্যামিলি থেকে দেওয়া সম্ভব না, তো যদি আমরা পারি তাহলে দিব।
বন্ধু কারা তাহলে যে তোমাকে তাদের টাকা দিয়ে সিগারেট অফার করছে, তারা নাকি এরা যে তোমাকে বলছে যে
সত্যিকার বন্ধুরা যারা আমাকে হেল্প করতেছে।
আচ্ছা
তো ওরা কখনো আমাকে খারাপ কোনো দেখেন
না, নাম বলতে পারবে ওদের বন্ধুগুলো, নাম শুনি আমরা কিছু বন্ধু,
একটা হলো সুজন, আরেকটা হলো জাভেদ, আর অনেক বন্ধু আছে
আর কি। কেউ কি শুনছে আজকে?
হ্যাঁ
কে শুনছে?
হ্যাঁ সুজন শুনছে,
সুজন শুনছে।
হ্যাঁ
সুজন, সুজনের সুজনকে কিছু বলবে তুমি?
সুজনকে বলবো মানে সুজন আমার ভাইয়ের থেকেও বেশি, আমি ওকে অনেক ভালো।
সুজনের সাথে কি আমরা কথা বলতে পারি? সুজন কোথায় আছে? সুজন কি, সুজনকে টেলিফোন করা যাবে?
হ্যাঁ,
আমরা সুজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা সুজনের সাথে অবশ্যই কথা বলতে চাই। আর কেউ শুনছে?
জাভেদ শুনছে, জাভেদের নাম্বার নেই।
আচ্ছা, এমনি জাভেদকে যদি কোনো কিছু বলো, জাভেদকে কোনো কিছু বলতে চাও তুমি?
হ্যাঁ, আমার সব ফ্রেন্ডদের বলতে চাই, যারা আমার ইয়েটা শুনছে, সবাইকে বলবো যে ধন্যবাদ বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবা, আর সবাই আল্লাহ আমার হেল্প করবা, আল্লাহ আমার যেদিন দিব তোমাদের তোমাদেরকে হেল্প করবো।
আমরা অনুষ্ঠানে আরো অনেকটা সময় ধরে থাকবো, আসলে আরো প্রায় হাফ এন আওয়ারের বেশি। অপূর্বর কথা আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছি, এবং যদি অপূর্বর কথা ভুলে গিয়ে শুধুমাত্র অপূর্বর সেই পেশার কথা বলি, যে অপূর্ব আসলে কি, অপূর্ব আসলে একটা চোর। তো একটা চোর আসলে সবার মনটাকে এইভাবে চুরি করে নিতে পারে। আমি অপূর্বকে আসলে চোরই বলবো, তবে সেই চোরটা হচ্ছে সে মন চুরি করে নিয়েছে। সে আসলে ভালোবেসে ভালোবাসাটাকে চুরি করে নিয়েছে। কারণ আমি SMS প্যানেল কিংবা ফেসবুকের দিকে যদি চোখ রাখি, এরকম চোর বোধ হয় সবার হইতে ইচ্ছে করবে। এবং সেই সেই যোগ্যতাটা অপূর্ব রাখে এ কারণে, অপূর্বর বয়স মাত্র 19 এবং অপূর্বর যে একেবারে কিশোর সুলভ চেহারা, এবং সেই জায়গা থেকে অপূর্ব যেভাবে স্বাচ্ছন্দ্যে সততার সাথে সাহস করে সে একেবারে সব কথাগুলো অনায়াসে মাইক্রোফোনের সামনে লক্ষ লক্ষ মানুষের কাছে সে প্রকাশ করছে। এবং প্রকাশ করছে কাদের কথা? প্রকাশ করছে সে তার নিজের আপন চাচা, সেই বন্ধুটির বাড়িতে। আমি একটু বলি যে স্কুল জীবনে বা কোনো একটা জীবনে গিয়ে যদি একেবারে দুষ্টামির ছিল কোনো বন্ধুর কোনো কিছু চুরি করে নিয়ে আসি, আমরা সারা জীবনের মানে জীবনের কথা আমি জানি না, কোনো একটা সময় গিয়ে হয়তো লজ্জায় পড়ে সেই ছোট্ট দুষ্টামি চুরির কথাটা হয়তো আমরা স্বীকার করবো না, যে পাছে আমাদেরকে ভুল না বোঝে বা আমাদের সামাজিক অবস্থানের জায়গা থেকে সে আমাকে ছোট না মনে করেন, সেটা তো হয় না। অথচ অপূর্ব একেবারে সরাসরি বড় ধরনের একটা চুরি তারই সবচেয়ে প্রিয় বন্ধুটি সে আরিফ তাদের বাড়িতে করে আসার পর আজ লক্ষ লক্ষ মানুষের সামনে মাইক্রোফোনের সামনে সে সেই কথাটা অনায়াসে বলে দিচ্ছে। আমি আমি ওকে আসলে আমি ওর কাছ থেকে শিখছি, এবং ও মানুষ হিসেবে জিতে গেছে। আর অনুষ্ঠান শেষ করার দিকে সে খুব ভালো ভালো কিছু কথা আমরা বলি, এই বিষয়টা মোটেই তা না, কিংবা প্রত্যেকটা স্বাভাবিক নিয়মে এভাবে করে সবকিছু এগিয়ে যায়, অপূর্বের জন্য বলা এই কথাগুলো তা না। এটা খুব স্বাভাবিক, হয়তো খুব বেশি অতিরঞ্জিত করে বলতে পারছি না, একদম স্বাভাবিকভাবে বলছি, যে অতটা বলা দরকার অতটা আসলে বলতে পারছি না। মানুষ হিসেবে অপূর্ব জিতে গেছে। অপূর্বের জন্য ওই শেষে খুব পরিচিত কথাগুলো বলতে চাই না, অপূর্বের জন্য বলতে চাই না, এই কারণে অপূর্ব তার চারপাশে যে মানুষগুলো এখন পেয়েছে, অপূর্বের জন্য অপূর্বর মা আছে যে মানুষটা তাকে পাগলের মতন ভালোবাসে, অপূর্বের বোন কিংবা অপূর্বের পরবর্তীকালে যে বন্ধুদের কথা বললো আমার মনে হয় না। এবং বলতে চাই না এই কারণে যে অনুষ্ঠানের যে পর্যায়ে গিয়ে আমরা যে কথাগুলো খুব পরিচিত, যে এই মানুষটার জন্য আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, আপনারা কেউ কিছু করতে চান কিনা, ওর পাশে থাকতে চান কিনা, ও ভালো হয়ে যেতে চায় বা গেছে। অপূর্ব তো আসলে কখনো চোর ছিলই না যদি আমি ওইভাবে বলি, কারণ সে ক্লাস টুতে পরে চাতা ডেকে নিয়ে গিয়ে দরজা খোল মাটির ভিতর থেকে ঢুকিয়ে না লোভ হয়ে পড়ে। দেখুন কি অদ্ভুত, যে অপূর্বর ভালো লাগার জায়গা কোনটা? সে চারা মেরে 100 টাকা করে জিতছে, সেটাই তার ভালো লাগার জায়গা। যেন চুরি করলে যেটা হয়, চাতা টাকা দেয়, ওই টাকাটা ইম্পর্টেন্ট, সে টাকা দিয়ে কি হবে, বিস্কিট খাওয়া হবে এবং বিস্কিট এবং এই ব্যাপারগুলো, এবং ওই চারা খেললে টাকা পাওয়া যাবে, এবং সেই টাকা আবার যাদের কাছ থেকে সে দিচ্ছে বা হেরে যাচ্ছে তাদেরকে নিয়ে খাচ্ছে। চুরির যে পারপাস গুলো থাকে সেই পারপাস গুলো কিন্তু এগুলোর সাথে মেলে না। আর সেই জায়গা থেকে আমি এটা মনে হয় আমরা সবাই বলতে পারি। আর যেটা বলছিলাম যে এই মানুষটার জন্য তার পাশে থাকুন, সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, এই কথাগুলো বলতে চাই না অনেকগুলো কারণে। কারণ অনুষ্ঠানের যে পর্যায়ে গিয়ে সেই কথাগুলো আমরা বলি, তার অনেক আগেই সেরকম করে প্রচুর মানুষ SMS প্যানেল এবং ফেসবুকে হাজির হয়ে গেছেন, যারা অপূর্বর পাশে থাকতে চান, অপূর্বর কথা শুনে, ওই যে বললাম যে অপূর্ব আসলেই চোর, অপূর্ব মন চোর, অপূর্ব ভালোবাসা চুরি করে নিচ্ছে সবার কাছ থেকে, এবং সেই আশীর্বাদটা হয়তো ওর মায়ের যে আশীর্বাদ, এবং অন্ধকারের গল্পে সবচেয়ে বড় প্রাপ্তি যেটা বলবো আমি, যে একজন মা তার সন্তানকে মাথায় হাত রেখে আশীর্বাদ করে অনুষ্ঠানে পাঠিয়েছে তার কথাগুলো সৎ সাহসে বলে দেওয়ার জন্য, এটাই হয়তো গোপন সেই গোপন টনিকের মতো কাজ করেছে, কিংবা গোপন রহস্যের কথা বলতে পারি যে এত অনায়াসে সে কিভাবে সেই কথাগুলো বলছে। আর সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে সেই কথাগুলো কে কিভাবে আসলে অপরূপের পাশে থাকতে চাচ্ছেন সে কথাগুলো আমরা শুনব, বলবো, পড়ব, এবং সেই কথাগুলো আমরা জানবো। অপূর্ব, তুমি তোমার বন্ধুদের কথা বলছিলে, আমরা একটু শুনি তোমার কাছ থেকে যে এই মুহূর্তে কারা কারা শুনছেন, এবং তুমি যখন সেই সব বন্ধুদের কথা বলছিলে তাদের নিয়ে একটু কোনো ঘটনাগুলো শুনি, পরবর্তীকালে তোমাকে স্বাভাবিক জীবনে ধীরে ধীরে আসতে তোমাকে কিভাবে সাহায্য করবো তারা।
আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল একটা, যাদের সাথে রাস্তায় আমি মিলছি তোরা ছিল অনেক ভালো ক্লোজ ফ্রেন্ড, তোদের সাথে ভালোভাবে চলছি, ওরা অনেক ভালো ছিল, সবসময় আমার সাথে ভালো ব্যবহার করতো, আমাকে সবসময় আদর করতো, মনে করেন ভাইয়ের মতো রাখতো আর কি, সবাই কখন দেখো আমাকে পর ভাবে নেই, তো সবাই আমাকে খুব আদর করতো। তো আমি এখন ওদের খুব মিস করছি, কারণ আমি এখন ওই গ্রামে থাকি না, অন্য গ্রামে এসে পড়ছি। সবার জন্য আমার দোয়া রইল,
আপনাদেরকে বলি যারা আমাদের সাথে এখনো আছেন তারা চাইবো যে আরো বাকিটা সময় আসলে থাকেন, কারণ আরো অনেক চমক হয়তো রয়ে গেছে। অপূর্ব, এখন তো তুমি পুরোপুরি চুরি ছেড়ে দিয়েছো নাকি?
হ্যাঁ ভাই, এখন আমি ছেড়ে দিয়েছি, এখন আমি কাজ করি।
আচ্ছা,
কাঁচামালের ব্যবসা করে একজন লোক, তো ওনার সাথে
আমি
বেতনে, হ্যাঁ বেতনে থাকি।
কত টাকা পাও?
3,000 টাকা দেয় মাসে, 3,000 দেয়।
আচ্ছা, কেমন লাগছে কাজ করে? বাকি মায়ের হাতে টাকা তুলে দিই,
ভালো লাগছে। হ্যাঁ ভাই।
আচ্ছা, কেমন চারপাশের সবাই এখন কেমন ভাবে দেখে তোমাকে?
এখন সবাই দেখলে ডাক দেয়।
হুম,
কি অপূর্ব ভালো আছো? হ্যাঁ ভালো আছি।
মা কতটা খুশি? লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে ফেসবুক ফ্যান পেজে আসতে পারেন, facebook.com/ঢাকা সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি নিঃসন্দেহে আপনারা পেয়ে যাবেন, এবং সেখানে এসে একটি লাইক কমেন্ট কিংবা এসএমএস করে তো বললামই যে সেভাবে আপনারা পাঠাতে পারেন আমাদেরকে। আর অন্ধকারের গল্পের আজকের পর্বে অপূর্বের কথাগুলো যখন আমরা শুনছি, এবং আরো অনেক কিছু আসলে জানবো যে কথাগুলো শুনতে শুনতে হয়তো আপনি এবার আপকে না অবাক হবেন, মুগ্ধ হবেন। ফিরছি আমরা নতুন একটি আওয়ারকে ওয়েলকাম করে। অন্ধকারের গল্প নিয়ে আছি আপনাদের সাথে, এখন শুনছেন আপনারা 1টা বেজে ঠিক 1 মিনিট, অনেক রাত এখন। আর আমার সাথে আজ অতিথি হয়ে আছে অপূর্ব। অপূর্বর পেশা সম্পর্কে বলছিলাম যে সে আসলে একজন চোর, এবং সেই কিছু নিয়ে আমরা তার সেই অন্ধকার জগৎ নিয়ে অনেক কিছু শুনেছি, এবং শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই যারা আমাদের সাথে ছিলেন তারা বুঝতে পেরেছেন যে অনেকটা না বুঝে তার সেই জড়িয়ে পড়া। সেই অপূর্বের কথাগুলো সংক্ষেপে আপনাদেরকে আরো একটিবার আমি আসলে জানিয়ে দেবো, তার আগে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের দিন তারিখটির কথা। একেবারে নতুন একটি দিন, যেহেতু সোমবারের এই দিনটি 6 এপ্রিল 2015, 23, 14, 14, 21, 16 জামাদিউস সানি 1436 হিজরি। আর যে কথাটি বলতে চাই যে আপনারা এখনো কিন্তু আমাদের সাথে যোগ দিতে পারেন, লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, চাইলে কিন্তু খুব সহজে ফেসবুকের ফ্যান পেজে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখবেন যে আমাদের ফ্যান পেজটি পাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। সেখানে একটি পোস্ট দিয়েছে যেটাতে অপূর্ব যে স্টুডিওতে আমাদের সাথে কথা বলছে এরকম একটি ছবি দেওয়া আছে, এবং সেখানে এসে আপনারা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে পোস্টটি শেয়ার করে দিতে পারেন। এছাড়া অন্ধকারের গল্পের যে কোনো আপডেট, লাস্ট আপডেট পেতে চাইলে আপনি অন্ধকারের গল্পের নিজস্ব ফেসবুক পেজটিতেও লাইক করে রাখতে পারেন, facebook.com/oz90.4 লিখে সার্চ করলেই সেই পেজটি পাবেন। যারা আছেন তাদের কথা বলবো, আর SMS প্যানেলের কথা যদি বলি, 16260 এটাই নাম্বার, এই নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার SMS-টি, মানে আপনার মূল্যায়ন, আপনার মতামত, যে কোনো কিছুই। অন্ধকারের গল্পের টিমকে ধন্যবাদ জানাতে চাই, অন্ধকারের গল্পের প্রডিউসার সাদিক সামি, টিম মেম্বার মই, জান্নাতুল ফেরদৌস শিপন সহ সবাইকে, এবং স্পেশালি সবসময় আপনাদের প্রতি সেই ভালোবাসা কিংবা আপনাদের প্রতি শ্রদ্ধা ও আস্থার জায়গা আমাদের রয়েই গেছে, থাকবে অনন্তকাল। এবং আপনাদের ভালোবাসায় আসলে অন্ধকারের গল্প সামনের দিকে এগিয়ে যায় যাচ্ছে, আর ইহান তো আপনাদের সাথে আছি, আর আপনাদের কথাগুলো আমরা জানতে পারছি অনেকের। আমি কিছু নাম অ্যাটলিস্ট পড়ে আসি SMS প্যানেল থেকে যদি আসি। সোহাগ ঢাকা কেরানীগঞ্জ থেকে লিখেছেন, হাই অপূর্ব, জানো তোমার মায়ের আর তোমার কান্নার কথা শুনে সত্যি সত্যি আমি নিজে কেঁদে ফেলেছি, আই লাভ ইউ অপূর্ব। যেটা বলছিলাম যে অপূর্ব আসলেই চোর, অসংখ্য মানুষের মন সে চুরি করে নিয়েছে, সে ভালোবাসাকে জয় করে নিয়েছে। ইহান আহমেদ নারায়ণগঞ্জ থেকে বলেছেন, মার দোয়া সবচেয়ে বড় দোয়া, আমি অপূর্বর পাশে আছি। লিখেছেন, নতুন আশা, নতুন আচ্ছা, নতুন ভোর, নতুন আলো, নতুন ভোর, মিষ্টি হাসি, দুষ্টু ছায়া, এরকম করে কিছু একটা চমৎকার ছন্দ মিলিয়ে লিখেছেন অপূর্বর জন্য। নামটি লিখে নিপা, ওকে। আছেন আমাদের সাথে প্রেমা, আছেন রিমাকে দেখতে পাচ্ছি, হারুন আছেন, অ্যান্ড আমি হারুন, তিনি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছেন। যেটা বলছিলাম যে যে কথাগুলো প্রতিটা অতিথির জন্য আমরা বলি, সেই বিষয়টা জয় করে নিয়েছে অপূর্ব, অনেকেই তার পাশে দাঁড়ানোর জন্য ব্যাকুল হয়ে গেছে। আমরা নিঃসন্দেহে শ্রদ্ধা রেখে বলছি আপনাদের সাথে যোগাযোগ করব। এবং পঙ্কজ আছেন, তিনি বাড্ডা থেকে জয়েন করেছেন, লিখছেন, ভাইয়া আমি এখন নতুন একজন বন্ধু এবং আমাদের প্রোগ্রামটি আপনার ভালো লাগে জেনে অসম্ভব ভালো লাগছে, কারণ এই ভালো লাগাগুলোই আমাদের অনুপ্রেরণা, এবং আপনাকে ওয়েলকাম করে নিলাম। অপূর্বের গল্প শুনতে শুনতে এক পর্যায়ে কেঁদে ফেলেছিলাম, এখন ভালো লাগছে, স্যালুট ইউ অপূর্ব, স্যালুট মা। জনি লিখেছেন ঢাকা থেকে, অমিত হাসান আছেন আমাদের সাথে, অনিক আছেন আমাদের সাথে, রাকিবকে দেখতে পাচ্ছি, আমিন জয়েন করে আছেন, নামগুলো আমি পড়ে ফেলতে চাই। ফেসবুকে অসংখ্য মানুষ আছেন, ইনফ্যাক্ট দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ আমাদের সাথে জয়েন করেছেন, আছেন নাজমু সাকিব রাজা, এদিকে অনেকেই জয়েন করেছেন, যেমনটা বলছিলাম দেশের বাইরে থেকে ছদ্মনামে জয়েন করেছেন যারা, সে নামগুলো হয়তো আমি পড়ছি না। মাসুদ খান আছেন আমাদের সাথে, পারদিন ইসকে রহমান আছেন, জয়েন করে আছেন হৃদয় খান, এদিকে দেখতে পাচ্ছি ইব্রাহিম হুসাইন রাজু আছেন, মায়ের ভালোবাসার কাছে সব খারাপ কাজ হেরে যায়, রাইট। আরিফ খান জয়েন করেছেন আমাদের সাথে বৃষ্টি, এবং জয়েন করেছেন আমাদের অনেক রেগুলার লিসনাররাও আছেন, তপু, জিহাদুল ইসলাম, রাজিবুল ইসলাম আছেন, কালসার, অসংখ্য মানুষ আসলে জয়েন করেছেন, সবগুলোর নাম পড়া হয়তো এভাবে সম্ভব না। এবং মোল্লা সাইফকে দেখতে পাচ্ছি, আনিসুর রহমান দেশের বাইরে থেকে, আনিসুর রহমান আপনার প্রশ্নটা আমি পেয়েছি, আমার কাছে প্রশ্নটা থাকলো, কাঞ্চন মিয়া জয়েন করেছেন, এবং জয়েন করেছেন আরো অনেকেই। আমি আরেকবার বলতে চাই যে অপূর্বের কথাগুলো যারা শুনছিলেন, অপূর্বর বেড়ে ওঠা সেই বরিশালে, এবং সেখানে তার বাবা ছোটবেলা থেকেই, তার একটা ব্রেন জনিত কোনো একটা সমস্যার কারণে ছোটবেলা থেকেই তার বাবাকে সে সেরকম দেখে, আর একটি বড় ভাই, একটা বোন রয়েছে, অপূর্বর মা বাইরে কাজ করে তার জন্য, তাদের পরিবারের জন্য সে কাজ করতো এবং পরিবারের ভরণ পোষণটা করতো। এই অপূর্ব স্কুল জীবনে, মানে ক্লাস টুতেই তারপর শেষ হয়ে যায় আসলে, সেই সিদ্ধান্তটা সে একাই নিয়েছিল, সেখান থেকে সে পড়া বন্ধ করে দেয়, কিন্তু প্রচন্ড ভালো ছাত্র সে ছিল, কিন্তু পরিবারে প্রচন্ড পরিমাণে দারিদ্রতা এবং নিজেরই আপন চাচার হাত ধরে ধীরে ধীরে তার চুরির জগতে প্রবেশ করা, এবং ধীরে ধীরে চাচার কাছ থেকে সে চুরির বিনিময়ে, প্রথম দিকে তাকে আসলে যদি বলি যে ব্যবহারই করা হতো, চুরির বিনিময়ে বেশ ভালো টাকা পয়সা সে পেত, এবং সেই টাকা দিয়ে ধীরে ধীরে তার ভিতরে একটা লোভ জন্ম হলো, সেই লোভটা হচ্ছে জুয়া খেলা। এবং চারা দিয়ে এক ধরনের খেলা হতো, সেই খেলার মাধ্যমে ধীরে ধীরে সেই নেশাটা পোক্ত হওয়া এবং পরবর্তীকালে অপূর্ব সিগারেটও এক পর্যায়ে ধরে, তারপর একটা পর্যায়ে গিয়ে পাশের গ্রামের এক মাদবরের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়া এবং সেই ধরা পড়ার পর চোর সাব্যস্ত হওয়া, বেধম মার খাওয়া এবং সেই মারের পর নিজের মায়ের কাছে ফিরে আসা এবং সামাজিক ভাবে সে ধিকৃত চোর হয়ে ফিরে আসা, মায়ের কান্না, মায়ের সেই মারের জায়গাগুলো তেল মালিশ করে দেওয়ার পরে মাথায় হাত বুলিয়ে আবার খাইয়ে দেয়া, এই বিষয়গুলো মুখ ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায় ছোট্ট অপূর্বর, মনটির সেই জড়িয়ে ধরা, মনটির সেই হাহাকার চিৎকার করে কান্নাগুলো ছুঁয়ে যায় এই ছোট্ট হৃদয়টি। অপূর্ব তারপর থেকেই সিদ্ধান্ত নেয় যে নেশা আর কিছু না, এক বছর নিজেকে ঘরে বন্দী করে রাখা, যেমন কিছু বন্ধুরা তার হাতে সিগারেট তুলে দিয়েছিল, একটা কথা সবসময় শুনতাম বা বিশ্বাস করি যে তোমাকে মাদক নিতে বলে কিংবা মাদকে আগ্রহী করে সে কোনোদিনও তোমার বন্ধু না, এবং সেই বন্ধুরা তো আসলে বন্ধু ছিল না, পরবর্তীকালে সত্যিকারের বন্ধু যারা ছিল সেরকম মানুষের সাথে অপূর্বের তাদের সাহায্যে ধীরে ধীরে বাইরে বের হয়ে আসা, স্বাভাবিক জীবনযাপন শুরু করা এবং তারপর কি হলো, কেমন চলছে এখনকার অপূর্বের জীবন, সেই সব কিছু একটু জানতে চাই অপূর্ব। তারপর আমাদেরকে বলো, তারপর তুমি পুরোপুরি এটা ছেড়ে দিতে পারলে কিনা এবং তারপর তোমার চাচার অবস্থাটাই বা কি হলো বা ধীরে ধীরে এরপর তুমি কি করছো?
এরপর আমি ওদিকে চাই না, এখন অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমার বন্ধুদের সাথে আমি বেশিটা সময় কাটাই, তো কাজ কাম ওই যে আমি মানে শেষ করে দেওয়ার পরে কাজ কাম করতাম না, কাজ লাগছি তোর অল্প দিনে, তো চাচা আমার ডাকতো, ডাকলে আমি যাইতাম না, অনেক ডাকতো যাইতাম না, তো
জোর জোর করতো এরকম কোনো কিছু
আমার ডাকতো, এ বলতো তুই আয় তোর সাথে কথা আছে, বলতাম না যাব না, কেন যাবি না, না আমার এগুলি ভালো লাগে না যাব না, তো উনি বলতো যে কেন যাবি না, বললাম যে দেখেন এগুলি খারাপ, আমি অনেক খারাপ কাজ করছি জীবনে, আমি আর খারাপ কাজ করতে চাই না, আমাদের খারাপ কাজ করেন না, কারণ আমি ভালো হতে চাই, আমার ভালো থাকতে দেন, যদি না চান তো বলেন যে আমি আপনাদের ছাইরা আমি চলে যাই, কিন্তু আমি এই খারাপ কাজটা করুন না। তারপর উনি বলেন যে আয় লাস্টবারের মতো যাই, তো তো অনেক রিকোয়েস্ট করছি ভাই, তারপরে একবার লাস্ট তো একটা পর্যায়ে বললাম যে হ্যাঁ আমি যাবো না, উনি বলেছেন হ্যাঁ এই লাস্ট আর যাবো না, উনি আমার চাচা হয়ে আমার পায়ে ধরছে, বলছে তুমি এই লাস্টবার আমার সাথে যাবো, তো আর কোনো সময় যাওয়া লাগবে না, তো ভাই আমি এই লাস্টবার ওনার সাথে যাইতেছি, এত কিছু হওয়ার পরে
আবারও
এত কিছু হওয়ার পরে আমি লাস্টবার যাইতেছি, তখন উনি আমার পায়ে ধরছে চাচা যে চল এই লাস্ট আর জীবন আমিও যাবো না, তো এবারও মনে করেন যে কি অনেক ধনী টাইপের লোক একটা।
আচ্ছা আমরা আমরা ঠিকই এই এই কথাটা শুনবো, আমার মনে হয় দারুণ একটি চমক হয়তো আমাদের জন্য এখন চলে এলো যে এত কিছুর পরেও যে অপূর্ব আমরা ধরে নিয়েছিলাম সে আসলে চুরি ছেড়ে দিয়েছে, সে আপন চাচা আবার যে কারণেই হোক না কেন যদি পাও ধরে কেন সে আবার সেই চুরির ভিতরে ঢুকে গেল সে ঘটনা জানতে চাইবো। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম অপূর্ব যে বন্ধুটির কথা বলছিল সুজন, সুজনকে আমরা অনেক কষ্টে আসলে টেলিফোনে পেয়েছি, আমরা সুজনের সাথে একটু কথা বলতে চাই। হ্যালো সুজন।
হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম সালাম সুজন, ভালো আছো?
জি ভাই আপনি ভালো আছেন ভাই?
অনেক ভালো আছি সুজন। আসলে আমি তোমাকে তুমি করে বলছি কারণ অপূর্বের বন্ধু হলে তুমি আমারও ছোট হবে এবং এতটাই আসলে তুমি সম্পর্কটা অনেক বেশি আপন হয়। সুজন তুমি কি অনুষ্ঠানটি শুনছিলে?
জি ভাই শুনছিলাম ভাই, ও আমার একটা ভালো বন্ধু ভাই, আমি ও আগে ছিল অনেক খারাপ ছিল বাট এখন অনেক ভালো হয়ে গেছে, তো আমি চাই ও সুন্দরভাবে জীবনযাপন করুক, তো ভালো হয়ে গেছে যখন, তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, আমি দোয়া করি ওর জন্য, সবাই যাতে দোয়া করে ও যাতে আরো ভালো একটা, ওর মাল নিয়ে অনেক দরিদ্র পরিবার ছিল, তো সেই জন্য বলতেছি আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য।
আচ্ছা অপূর্ব আছে আমাদের স্টুডিওতে, অপূর্বর সাথে কথা বলতে চাই। অপূর্ব কথা বলতে পারো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো,
হ্যাঁ আসসালামু আলাইকুম।
হ্যাঁ,
ভালো আছো মোহন?
জি
ভাই।
অপূর্ব কথা বলছে, সুজন তোমার সাথে অপূর্ব কথা বলছে এখন।
হ্যাঁ সুজন,
অপূর্ব
সুজন।
হ্যাঁ,
কেমন আছো?
ভালো আছি।
হ্যাঁ ভালো আছি।
অনেক ধন্যবাদ সুজন তোমাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এত রাতে। এবং এই যে বন্ধুত্বের কথাগুলো বলছিলাম, যে সেই দোয়াটা হয়তো বা সেই ভালোবাসার জায়গাটা হয়তো অটোমেটিক্যালি পেয়ে যায় একটা মানুষ, এবং অপূর্ব সেই ভালোবাসার জায়গাটা কিন্তু পেয়ে গেছে আমি বলবো। তারপরও কিন্তু আমার কাছে খুব চমকের মতো লাগছে, এবং খুব আমি খুব অপেক্ষায় আছি যে এরপরও অপূর্ব আবার সেই চাচার সাথে আরো একটি চুরির জন্য যাচ্ছে। আমরা নিশ্চয়ই সেই ঘটনাটি আপনারা সবাই শুনতে চান। একটু বলি যে এখন আমাদেরকে লিখতে পারেন, লিখুন 16260 নাম্বারটিতে, এবং ফেসবুকের ফ্যান পেজটা আছে facebook.com/dhakafm90.4, লিখে সার্চ করে দেখুন আমাদের ফ্যান পেজটি পাবেন। সেখানে অপূর্ব স্টুডিওতে বসা একটি ছবি, যে সরাসরি ও যে কথা বলছে এখানে বসে, সেরকম একটি ছবি কিন্তু দেওয়া আছে। সেখানে সে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন পোস্টটি, এবং আপনার কমেন্টটি, আপনার SMS সবকিছুই কিন্তু ইভান পড়ে দিবে। অপূর্ব তারপর কি হলো একটু বলো তো।
তারপরে চাচার সাথে গেলাম, তো চাঁদের বাড়িতে গেছি একটু। মানে
তো তুমি এতদিন তো তোমার আবার কি মানে মুখ কাঁপছে না?
কাঁপছে তো, মানে চাচার পায়ে ধরছে তো অনেক মনে করেন যে লাস্টবার বলছে যে আর হ্যাঁ জীবনে করবো না। তারপরে গেলাম ভাই, তারপর নিজের কাছে অনেক কাঁপে, তারপর বললাম যে লাস্টবারের মতো চাই। তো গেলাম ভাই ওই আগের পজিশনে, আমার সব কিছু বলছে আমরা দুজনের কেউ জানতাম না আমার সাথে গেছে। তো আমাদের যে বাড়িতে গেছি, যে বাড়িতে যাওয়ার পরে তো একটা গেট চেয়ার খোলা পেয়েছি ভাই। তো বুঝতে পারি না যে কেন যে গেটটা খোলা। গ্রামের বাড়ি তো টয়লেটটা বাইরে থাকে, তো বের হয়ে টয়লেটে গেছি। আমরা জানতাম না যে টয়লেটটা বুঝতে পারি না যে গেটটা কেন খোলা। তারপরে টুকলাম ঘরের ভিতরে, তো অনেক কিছুই নিয়েছি। নেওয়ার পরে যেমন টাকা পয়সা কাপড় চাপড় আর কি ওই ধরনের, ঘরের ভিতরে অনেক জিনিসপত্র ছিল, ওগুলি সরিয়ে নিলাম। তো ওগুলি নেওয়ার পরে এই গেটটা লাগাই হঠাৎ করে। এটা লাগা দেওয়ার পর তো আমি কান্দা স্টার্ট করছি, কান্দাছি। তো আর চাচা নিজে শুধু কেনা দিছে, লাস্ট বার আইলাম এই যে গেটটা লাগাই দিল, দেখে নিজে শুধু কেনা দিছে। তখন ভাই কি বলবো, আমার এত খারাপ লাগছে, এর চেয়ে খারাপ লাগে নাই। আমি ভালো হয়ে গেছি কেন, লাস্ট বারের মতো আনলো, তারপর এভাবে রাখা গেলাম। একবারে দুজন ধরা ফেলেছে, তো আমাদের সাথে যে যারা
আবার ধরা পড়ে গেলে,
হ্যাঁ আমার সাথে
ধরা পড়া মুহূর্তটা শুনি।
ওই যে গেটার লাগাই দিচ্ছে লোকটা, লাগাই দিয়েই মনে করেন চিলাচালি শুরু করছে। তো ঘরের ভিতরে যারা ছিল সবাই মিলে ধরছে, আমাদের সাথে যে চারটা লোক আছিল ওনারাও ঘরের ভিতরে ঢুকছে, তো ওনারাও আটকে পড়ে গেছে। হ্যাঁ আমাদের সাথে সাথে, মানে আমাদের না জানে ওনারাও আটকে পড়ে গেছে, আমাদের কিন্তু বলা হয়নি। ওনারা আটকে পড়ে গেছে, এবার তো মাতবরের খবর দিছে, মাতবর আগেবার মারছে গ্রামের সবাই।
গ্রাম?
হ্যাঁ না অন্য গ্রাম। তো মাতবরের ওইটা তো সবাই জানাজানি হয়েছে কম বেশি, তো মাতবরের খবর দিছে। মারার পরে সব যে মনে করেন যে বিদায় ইচ্ছা মতো লাগে যে বিদায় আর যে মারছে
তোমাকেও,
হ্যাঁ মানে এমন খারাপ ইয়ে পড়ছে দেখেন ওদের খবর দিনে তারপর ওরা আসছে ছেড়ে দিছে এবার আর কেউ কোনো কথা বলতেছে না। আমি আমি তো কান্না করতেছি, মাদের বলতেছি যে কাকা আমার আমি সব সত্যি কথা বলে দিচ্ছি আমার চাচা আমার আছে নাম না তো করতে আসিস কে তুই না করছিস জীবন আর আবি না আসিস কে আমার আমার কাছে বেশি করে হাত ধরে তুই আসিস কে দিয়ে মারছে হাত দিয়া তুই আসিস কে তুই নিজে বসে যে জীবন আর কাজ করবি না তুই আসিস কে ফিল লাগাইছিস তুই আমার আমার কাছে বেশি করে তো আমি বললাম যে কাকা দেন আমার মারতে মারতে মাইরা ফেলাম কিন্তু আমি এই আজকে এই জায়গায় বলতে চাচ্ছি যে আমি আর কখনোই পায়ে ধরলাম এই মাঝের দ্বারা বললাম আমি আর কখনোই কাজ করব না জীবন আর তোর বিশ্বাস নয় তবে সব কটা মাইরা থানা দিই আমি তুই আপনি যে মারেন সবার করোনার পরে অনেকে ঘুরে দিছে তো আমি বলে বলছি যে তোর এলাকায় থাকতে হবে এই গ্রামে থাকতে হবে না
এলাকায় ঘুরে মানে এলাকা বলতে তোমাদের এলাকায়
হ্যাঁ
তোমাদের এলাকায় তোমাদেরকে তোমাকে তোমার চাচাকে মালা পরিয়ে
ঘুরেছে
আচ্ছা
তো আমার বসে তোর এলাকায় থাকতে পারবি না মানে এই গ্রামে থাকতে পারবি না অন্য গ্রামে যাবি তো আমরা এই যে তখন থেকে ওই গ্রাম থেকে অন্য গ্রামে আসা তারপরে
মানে ওই গ্রাম থেকে চলে এসেছে
হ্যাঁ ভাই ওই গ্রাম থেকে চলে আসার পরে তো তারপর আমার আমার মা আমার আমার সাথে কথা বলতো না অনেকদিন কথা বলতো না
আচ্ছা
চলে আসার পরে আমার সাথে কেউ কথা বলতো না
মানে চলে এসেছে বলতে কি তোমাদের পুরো পরিবার নিয়ে
হ্যাঁ সবাই মানে যার যার পরিবার সবাই সবাই সব বাইরে শুধু তারা দিচ্ছে গ্রামেতে
নতুন যে গ্রামে শুধু সে গ্রামে মানুষ জানে না
বলি নাই এক একজন এক এক কথা বলে
তাহলে যে বাবার ভিটে মাটি সেগুলো সব ছেড়ে চলে এসেছে
হ্যাঁ
সেগুলোর কি অবস্থা সেগুলো
সেগুলো ভাই জানি না
এটা কতদিন আগে
আরো দুই বছর আগে
তোমার বাবা মা সবকে সবাইকে সহ চলে এসেছে
সবাইকে
বোন টোন সহ
আচ্ছা
এই ঘটনাটা আর তোমার পরিবারের এই ঘটনাটা মানে এই পুরোপুরি ঘটনার জন্য তোমার পরিবারের জন্য তুমি দায়ী শুধু তোমার কারণে তোমার সেই
হ্যাঁ ভাই
মাকে তোমার বোনটিকে তোমার অসুস্থ বাবাকে সবাইকে নতুন একটি জায়গায় নিজের ভিটে মাটি ছেড়ে চলে আসতে হলো
হ্যাঁ ভাই
আচ্ছা
তারপরে কেউ আমার সাথে কথা বলতো না তা আমি সবাই জিজ্ঞেস করতাম আমার সাথে কথা বলো না কেন আমি আর জীবনের করব না মানে অনেকভাবে বলতাম যে আমি আর জীবনের করব না তারপরে তোমার সাথে কথা বলতো না তো আস্তে আস্তে দেখা গেছে আমি একদিন বাসায় দুদিন বাসা আসিনি পৌঁছে জানে গেছিলাম সেদিন বাসা আসিনি আমার মা আমার জন্য পাগল হয়ে গেছে
আবারও এরপর এত কিছুর পর
এত কিছু বলো তুমি মায়ের কথা শুনছি আমার এক লোক বলছে যে তোর মা তোর জন্য বাড়িতে কান্না বেড়ে করতেছে বা খায় না কিছু খায় না তুই তাড়াতাড়ি বাড়ি যা তো ভাই তাড়াতাড়ি বাড়ি যা মায়ের পা দিয়ে চলে দিচ্ছি মা আমি তোমার ছেলে কোথাও কোন দিকে যাবো না আমার মাফ করে দেবো তুই আমার ছেলে কই গেছিলি
এরপর তো আবার তোমার তোমার পা ধরে তোমার চাচা জড়া দিল আবার তুমি চুরি করতে যাবো
না ভাই
তুমি যাবো তো
না
তোমাকে অনেক টাকার লোভ দেখাবে সবাই
না তারপর ঠিক আছে ভাই আমি আর কখনো যাইনি এখন কাজকাম করতেছি আপনাদের দোয়ায় আর ভাই দোয়া করুন যেন ওই পথে জীবনে না যাই
এটা তোমার দোয়া তো সবাই করবে কিন্তু এটা তোমার নিজের সেই বিশ্বাসটা থাকতে হবে যে না আমি করব না আমাকে দিয়ে এটা সম্ভব না
আমাকে দিয়ে এখন এখন সম্ভব না কারণ এখন আমি আর করব না এই লাস্ট ভাই ওই দিনকার করছি ভাই, তারপর থেকে আমি আর করলাম।
কেমন লাগে অপূর্ব যখন নিজের একটা নিজের পরিচয়, আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি ছিলে বা তোমার তুমি মানে তুমি যখন ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছে যা কিছু তুমি একটা চোর,
হ্যাঁ
তুমি এটা একটা বুকের মধ্যে অনেক বড় কষ্ট না?
হ্যাঁ ভাইয়া।
এবং তোমার জন্য যে তোমার সামনে যে কত বড় সুযোগ সেটা তো তুমি সেটা কি তুমি জানো যে তোমার যে সাবলীল কথা বলা, মায়ের প্রতি ভালোবাসা, মায়ের জন্য কথা বলার সময় তোমার গলা ধরে আসা, প্রত্যেকটা সময় তুমি যখন কথা বলছো তোমার এই পরিচয়টার পরে সৎসাহস নিয়ে বলার পরে তুমি যদি সত্যি বিশ্বাস করো বা তোমার এত চমৎকার একটি সময় পড়ে আছে, 19 বছরের একটা কিশোর তুমি, তোমার এখনো সামনে তাগড়া যৌবন, তারপর একটা অসাধারণ সময় তোমার সামনে পড়ে আছে, এই পুরো সময়টা জুড়ে যে মা তোমার তুমি সহ তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে যে মা তোমার জন্য বলছেন যে তোর যা লাগবে, সে মার সামান্যতম সামর্থ্য, তারপরও তিনি তোমাকে বলছেন যে তোমার যা লাগবে যা আবদার করবে আমি যেভাবে হোক এনে দিব, এটা হচ্ছে মা। সেই সেই মায়ের সেই পরিশ্রমের সময়টা কি এখন বন্ধ হয়ে যাওয়া উচিত না? তুমি বড় হচ্ছ, তুমি পড়াশোনা করো নাই তোমার ভুলে, তোমার কারণে তুমি এত কিছুর পরেও সেই আবার সেই একই ভুলে পা দিয়েছ। এখন তোমার সামনে যে ভয়ঙ্কর বলবো আমি সুন্দর ভয়ঙ্কর সুন্দর একটি সুযোগ আছে সামনের জীবনটাতে, একটা অসাধারণ ভাবে তুমি ভালো মানে নিজের পরিশ্রম করে, নিজের শরীর দিয়ে পরিশ্রম করে, নিজের মেধা দিয়ে পরিশ্রম করে কিছু করে তুমি বিশ্বাস করো তুমি একটা পান্তা ভাত একটু পোড়া মরিচ দিয়ে মেখে তোমার মাকে মাকে খাইয়ে দিও, এর থেকে মনে হয় বেহেস্তি খাবার, নুরানি খাবার বা এর থেকে সুখের খাবার, তৃপ্তির খাবার তোমার মা হয়তো জীবনে কোনোদিন খাননি, কিংবা তোমার বোন হয়তো, এই যে তুমি বলছিলে মা ফল পছন্দ করে, তোমার পক্ষে যদি 1 টাকা থাকে বা 1টা আঙুরের দানা নিয়ে গিয়ে বলো যে মা আমার কাছে যে টাকা ছিল না আমি 1টা আঙুরের দানা তোমার জন্য নিয়ে এসেছি, আমার কাছে মনে হয় যে সারা পৃথিবীর ফল একসাথে করে দিলে ওই 1টা ফল তোমার মা বেছে নেবেন, সেই সুযোগটা তোমার কাছে আছে। তুমি কি চাও অপূর্ব আসলে তুমি আমাদেরকে বলো, লক্ষ লক্ষ মানুষ তোমাকে শুনছেন। আপনাদের প্রতিনিধি হয়ে বিনয়ের সাথে আপনাদের কাছে হাত জোড় করে মাপতেছি, এরকম কোন মানুষকে কথা বলা, কথা দেওয়ার, কথা বলার কোনো কিছু করার দরকার নেই, যা বলার স্ট্রেট তোমার মাকে বলো। তুমি যদি কোনো কথা দিতে চাও আমরাও বলতে চাই না, তুমি যদি কোনো কিছু বলতে চাও সবকিছু সেই মহিষী মানুষটাকে, সেই নারীকে বলো যে তোমাকে শুধু গর্ভে ধারণ করেছেন তা না, নারী কেটে তুমি এসেছো তা না, যে তোমাকে আসলে পৃথিবীর যে মায়ের রূপ সেই ভালোবাসার পুরোটা দেখিয়েছেন, যা বলবার, যা কথা দেওয়ার, যা বিশ্বাস করার, যা সবকিছুই তোমার বলার সব মাকে বলো। আজ আমাদের সময় অনুষ্ঠানের একদম শেষ দিকে অপূর্ব তুমি যা বলতে চাও মাকেই বলো।
বলেন নাই যে তুই যা আমার জন্য ঠিক আছে, বরঞ্চ আমি 2 দিন থাকি না দিকে মার কাছে, মা পাগল রেখেছে আমার জন্য কান্না করছিল ভাই।
পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তো মরে যায় এক সময় না? যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে। আমারও মা আছেন, আমিও কষ্ট পাই আমার মায়ের কথা যখন ভাবি, যে আমি যখন একটা সময় ছিল মা আমাকে খুব শাসন করতেন, এরপরে সে মা যখন এখন আর ঠিক সেই শাসনটা না, এখন হয়তো কথা বললে যে আমার মর্জি অনুযায়ী তিনি কথা বলেন, মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় যে এই মা তো আমাকে বকা দিয়ে কথা বলবেন, এই মা তো আমাকে শাসন করে কথা বলবেন, তখন প্রচন্ড কষ্ট লাগে, মা কেন আমাকে বকছেন না, কেন আমাকে শাসন করছেন না। আমি বুঝি সময়ের দাবিতে আমি হয়তো বড় হয়ে গেছি এ কারণে, এবং একটা সময়ের দাবিতে যদি স্বাভাবিক নিয়মে হয় আমার মা আমার আগে মারা যাবেন, সেটাই হওয়ার কথা। অপূর্ব সেই মানুষটা, তোমার মায়ের কথা বলতে চাই, এত কষ্ট দেওয়ার পর সেই মানুষটা যদি না থাকে, একবার চোখ বন্ধ করে কল্পনা করো তো তোমার মা মারা গেছেন আর নেই, তুমি তোমার পৃথিবীতে কি থাকলো? তুমি সেই মাকে আজ কথা দিয়ে যাও, চুরি তো দূরের কথা, যদি তোমার ঠেলা গাড়ি ঠেলতে হয়, যদি তোমার মাথার উপরে তুমি একটা তাগড়া ছেলে, তুমি একটা দারুণ ছেলে, আমি এটা বলবই, তুমি একটা সংগ্রামী ছেলে, যে ছেলে বুদ্ধি করে চুরি হতে চুরি করতে পারে, চুরির দায়ে সে প্রচন্ড মার খেতে পারে, জুতার মালা গলায় দিয়ে সে পুরো নিজের এলাকা ঘুরতে পারে, ভিটে মাটি ছেড়ে চলে আসতে পারে। সেই ছেলে নিজের দু হাতের পরিশ্রম দিয়ে নিজের ভাগ্যকে গড়তে পারবে, একদিন ফুলের মালা গলায় দিয়ে সে হাঁটতে পারবে। সেই বিশ্বাসটা, সেই ভেতরের জেদটা যদি থাকে, তুমি আমাদেরকে সেই কথাগুলো, আমাদেরকে না আর যা বলবার একেবারে শেষ সময় আমরা চলে এসেছি অপূর্ব, তোমার মাকে প্রাণ খুলে বলো, কনফিডেন্টলি বলো, উঁচু গলায় বলো, যা বলতে চাও বিশ্বাস করে বলো।
মা, আমি আর জীবনে কখনো চুরি তো দূরের কথা, কোনো খারাপ কাজ করব না। আমি দু হাত দিয়ে যা রোজগার করতে পারবো তাই খাব, অন্য কোনো দিকে আর যেন আল্লাহ তার নজর না দেয়। খারাপ
আল্লাহ কখনো কখনো বাজে কোনো দিকে নজর দেয় না, বিধাতা বা স্রষ্টারা কখনো বাজে কোনো দিকে নজর দেয় না, তারা তারা বান্দার কল্যাণের জন্যই বসে থাকে। বান্দার চাইতে হবে যে সে যেন শয়তানের খপ্পরে না পড়ে সেদিকে সেদিকে যেন না যায়। সেজন্য তোমাকে ধর্মকর্ম করতে হবে, যে যে ধর্মই আছে প্রত্যেকটা ধর্ম মঙ্গলের কথা বলে। সেজন্য তোমাকে সেই ধর্মের, আমি যে কোনো ধর্মের কথা দিয়ে বলতে পারি, যে বিধাতার সবচেয়ে বড় দান মা দিয়েছেন, শক্তিশালী একটু মা তোমার পাশে দিয়েছেন। তুমি অপূর্ব পারবে কিনা যে এই সমস্ত কিছু বাদ দিয়ে সামনের জীবনটা নিজের মতো করে, ডাল ভাত মরিচ পোড়া এনাফ এরকম করে, নিজের পরিশ্রম দিয়ে সবকিছু করে সামনের জীবনটাকে বাঁচতে, সামনের জীবনটাই বাঁচতে?
ইনশাল্লাহ ভাই,
কথা দিচ্ছ?
জীবন দিয়ে চেষ্টা করবো।
চেষ্টা না, তুমি কথা দিচ্ছ?
হ্যাঁ ভাই,
মানুষ মরে যায়, তুমি না হয় মরেই গেলে।
হ্যাঁ ভাই,
আমি আমি খুব বাজে ভাবে বলছি, আমি জানি। আসলে আমি তোমার ভিতর থেকে সেই জিনিসটা দেখতে চাই, শুধুমাত্র তোমার মায়ের কারণে দেখতে চাই। আমি আমি জানি না, তুমি আমার কাছে একদম অপরিচিত মুখ, কিন্তু আমি তোমার মাকে কল্পনা করলে আমি আমার আমার মায়ের চেহারাটা খুঁজে পাই। তুমি সেই কথাটি দিতে পারো কিনা, সেই সেই বিশ্বাসটা তুমি আসলে অপূর্ব করো কিনা, যে আমি আমি একেবারে আমি পরিশ্রম করব, আমি নিজ হাতে পরিশ্রম করব, মাকে এভাবে খাওয়াবো। অপূর্ব, আমি তোমার জন্য কারো কাছে সাহায্যও চাইতে চাই না। যারা আমাদের পাশে তোমার জন্য এমনি আসলে নানানভাবে এসএমএস কমেন্ট করে পাশে দাঁড়িয়েছেন, কথা দিচ্ছি তাদের সাথে আমরা আমরা যোগাযোগ করব, তারা তোমার পাশে যেভাবে থাকতে চান সেভাবে থাকবার জন্য আমরা ভায়া হয়ে বিধাতার ইচ্ছায় আমরা উছিলা হয়ে তোমার সাথে সংযোগটি করিয়ে দিব। কিন্তু তাদেরকে ছেড়ে একেবারেই একেবারেই শূন্য থেকে শুরু হওয়া এক অপূর্বকে দেখতে চাই, তোমার নামের মতো অপূর্ব তোমাকে দেখতে চাই। তুমি চোর নিঃসন্দেহে, তুমি সেই চুরিটাই করতে পেরেছো যেটা এই অনেয়ারে বসে খুব কম সংখ্যক মানুষ আসলে করে গিয়েছেন। তুমি ভীষণ পরিমাণে মানুষের মন জয় করে নিয়েছো, মন চুরি করে নিয়েছো, ভালোবাসা জয় করে নিয়েছো। অপূর্ব, অনুষ্ঠান একেবারে শেষের দিকে আছে, যদি কাউকে কিছু বলতে চাও প্রাণ খুলে বলতে পারো, মাকে কিছু বলতে চাইলে একদম শেষ সময়, আগে সবার উদ্দেশ্যে কিছু বলো, তারপর মায়ের উদ্দেশ্যে কিছু বলো। আমি আর আসলে আজকের আয়োজন থেকে এভাবেই এ পর্যায়ে বিদায় নিতে চাই। ওই একটা কথা সবসময় বলি যে পুরো অনুষ্ঠান জুড়ে আমি অপূর্ব তোমার কথা শুনে একবারে সরাসরি অনুষ্ঠান শেষ করে দেবো, তার আগে আমি একটু সবার কাছ থেকে বিদায় নিই যে আমাদের পুরো অনুষ্ঠানটিতে কারো কোনো কথা যদি খারাপ লেগে থাকে, কোনো প্রতিষ্ঠানের জন্য যদি আঘাত লেগে থাকে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, দুহাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেরকম কোনো উদ্দেশ্য আমাদের নেই। আর বলতে চাই, যারা আমাদের সাথে সাথে ছিল অনেকক্ষণ ধরে, আমি কিন্তু অনেক নাম পড়ে ফেলেছি, সবার নাম এসএমএস পড়া সম্ভব হয় না, এবং যারা অপূর্বর পাশে দাঁড়াতে চাইছেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, শেয়ার করেছেন, তাদের সাথেও আমরা যোগাযোগ ইনশাল্লাহ করব। পাশাপাশি আপনাদেরকে বলি যে অন্ধকারের গল্প থেকে আজ হয়তো এভাবে বিদায় নিচ্ছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা আজকের মতো সেরাফ করতে চাই। তবে আগামী রোববার ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আবারও কথা হয়ে যাবে নতুন কোনো অতিথির সাথে। অ্যান্ড আরেকটি বার আমি আসলে শেষ সময় ধন্যবাদ দিতে চাই অন্ধকারের গল্প টিম মেম্বারদেরকে এবং অন্ধকারের গল্প প্রডিউসার সাদিক সামি, টিম মেম্বার মঈন, জানাতুল ফেরদৌস, শিপন সহ সবাইকে, এবং ভালোবাসার স্টেশন প্রিয় রেডিও স্টেশন ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল ডিফেন্স স্টেশন, যেখানে আপনি টিউন ইন করে থাকতে পারেন, দারুণ সবাই জনগুলো শুনতে পারেন আগামী রোববার ঠিক রাত 10:30 আবারও অন্ধকারের গল্প নিয়ে নিঃসন্দেহে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। এবং ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন। ইভান ইজ সাইনিং অফ হিয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। অপূর্ব,
আমি প্রথমে বলবো যারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত আমার কথাগুলো শুনলো তাদেরকে বেয়া ধন্যবাদ। আর সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় পাওয়া হলো আমার জীবনে আমার মা। আমি নিজের নিজের কাছে নিজেই লজ্জিত যে আমি এত বড় খারাপ কাজ করছি, তো তারপর আমার মা আমাকে বুকে টেনে নিচ্ছে ভাই। এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। থেকে ভাই, আমি তো আর 2 বছর আগে থেকে ছেড়ে দিছি, আমি কাজ করতেছি ভাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন ভাই।
পারিনি মা, ও মা গর্ব ধারিনি মা, আমার দিনগুলো নীরবে ফেলে যায়, আমার রাতগুলো নীরবে কেটে যায়। ঢাকা